শুনছেন সবসময় জাগো এফএম 94.4। আমি আরজি উদয় রয়েছি আপনার সাথে। এই মুহূর্তে ঢাকা, কুমিল্লা এবং চট্টগ্রাম থেকে সবাই আমাদেরকে শুনতে পাচ্ছেন 94.4 ফ্রিকোয়েন্সিতে, সরাসরি জাগো এফএম 94.4 এর এফএম রেডিওতে। এছাড়াও আপনারা এই অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন www.facebook.com/jagofm এবং www.facebook.com/rjudoy ভেরিফাইড ফেসবুক পেজে, আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/jagofm এ। যেখান থেকে দেখছেন, যেভাবে শুনছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই এপিসোডে। ভূত স্টুডিও এমন একটা আয়োজন যে আয়োজনে আমরা ভৌতিক বিষয়গুলো নিয়ে আড্ডা দিয়ে থাকি। আমরা সবসময় বলি থাকি যে বিলিভ ইট অর নট, ইটস আপ টু ইউ। আপনি বিশ্বাস করবেন কি করবেন না, এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। বাট আমি আমার জায়গা থেকে এতটুকু বলতে পারি, আমাদের চারপাশে এমন অনেক অনেক অনেক, কিংবা আরো যদি মানে ব্যাপকভাবে বলছি, অসংখ্য অগণিত ঘটনা রয়েছে যেগুলো আসলে ঘটছে, যে আমি আপনি হয়তো মানে সাধারণ মানুষ ফিল করতে পারি না, কিংবা আমরা আসলে বুঝতেও পারি না, কিন্তু ঘটছে, এমন অনেক ঘটনাই আছে। এই মুহূর্তে আমি যখন আপনার সাথে কথা বলছি, আমার চারপাশেও হয়তো এমন কিছু ঘটনা ঘটছে যেটা আমি এই মুহূর্তে ফিল করছি না, কিংবা আমি দেখতে পাচ্ছি না, বাট ঘটছে। সেম থিংস আপনি যখন আমার অনুষ্ঠানটা শুনছেন, সেটা কানে হেডফোন দিয়ে হোক আর ফেসবুকে স্ক্রল করতে করতে ভিডিওর দিকে চোখ রেখে হোক, আপনার চারপাশেও যে এমন অনেক অশরীরী কিছু ঘটছে না, সেটা হয়তো আপনি বলতে পারেন না। ঘটছে, এমন কিছু ঘটনার তো ঘটে বলেই ভূত স্টুডিও দীর্ঘদিন ধরে চলছে। তাই বলছি, বিশ্বাস করেন বা না করেন, অনুষ্ঠানটা উপভোগ করার জন্য হলেও টিউন করতে পারেন আজকে রাতে আমার সাথে। আমি উদয় আছি আপনার সাথে পুরোটা সময় জুড়ে। আজকে এই এপিসোডে আপনার পাঠানো টেক্সট কমেন্টস অবশ্যই আমরা পড়ব। যারা লাইভটা দেখছেন, লাইভটা একটু শেয়ার করবেন, বিকজ আপনি যখন ভিডিওটা শেয়ার করেন তখন আপনার থ্রুতে অনেক অনেক বন্ধুদের কাছে আমরা পৌঁছে যাই। আর এই জন্য জাগো এফএম এর প্রত্যেকটা বন্ধুকে আমরা শুরু থেকেই বলে আসছি, আপনারাই আমাদের মূল অস্ত্র, আপনাদেরকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি এবং আপনারাই আমাদের প্রাণ, আপনাদেরকে নিয়েই এগিয়ে যেতে চায় জাগো এফএম 94.4। এই এপিসোডে প্রত্যেক সপ্তাহে নতুন নতুন বন্ধুরা আসে, তারা তাদের জীবনের যে ভৌতিক অভিজ্ঞতাগুলো থাকে, যে অভিজ্ঞতাগুলো তারা বলতে চায় এফএম রেডিওতে এসে, সেটি বলার প্ল্যাটফর্ম হচ্ছে এই ভূত স্টুডিও। আজকের এই এপিসোডেও কিন্তু আমরা এমন কিছু অতিথিকে ইনভাইট করেছি। আগামী পর্বে যদি আপনি রেডিওতে আসতে চান, আপনি বলতে চান আপনার জীবনের সেই ভৌতিক এক্সপেরিয়েন্সগুলো, তাহলে কি করবেন, মোবাইলের মেসেপশনে চলে যাবেন, গেট অ্যাপ করে ফেলবেন শুরুতে RBS, স্পেস দিয়ে নিজের নাম, স্পেস দিয়ে নিজের লোকেশন, আর স্পেস দিয়ে নিজের প্রফেশন। আবারও বলছি, শুরুতে RBS, স্পেস দিয়ে নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন লিখবেন, তারপর এসএমএস পাঠাবেন আমাদেরকে 26969 এই নাম্বারটিতে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, শুধুমাত্র যারা রেডিও স্টেশনে এসে লাইভে ঘটনাগুলো বলতে প্রস্তুত, যাদের কাছে মনে হয় ইয়েস আই হ্যাভ সাম স্টোরিজ, এই স্টোরিজগুলো অবশ্যই প্যারানরমাল, কিছুটা ভৌতিক, কিছুটা অদ্ভুত, কিছুটা ভুতুড়ে, হতে পারে সেটা ব্ল্যাক ম্যাজিকের, হতে পারে সেটা কোনো হন্টেড প্লেসের, হতে পারে সেই ঘটনা আপনার সাথে ঘটেছে, আবার এমন হতে পারে আপনি শুনেছেন আপনার বাবা বা মায়ের কাছ থেকে, তাদের কাছ থেকে কালেক্টেড স্টোরি, সংখ্যা হতে পারে তিনটা বা চারটা, অর্থাৎ মিনিমাম তিনটা ঘটনা যদি আপনার কাছে থাকে, অবশ্যই আপনি রেজিস্ট্রেশন করেন, একবার হলেও এফএম রেডিওতে এসে নিজের জীবনের ভৌতিক এক্সপিরিয়েন্স বলার অভিজ্ঞতাটা নিয়ে বাড়ি ফিরুন। হোপফুলি ভালো লাগবে, আর আমাদেরও জানা হবে যে এই বন্ধুর কাছে এই অভিজ্ঞতাটা ছিল। লক্ষ লক্ষ শ্রোতা এবং দর্শকরা ওয়েট করে প্রত্যেক সপ্তাহে জাগো এফএম এর ভূত স্টুডিওর জন্য, যেমনটা ওয়েট করে আপনার বন্ধু উদয় আপনার জন্য। আজকের এপিসোডে প্রথম যে গেস্ট রয়েছে, আমরা তার সাথে পরিচিত হওয়ার আগে আপনাকে মনে করিয়ে দিতে চাই, ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পরাটা, প্রাণ পরাটা চিপস না বিস্কিট, এর ক্রিসপিনেস এর কারণে এটাকে চিপস মনে হয়, বাট বাইট দেওয়ার পরে মনে হয় ইটস আ বিস্কিট। সো আপনার কাছে প্রাণ পরাটা কি মনে হয়েছে, চিপস না বিস্কিট, অবশ্যই আমাকে জানাবেন। এবার চলেন, আমাদের এই এপিসোডের প্রথম যে গেস্ট রয়েছে, আমরা একটু তার সাথে পরিচিত হয়ে নেই। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম,
কেমন আছেন আপনি?
আলহামদুলিল্লাহ।
আপনার নামটা?
আমি মাহবুব আলম।
মাহবুব আলম ভাই, কোত্থেকে এসেছেন?
মানিকগঞ্জ থেকে।
মানিকগঞ্জ থেকে, কি করেন আপনি?
আমি জব করি একটা।
জব করছেন। এই যে এফএম রেডিওতে আসা, রাত বিরাতে এসে নিজেদের জীবনের অভিজ্ঞতাগুলো বলার ইচ্ছা, এটা কেন?
আসলে ছোটবেলা থেকেই আমার একটা অভ্যাস ছিল, আগে আমি থ্রি ব্যান্ড রেডিও শুনতাম, এখন তো এটা ব্যান্ড হয়ে গেছে। আর আপনাদের এই প্রোগ্রামটা জাগো এফএম 94.4 যখন শুরু হয়েছে, তখন থেকে আমার মনের ভিতরে এটার ভালোবাসা হিসাবে স্থান দিয়ে আমি প্রতিদিনই এই জিনিসটাকে আমি শুনি, শত ব্যস্ততার মাঝেও আমি এই শোনার জন্য টাইমটাকে হাতে নিয়ে নেই যে ওই টাইমটা আমি শুনবো, এবং প্রতীক্ষায় থাকি বৃহস্পতিবারের আশায় যে কখন রাত্র 10টা বাজবে, পরিবারের সবাইকে নিয়ে আগে খেয়ে দে বসে যাই এই গল্প শোনার জন্য।
ভীষণ সুন্দর লাগলো গল্পটা শুনে, মানে এটা একটা অনেক ভালো লাগার অভিজ্ঞতা শুনছিলাম। আমাদের মাহবুব ভাই আজকে এসেছেন, সেই জায়গাটা হচ্ছে
মানিকগঞ্জ।
মানিকগঞ্জ থেকে তিনি এসেছেন জাগো এফএম এর স্টুডিও, আপনারা জানেন ঢাকার বাড্ডাতে, সেখানে তার জীবনের ভৌতিক এক্সপিরিয়েন্স গুলো বলতে, এবং সবচেয়ে ভালো লাগছিল যে তিনি তার পরিবার পরিজন নিয়ে প্রত্যেক বৃহস্পতি বৃহস্পতিবার রাতে ভূত স্টুডিও শোনেন, তার পরিবারের জন্য রইল শুভকামনা। আমরা ঘটনায় যাওয়ার আগে বলে রাখি, আগামী পর্বে যদি আপনি আসতে চান, হতে পারেন আপনি একজন চাকরিজীবী, ব্যবসায়ী, টিচার, ডক্টর, নার্স, হতে পারেন গার্মেন্টস এর কোন একজন বন্ধু, হতে পারেন আপনি আমাদের এমন একজন বন্ধু যিনি হয়তোবা দীর্ঘদিন ধরে পড়াশোনা করছেন মাদ্রাসায় কিংবা ইউনিভার্সিটিতে অথবা কলেজে, আপনাদের কাছে যদি ঘটনাগুলো থেকে থাকে, এই যে আজকে একজন বাবা এসেছেন তার জীবনে এক্সপিরিয়েন্স বলতে, হতে পারেন আপনি একজন মা, হতে পারেন আপনি একজন সন্তান, হতে পারেন আপনি একজন দাদু যিনি হয়তোবা তার নাতি নাতিদেরকে তার জীবনের হন্টেড অনেক ঘটনা শুনিয়েছেন, এবার আমরা আপনার কাছ থেকে সেই ঘটনাগুলো শুনতে চাই রেডিওতে। যদি আসতে চান তাহলে আপনার মোবাইলের রিসেপশনে চলে যান, গেট টাইপ করে ফেলুন RBS, একসাথে লিখবেন RBS, স্পেস দিয়ে নিজের নাম, একটা গ্যাপ দিয়ে আপনার নাম লিখবেন, আরেকটা গ্যাপ দিয়ে আপনার লোকেশন টাইপ করবেন, আরেকটা গ্যাপ দিয়ে আপনার প্রফেশন টাইপ করবেন, মানে কি করেন আপনি, লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে, আমাদের নাম্বার, নিজের মোবাইল থেকে এসএমএস করবেন, নাম্বারটা আমাদের এখানে এসএমএস পাঠাতে হবে 26969 এ, ওই যে কথাগুলো বললাম RBS, স্পেস নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন লিখে, আমরাই যোগাযোগ করবো আপনার সাথে উইদিন টু অর থ্রি ডেজ, আমাদের টিম মেম্বাররা ফোন করবে, আপনার কাছ থেকে গল্পগুলো শুনবে, আর সেই গল্প যদি প্রচারযোগ্য মনে হয় নিশ্চয়ই মাহবুব ভাইয়ের মতো আপনিও থাকবেন আগামী এপিসোডে আমাদের এই খানটাতে। সো আমরা এখন আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যেতে চাই, আপনারা আমাদেরকে এসএমএস করতে পারেন GFM স্পেস নাম দিয়ে মনে কথাগুলো 26969 নাম্বারে, অথবা কমেন্ট করতে পারেন ফেসবুকে আর জিগুদয় কিংবা জাগো ফেমের পেজে, যেখান থেকে লাইভটা দেখছেন সেই লাইভের নিচে কমেন্ট সেকশনে। মাহবুব ভাই, একদম শুরু থেকেই শুনবো আমরা আপনার জীবনের অভিজ্ঞতাগুলো।
ইনশাল্লাহ, এখন আমার প্রথম ঘটনাটা যা আমার জীবনের এবং নিজের সাথে ঘটে যাওয়া, ঢাকার বাহিরে দিনাজপুরে সুন্দরগঞ্জ গ্রামে আমি আমার বন্ধুদের সাথে নিয়ে ঘুরতে ভালোবাসি এবং বিভিন্ন জেলায় যেতে আমি ভালোবাসি। আর এই ভূতের যে জিনিসগুলো আমি নিজে নিজে এবং সশরীরে যে জিনিসগুলো, সেই জিনিসগুলো আমি আজকে এই ভূত স্টুডিও জাগো FM 94.4 এ তুলে ধরব, এবং যারা শ্রোতা আছে দেশ এবং বিদেশে, গ্রাম এবং শহরে, সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন। আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটা হলো জুনের 12 তারিখে আমি ঢাকা থেকে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা করি আমরা তিন বন্ধু মিলে। যখন আমরা সন্ধ্যার সময় সেই দিনাজপুরে পৌঁছাই, পৌঁছানোর পরে আমরা যে বন্ধুর বাসায় বেড়াইতে যাই, সেই বন্ধু সেই দিনাজপুরের সুন্দরগঞ্জ গ্রামটা আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন বিষয় এবং বিভিন্ন জায়গাগুলি আমাদের ইন্ডিকেট করে দেখালেন। আমরা খুব আনন্দ পেলাম যে আসলে দিনাজপুর শহরটা খুবই সুন্দর এবং চতুর্দিকে গাছগাছরা পরিপূর্ণ সবুজ। তা আমার ওই বন্ধুর বাড়ি তো হল টিনের ঘর। তা আমরা যখন ওই ঘরে প্রবেশ করলাম, খুব সুন্দর করে সেই ঘরের ডেকোরেশনটা, আর আমার বন্ধু ঘুরানোর সময় আমাদেরকে বলেছিল যে দোস্ত, আমাদের এখানে কিন্তু একটা জিনিসের আনাগুনা বেশি আছে, তোমরা কিন্তু ভয় পাও না, আর ভয় পেলে আমাকে একটু জানায়ও। যে ঘটনাটা যে আমার সাথে ঘটে যাব আমি আসলে কল্পনাই করতে পারি নাই, বিশ্বাসই করতে পারি নাই। যখন আমরা রাত্রে 11:30 সময় রাতের খাবার সবাই মিলে একটা টেবিলে বসে হাই হৈ হল্লা করে হাসাহাসি করে খেলাম, আর গল্পটা তার মুখে শুনলাম যে এরকম ঘটনা ঘটে, তখন খেয়ে দিয়ে যখন রাত্র 11:45 বেজে গেল আমরা ঘুমাইতে গেলাম। আমাকে বিছনাপত্র সব গুছিয়ে দিলেন, আমরাও ঠিক নিজের মতো কাপড় টাপড় চেঞ্জ করে ঘুমায় পড়লাম। একটা সময়ে যখন আমি তখন ঘড়ির টাইমটা দেখেছিলাম যে রাত্র 2:15 বাজে, আমার কাছে মনে হলো যে টিনের ঘরের যে চালটা মাঝখানে থেকে নেই। আমি ঘুমের চোখেই দেখতেছিলাম যে আমার ঘরের মাঝখানের চালটা নেই, রাতের যে একটা আলো সেই আলোটা বারবার আমার চোখের মধ্যে লাগতেছিল, এবং আমি চোখটা যতবারই চেষ্টা করেছিলাম যে বুঝে থাকব, কিন্তু আমি বুঝে থাকতে পারি নাই, কারণ ওই জিনিসটা আমাকে শুধু বারবার টাচ করতেছিল এবং ডিস্টার্ব করতেছিল যে আমি তাকাই যেন সেই তার আকৃতিটা দেখি। এখন আমার গায়ের লুঙ্গুলি শিওর উঠছে। আমি দেখলাম যে ধবধবে সাদা এবং সাদা পোশাকে একটি নারী সেই গ্যাপ জায়গাটা দিয়ে যেখান থেকে টিন সরে গেছে নেমে আমার পাশেই সে দাঁড়াচ্ছে। কিন্তু যখন সে দাঁড়াচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে 40 কেজি ওজনের যে পাথরগুলো যদি দেওয়া হয় গায়ের মধ্যে, এইরকম ওজন আমার লাগতেছিল। আর আমার পাশে যারা আছে আমি তাদেরকেও বলতে পারতেছিলাম না যে আসলে আমার সাথে কি ঘটে যাচ্ছে। একটা সময় আমি চিন্তা করতেছিলাম যে আমি একটু ট্রান হয়ে বা কাত হয়ে আমি ওই জিনিসটা দেখব না, কিন্তু তাও আমি করতে পারতেছিলাম না। একটা সময় অনেক জোরাজুরি করার পরে দেখা গেল যে আমাকে মনে হলো যে জাদুর কাঠির মতো, আমরা সাধারণত জাদুর কথাটা শুনি কিন্তু ভূতেরা বা জিনেরাও যে এরকম স্পর্শ করলে মানুষের দেহটা উপরের দিকে চলে যায়। এখন আমি ভয় হচ্ছে, আমার কান্না চলে আসতেছে, কিন্তু আমি না বলেও পারছি না। তখন এই আমার হাত পিঠের নিচ দেওয়ার দুইটা হাত দিয়ে দেওয়ার পরে আমার কাছে মনে হলো যেন আমি হাওয়ায় উড়ে যাচ্ছি। একটা পর্যায়ে ঠিকই আমাকে সেই ঘরের থেকে বের করে নিয়ে গেছে। নেওয়ার পরে আমাকে অনেক কিছু বলেছে, বাট আমি ওইগুলি কিছু আমার মনে ছিল না। তখন আমাকে নিয়ে জাস্ট একটা বিশাল নারিকেল এবং সুবারির বাগান আছে সেখানে নিয়ে রাখছে। রাখার পরে সারা রাত আমি সেখানে পড়ে আছি। তারপরে যখন সকাল হয়েছে, আমি আসলে ফজরের নামাজ আদায় করি সবসময়, তা আমার বন্ধুরা হয়তো জানে যে আমি হয়তো নামাজে গেছি। যখন ওরা আমাকে খুঁজলো, পেল না, যখন নাস্তার সময় হলো, ওই এলাকাতে সাধারণত 10:30-10:30 সময় নাস্তা খাওয়ার জন্য দেয়, তখন ওই নাস্তার সময় আমাকে ওরা অনেক খোঁজাখুঁজি করতেছিল যে 10:30 বাজে, মাহবুব কোথায় আছে, এখনো তাকে পাচ্ছি না কেন। এখন বন্ধু আমরা যার বাসায় বেড়াই দেখছি, ওই বন্ধু আমাকে খোঁজাখুঁজি করতেছিল। ওই টাইমেই ওই এলাকার যে মানুষগুলো বাগানে যারা কাজকর্ম করে, তখন দেখছে যে একজন মানুষ ওই নারকেলের বাগানে পড়ে আছে। তখন হয়তো তারা গেছে, যাওয়ার পরে আমাকে অনেকবার চেষ্টা করছে ডাকাডাকির জন্য, কিন্তু আমি তো সেন্সলেস হয়ে পড়ে আছি, আমি তো কিছুই বলতে পারবো না। তারা হয়তো ধরাধরি করে নিয়ে গেছে একটা হসপিটালে নেওয়ার পরে প্রাথমিক চিকিৎসা দিছে। চিকিৎসার অনেক পরে আমি হয়তো আমার সেই সুস্থতা ফিরে পেয়েছি, কিন্তু আমার কাছে কোনো অ্যাড্রেস ছিল না বা আইডি কার্ড ছিল না, যে যারা আইডেন্টি করে আমরা যে ওখানে বেড়াইতে গেছি বা কাদের বাড়িতে বেড়াইতে গেছি সেই জিনিসটা তারা আমাকে নিয়ে যাবে বা তাদের কাছে পৌঁছাবে খবরটা, ওই জিনিসটা আমার কাছে ছিল না। যখন ওই হসপিটালে আমি সুস্থ হলাম, 11:30 সময় আমাকে ডাক্তার জিজ্ঞেস করতেছিল যে আপনারা কোত্থেকে আসছেন, কার বাসায় আসছেন আপনি। তা আমি বললাম যে আমার বন্ধু বিল্লাল হোসেনের বাসায় আসছি, সুন্দরগঞ্জ তাদের বাড়ি দিনাজপুরে। আপনি এখানে কি করে আসলেন? তা আমি বললাম যে আসলে আমরা রাত্রে যখন 11:30 সময় খেয়ে দিয়ে ঘুমাতে গেলাম, 2:15 সময় আমার কাছে মনে হলো যে ঘরের চালের একটা অংশ হয়তো বাতাসে নিয়ে গেছে বা কেউ। আমি যখন তাকাইলাম তখন দেখলাম একদম দবদবে সাদা কাপড় পরে একটা মহিলা এসে আমার বেডের কাছে দাঁড়িয়ে আছে, কিন্তু তার ভাষা আমি বুঝতে পারি না, কিন্তু সে আমাকে বারবারই কি যেন বলতে চায়। আমি অনেক ভয় পেয়ে নিজেকে অনেকবার চেষ্টা করছি টার্ন আউট করার জন্য, হয়তো ডানে বামে ঘুরে বা উপর হয়ে শুয়ে আমি জিনিসটা দেখব না, কিন্তু আমি শত চেষ্টা করেও সেখানে ব্যর্থ। তারপরে একটা সময় দেখা গেল যে আমার পিঠের নিচে হাত দিয়ে সে আমাকে ওই জিনিসটা এমন করলো যে আমি হাওয়ায় উড়ে গেলাম। একটা পর্যায়ে আমাকে সেই নারিকেল বাগানে নিয়ে গেল। এই পর্যন্ত আমি জানি তারপর আমার সাথে কি হয়েছে, তারপর আমি আর কিছুই বলতে পারব না। এর মধ্যে আমার বন্ধুরা সবাই আমাকে খোঁজাখুঁজি করতেছিল এবং বিভিন্ন জায়গায় মাইকিংও করেছে যে ঢাকা থেকে মাহবুব আলম নামে আমাদের একটা গেস্ট আসছে, কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না। তখন ওই হসপিটালে থেকে একটা লোক বলছে যে ভাই, আপনাদের বাসার একটা গেস্ট ওই হসপিটালের বেডে আছে, হয়তো আপনারা যা একটু দেখতে পারেন। তখন আমি ওই আমার ওই বন্ধু সবাই আমার বেডের কাছে গেল। আমি তাদের কাছে খুলে বললাম যে আমার বন্ধু রাতে আসলে খাবার আগে আমাদের এই ঘটনাগুলি বলছিল যে জিন নামক বা ভূত নামক যে একটা অভয় আছে বা অটোমেটিক একজন মানুষের সাথে ঘটে যায়, সেই বাস্তবতা আমার সাথে হলো। আমি রাত্রে যখন 2:15 বাজে আমার মনে হলো যে টিনের ঘরের চালটা মাঝখান থেকে সরাই নিয়ে গেছে, তখন ওই মহিলার সাদা ধবধবে কাপড় পরা মহিলাটা এসে আমার বেডের কাছে এসে আমার পিঠের নিচ দিয়ে হাত দিল। হাত দেওয়ার পরে আমি আর কিছু বলতে পারবো না। তখন আমাকে নিয়ে তারা সেই নারিকেল বাগানে ফেলে রাখলো। তারপরে আমি ওইভাবেই রাতে শুয়েছিলাম। তখন ওই আশেপাশের লোকজন যখন সকালে কাজকর্মের জন্য জমিতে যাচ্ছিল, তখন দেখছিল যে একজন মানুষ পড়ে আছে, তখন তারা আমাকে এই হসপিটালটায় নিয়ে যায়। এটা ছিল আমার প্রথম ঘটনা জীবনের সাথে ঘটে যাওয়া দিনাজপুরে। আমি আমার দ্বিতীয় ঘটনাটা বলবো, সেটা হলো আমার বন্ধুর সাথে ঘটে গেছে এই জুনের 22 তারিখে। আমি আমার ওই বন্ধুটার সাথে অনেকদিন ধরে এই আচরণটা হচ্ছে, কিন্তু ফ্যামিলি সবাই বলে, আমি অনেক সময় বিশ্বাস করতাম না। তারপরে আমাকে অনেক বলতো আমার মিসেস যে শুনো, আমাদের অমুক আত্মীয়র সাথে যে এরকম জিনের ভাব। সে আসলে পরেজগার ব্যক্তি, তাহাজ্জুদ নামাজ পড়ে, নামাজের কোনো ঘাটতি নাই, উক্ত সময় নামাজ পড়ে, কিন্তু ওনার সাথে যে বিষয়টা হচ্ছে উনি নিজেও বলতে পারে না। যেদিন ঘটে গেল গত বৃহস্পতিবার 22 তারিখে, আমাকে ফোনে বলল যে ভাই, তুমি একটু আমার বাসায় আসো না, দেখো তোমার ভাইটার কি অবস্থা। তখন আমি গেলাম রাতে, অনেক অন্ধকার, সোয়া দুইটার সময়, ওইটাও সোয়া দুইটার সময় ঘটনা। আমি যাওয়ার পরে দেখি যে তার হাত পা এমন করতেছে, মানে আমরা 10 জন লোকেও তাকে ধরে রাখতে পারতেছিলাম না, আর তার কায়াঙ্গুল ধরে আমরা অনেক তাকে আঘাত করতেছিলাম, কিন্তু সেও কিছু বলতে পারে না। এইভাবে তার সাথে যে ঘটে যাচ্ছে জিনিসগুলি আমরা সচক্ষে সেখানে উপস্থিত থেকে দেখতেছিলাম, আর তার বাসার লোকজন কান্নাকাটি করতেছিল যে প্রতিদিনই রাতে তার সাথে এরকম ঘটনা হয়। তখন আমি বললাম যে আসলে আমি তো শুধু শুনেছি, কিন্তু আজকে আমি সশরীরে এসে দেখলাম এই বিষয়টা। তখন আমার জানা মতে যতটুকু আমি সূরা কেরাত জানি, কুরআন তেলাওয়াত করছি, তার করতেছিলাম, একটা পর্যায়ে আমি করলাম কি, ওই সূরা ইয়াসিনে সূরাটা এনে মোবাইলে অন করে দিয়ে তার বুকের উপর রেখে দিলাম। কিন্তু আমি একটা ফলাফল পেলাম, যখন রাত্র 3:45 বাজে ওই সূরাটা তার বুকের মধ্যেই আমি রেখে দিলাম, পড়তেছিল, চলতেছিল রেকর্ডটা, তখন আমার ওই লোকটা একটা এরকম আওয়াজ করে, মনে হলো যে তারা আমরা এই 10 জন লোকে ধরেও রাখতে পারি না, সে দরজা ভেঙে, গেট ভেঙে বাইরে চলে যেতে চায় আর বলে যে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। তখন আমরা বলি যে আপনি কোথায় যাবেন এই রাত করে, আপনার কি হয়েছে? সে কিছুই বলল না, একটা পর্যায়ে সে একদম দাঁড়া অবস্থা থেকে মাটিতে পড়ে গেল, অজ্ঞান হয়ে গেল গা। তখন আমি ওই সময় মাদ্রাসার এক মাওলানা সাহেব, বড় মাওলানা সাহেব, ওনার বাড়ি হলো জামালপুরে, উনি এই বিষয় নিয়ে অনেক চিকিৎসা করে, তাকে ফোন করলাম যে মাওলানা সাহেব আপনি একটু আমার বাসায় আসেন তো, আমার এক আত্মীয় এই এই অবস্থা হচ্ছে। তো উনি চলে আসলো ওনার টিম নিয়ে। আসার পরে উনি প্রথমত ঘরে ঢুকলেন না, বললেন যে আমরা আগে ঘরে ঢুকবো না, ওনার বাড়ির চতুর্পাশটা আমরা আগে বন্ধ না করে রাখবো, মানে একটা ছুরা দিয়ে এটা বন্ধ করে রাখবো যাতে বাইরে থেকে কেউ প্রবেশ না করতে পারে। আমি বললাম ঠিক আছে আপনি করেন, আপনি যা করুনীয় আপনি করেন। তখন উনি বলল কি যে আমার সরষা লাগবে। তাই এখন ওই রাত্রের অন্ধকারে কোথায় আমরা সরষা পাবো, আর কোথা থেকে সংগ্রহ করবো এই সরষা? সরষা সংগ্রহ করলেও অনেক সময় লাগে। তখন বললাম যে ঠিক আছে আমরা চেষ্টা করতেছি। তখন আমি বিভিন্ন জায়গায় ফোন দিয়ে ওই সরষা সংগ্রহ করলাম, বলল যে 250 গ্রামের মতো সরষা লাগবে, যেটা আমরা আর কি দেশি স্মৃতি সরষা বলি, যে তেল খাই সরষা তেল, সেটা লাগবে। তখন ওই সরষা এনে মাওলানাকে দিলাম। দেওয়ার পরে উনি ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে ওই যে আমার যে আত্মীয়টা যার সাথে এরকম হচ্ছে আচরণটা, তখন সে তার কায়াঙ্গুলে টিভি দিয়ে তাকে জিজ্ঞেস করে, আসলে ভূত বা জিন যে মানুষের মতো কথা বলতে পারে, সেই বাস্তব অভিজ্ঞতাটা আমি ওই দিনকেই পেয়েছি আমার ওই আত্মীয়র সাথে। তখন তাকে জিজ্ঞেস করলো, এই তুমি তাকে ধরছো কেন, কোত্থেকে আসছো, কেন আসছো, তাকে তোমরা একদম সাজা দেও কেন? বলে যে শুনো, আমরা হলো 7 বোন, আর উনি প্রতিদিনই যখন রাতে তাহাজ্জুদে নামাজ পড়তে যায় আমাদের একটা বাধা সৃষ্টি হয়। ওনাকে কয়েকবার আমরা বলেছি যে তুমি এই রাস্তায় আইসো না, যার কারণে আমরা ধরছি ওনাকে, আমরা নামাজ পড়তে দিব না আর আমরা ওনার কাছ থেকে চলে যাব না, এই কথাই আমরা সবসময় ওনাকে বলি। তখন উনি ওই মাওলানা সাহেব অনেকবার ওনাদের রিকোয়েস্ট করলো যে যাও। আমরা অনেক সময় আসলে মনে হয় যেন মানুষের মতোই কথা, আচার আচরণ সবকিছুই, যে আমরাও সশরীরে ওখানে উপস্থিত থেকে নিজ কানে শুনতে পাচ্ছি যে বলে যে আমরা 7 বোন, 7 বোনের মধ্যে 6 জন হলো একদম ইয়ং বয়সের আর একজন হলো একটু বৃদ্ধ, কিন্তু বৃদ্ধটা বলে যে ঠিক আছে তোমরা ওকে ছেড়ে দাও, কষ্ট দিও না। আমি অনেক সময় বলি যে ভাই তোমাদের তো কোন ট্রাভেল করে নাই, মানে আমি মুখে বলি কিন্তু তারা তো অবশ্যই শুনে, হয়তো আমি দেখি না, কিন্তু তারপর আমি বলি যে দেখো ভাই সে তো নামাজ কালাম পড়ে, এই এই লোকটাকে তোমরা এত কষ্ট দাও কেন? যখন ওই 7 জন লোক তার বুকের উপর উঠে প্রেস করে, মনে হয় যেন ওই গরু জবাই করলে মুখ দিয়ে যেরকম লেবড়ি ছেবড়ি চলে আসে, আমার আত্মীয়র সেই মুখ দিয়ে এরকম চলে আসে, আর হাত পা গুলি এমন করে সে আচরণ করে, আমরাও ভয় পেয়ে অনেক সময় তার থেকে দূরে সরে যেতে চাই আর বলি যে না আমরা আর আসবো না এইরকম আচার আচরণ করলে। তখন তার মিসেস অনেক কান্নাকাটি করে, বলে যে আপনারা যদি আমাদের সহযোগিতা না করেন বা আপনারা যদি এই আচরণের সময় না থাকেন তাহলে আমরা কিভাবে চলবো? তখন আমরা ওই প্রতিদিন রাত্রে তার এই অবস্থার কারণে তাকে রাত্রে এখনো আমরা ঘুমাইতে দিই না, কিন্তু এখনো ওই জিনগুলি তার সাথেই আছে এবং এখন যখন সে ঘুমায় তখনই তাকে আক্রমণ করে, আর যখন না ঘুমায় তাকে আক্রমণ করতে পারে না, কিন্তু আমার সেই আত্মীয়টাকে অনেক কষ্ট দেয় এই জিনগুলিতে। তাই আমার সশরীর এবং প্র্যাকটিক্যাল ঘটনা, আমার এই বন্ধুর ঘটনাটা আমি এখানে তুলে ধরলাম। আমার তৃতীয় ঘটনায় আমি চলে যাব, সেটা হলো আমার নিজের সাথেই ঘটনা। ঘটনাটা ঘটেছিল রংপুর, ডিমলা একটা শহর আছে, যে ডিমলা শহরটা অনেক সুন্দর, ঢাকার শহরের মতোই, জল ঢাকা নামে অনেক সময় পরিচিত, অনেকে চিনে। আমি ওই সময় পেলেই বিভিন্ন সময় সেই ডিমলা শহর চলে যাই ঘুরতে, কিন্তু আমার অনেক ভালো লাগে যে গ্রামে ঘুরতে গেলে অনেক সাউন্ডলেস এবং শব্দবিহীন গাছগাছরা এবং সহজ সরল মানুষগুলির সাথে কথা বলতে আমার অনেক ভালো লাগে। এবং এই ভূতের গল্প নিয়েও তাদেরকে আমি অনেক কিছু জিজ্ঞাসা করি যে ভাই আপনার এলাকায় এরকম কোনো ঘটনা আছে বা হয় বা এমন কোনো জায়গা আছে বা আমি একটু দেখতে পারি। তা আমার ওই বন্ধু আমাকে বলল যে দোস্ত তোমাকে আমি একটা জায়গায় নিতে পারি, তুমি কি সেখানে যেয়ে দেখতে পারবা রাত্রে 12টার পর? আমি বললাম ঠিক আছে যাব। আসলে সেটা হলো হিন্দুদের একটা শ্মশান খোলা, আমরা হয়তো ছোটবেলা অনেক সময় দেখছি হিন্দুদের সৎ কাজ করে, মানে মানুষটাকে আগুন দিয়ে পুড়ে ফেলে। তা আমাকে ওই শ্মশান খোলায় নিয়ে গেল। আমার বন্ধু বলল দেখো তুমি এই শ্মশান খোলায় এসে রাত্রে দেখবা এই যতগুলি মানুষ এখানে পুড়িয়েছে সবগুলি মানুষ আবার মনে করো জীবিত, এই এরা দৌড়াদৌড়ি করে, তুমি দেখতে পারবা? আমি তো অনেক ভয় পেলাম যে দোস্ত আমার পক্ষে তো সম্ভব না, তারপর আমি চেষ্টা করব ইনশাল্লাহ আমি দেখব। তা আমার বন্ধু বলল যে তাহলে আজকে যেহেতু তুমি আসছো আজকে না দেখে আগামীকাল তুমি জিনিসটা দেখো। আমি বললাম ঠিক আছে আমি দেখব। তখন আমি ওই বন্ধুর বাড়িতে তিনটা দিন আমি স্টে করলাম শুধু ওই ঘটনাটা নিজে দেখার জন্য, এবং আমি এটা নিজে দেখব এবং প্রকাশ করব, যার জন্য আমি তিন দিন সেখানে স্টে করলাম। তৃতীয় দিন আমি ঠিকই আমার বন্ধুকে না বলে, আমার বন্ধু এক সময় বলছিল যে দোস্ত আমাকে সাথে নিয়ে যাও বা কাউকে সাথে নিয়ে যাও, কিন্তু তুমি কিন্তু একা একা যাও না। তা আমি চিন্তা করলাম আমি সবসময় একটু সাহস নিয়ে দোয়া সুরা পড়ে বুকে ফু দিয়ে অনেক সময় চলি, যে কোরআনের বাণীতে সবকিছুই সত্য। যাই হোক আমি সেইভাবেই সেই শ্মশান খোলায় 1:45 সময় আমি চলে গেলাম দেখতে যে কি অবস্থা। আমি যখন যাই তখন মনের ভিতরে একটু ভয় জাগ্রত হয়েছিল, তারপরে আবার সাহস করে চিন্তা করলাম না আমি যাব শ্মশান খোলায়। আমি যখন ওই শ্মশান খোলার রাস্তা দিয়ে যেতেছিলাম তখন আমার মনে হয়েছিল আমার পিছন থেকে একটা আওয়াজ হচ্ছিল বা আমার পিছনে বা ডানে বামে কেউ আছে এরকম আমার সাথে হাঁটাহাঁটি করতেছে, বাট আমি ভয় পাই আবার ওইটাকে ভুলে যেয়ে আবার সামনের দিকে অগ্রসর হতে থাকি। কিন্তু যখনই আমি শ্মশান খোলার কাছাকাছি গেলাম, যাওয়ার পর একটা বিকট শব্দ হলো, যে শব্দটা এখন আমি বুঝাতে পারবো না, এবং সেই শব্দটাই আমার কাছে মনে হলো যে আমার ভিতরে সবকিছু, মানে একদম এত পানি পিপাসা লাগতেছিল ওই সময় আমার, যে কার কাছে আমি তখন পানি চাবো, কে আমাকে পানি দিবে, একটা বিকট শব্দ। সেই শব্দটা আমার কানের দুই সাইডই বন্ধ হয়ে গেল, তখন শুধু আমি সুসু শব্দটাই অনুভূতি করতে পারতেছিলাম, আর চোখে আমি দেখতে পারছিলাম যে আমার বন্ধু যে বলেছিল যে শ্মশানের মধ্যে যে লোকগুলি রে পুড়িয়ে ফেলছে সেই লোকগুলি আবার জীবিত হয়ে খেলাধুলা করে, আমি সেই জিনিসগুলি দেখতেছিলাম যে আসলেই অনেক ধরনের লোক সেখানে, পুরুষ মহিলা সবাই দৌড়াদৌড়ি করতেছিল, কিন্তু তাদের পরনে কোনো কাপড় ছিল না, সবাই মনে করেন কাপড়বিহীন লোক। কিন্তু আমি খুব ভয় পেয়েছিলাম লাস্টের দিকে, এই খেলা দেখার লাস্টে একজন লোক আসলো যার মাথাটা আমাদের পিছনের দিকে ঘোরানো, মানে আমরা যেমন সামনের দিকে হেঁটে টেটে দেখি চোখ দিয়ে, কিন্তু ওই লোকটার মাথাটা মনে হলো পিছনের দিকে চোখ, এবং তার সেই চোখ দিয়ে আগুন বের হচ্ছিল। সেই আগুন বের হওয়ার দৃশ্যটা যখন আমি দেখতেছিলাম তখন আমি চোখটা বন্ধ করেছিলাম, কিন্তু বন্ধ করলে কি হবে, তখন আমার কাছে মনে হলো আমাকে কে যেন স্পর্শ করলো। স্পর্শ করার পরপর আমার পুরো বডিটা এমন ঠান্ডা হয়ে গেল যে বরফার কত ঠান্ডা, তার চেয়েও বেশি ঠান্ডা হয়ে গেল আমার শরীরটা। তখন আমি আর কোনো মুভ করতে পারতেছিলাম না এবং কাউকে ডাক দিতে পারতেছিলাম না, বা আমার কাউকে বন্ধুর বাড়ির দিকে যে যাব সেই জিনিসটা আমি করতে পারতেছিলাম না, আমার বডিটা এমন হয়ে গেছিল। তারপরে যখন আরো ঠান্ডা হয়ে গেল, একটা সময় আমি দাঁড়ানো অবস্থা থেকে মাটিতে পড়ে গেলাম। পড়ে যে আমি তারপরও আমার যে সূরা এবং কোরআনের যে আয়াত সেই জিনিসগুলো আমি পড়ার চেষ্টা করতেছিলাম, কিন্তু তা আমি পারি নাই, যে আমার মুখের থেকে সব এলোমেলো হয়ে যাচ্ছিল। তারপরে শুধু আমি কান যখন আমার মাটির মধ্যে লেগেছিল, শুধু ওই তাদের পায়ের শব্দ, চলাচলের শব্দ, কথার শব্দ আমার কানে আসতেছিল, এবং আমি শুধু বলতেছিলাম যে কখন রাত্রটা শেষ হয়ে দিন আসবে বা সূর্যের আলো পাবো, অথবা লোকজন এখানে এসে আমাকে একটু সহযোগিতা করবে। এই জিনিসগুলি আমি সব জল্পনা কল্পনা করতেছিলাম। আসলে আমি বলবো, ভূত এবং জিন এই জিনিস অবশ্যই দুনিয়াতে আছে, এবং মানুষ যতদিন বেঁচে থাকবে জিন জাতি অতদিনই বেঁচে থাকবে, এবং অনেকের সাথে এটা ঘটে, আবার অনেকের সাথে ঘটে না। যেমন আমার সাথেই ঘটে গেছে, বিদায় আমি এখন বিশ্বাস করতে পারি, আবার আমার বন্ধুর সাথে ঘটে গেছে সেও বিশ্বাস করতে পারে, এবং যাদের সাথে ঘটে নাই বা দেখে নাই কিন্তু তারা তো বিশ্বাস করবে না। কিন্তু আমি মনে করি এই যে যে জিন এবং ভূত আছে এবং তাদের একটা সময় আছে, আমি বলবো সেই সময়গুলি যদি মানুষে অবশ্যই অবলম্বন করে চলে এবং বেঁচে চলে, তাহলে মানুষের সাথে এরকম আচার আচরণ বা ঘটনা ঘটতে পারবে না। যেমন আমরা সাধারণত মাগরিবের আজানের সময়, ওই সময় যদি আমরা বাইরে না থাকি, ঘরে থাকি, এবং যদি ফজরের নামাজের আগে আমরা ঘরে থেকে বের না হই, ওই সময়ও এই ভূত এবং জিনদের চলাচলের একটা উত্তম সময়, এই সময় তারা চলাচল করে। তাই আমি এই আমার নিজের সাথে ঘটনা থেকে আমি অভিজ্ঞতা অর্জন করতে পারছি যে আসলে এই সময়গুলি এখন আমি নিজে নিজে অ্যাভয়েড করে চলি, এবং এই সময়গুলি যখনই হয় আমি তখন রুমে থেকে বের হই না, এবং আমার বন্ধুদের আমি বলি যে দোস্ত তোমরা কিন্তু এই সময়গুলি চলো না। তাই এই শ্মশান খোলার ঘটনাটা হলো সবচেয়ে আমার হৃদয় বিদারক, এবং আমার এই মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে। এই ছিল আমার তৃতীয় ঘটনা। এখন আমি আমার সর্বশেষ চতুর্থ ঘটনাটা বলতেছি, সেটা আমার এক বন্ধুর সাথে ঘটে গেছে। এবং আমরা দুই বন্ধু সবসময় মাছ ধরাটা অনেক পছন্দ করতাম, এবং যখনই মাছ ধরতে যেতাম নদী, পুকুর অথবা লেকে, তখন আমাকে বন্ধু সবসময় বলতো যে বন্ধু তুমি এবং আমি দুজনেই শুক্রবার হলেই আমরা মাছ ধরতে যাব। তাই আমি বলতাম ঠিক আছে, যেহেতু শুক্রবারটা আমার অফ ডে, যেহেতু আমরা সবাই সার্ভিস হোল্ডার, একটা কোম্পানিতে জব করি, এখন ওই শুক্রবারটা আমাদের জন্য বেস্ট, যেহেতু শুক্রবারে ফ্যামিলিকেও একটু সময় দিতে পারি, এবং মাছ ধরাটা আমার অনেক পছন্দ, তাই তোমারও পছন্দ, তাই আমরা দুজনে শুক্রবারে মাছ ধরতে যাব। কিন্তু এই মাছ ধরার যে আয়োজনটা এবং মাছ ধরার বড়শি, ছিপ এবং মাছ ধরার যে খাবার, সেগুলি আমরা বৃহস্পতিবারে রাতে বানিয়ে রাখতাম, তৈরি করে রাখতাম, যাতে ওইটা একটা স্মেল হতো, যে স্মেলের মাধ্যমে আমরা মাছটা ধরতে পারতাম। তখন আমরা অনেক দূরে দূরে চলে যেতাম। তা আমার এই বন্ধুকে নিয়ে এইবার আমরা চলে গেলাম হলো কিশোরগঞ্জ নিকলি হাওর আছে, সেই হাওরে আমরা যাব ঢাকার থেকে বাই মোটর সাইকেলে। তখন আমার বন্ধু বলল যে দোস্ত অনেক দূর, তাহলে তুমি মোটর বাইকটা ড্রাইভ করো, আমি পিছনে বসে থাকি। আমাদের ওই সাথেই কিন্তু আমরা যখন শুরু করছি, আমরা সাধারণত 11টার দিকে শুরু করছি নিকলি যাওয়ার জন্য পরিকল্পনাও তাই। তা আমার বন্ধু যখন মোটরসাইকেলের পিছনে বসলো, তা আমরা রাস্তাটা চলে গেছিল মমিনসিং হাইওয়ে, রাজেন্দ্রপুর থেকে ডান দিকে যে রাস্তাটা নিকলি সেই রাস্তায় আমরা চলে যাব। কিন্তু আমার বন্ধু যখন মোটর বাইকে বসছিল, আমার কাছে মনে হচ্ছিল যে আমার বাইকটা শুধু ভাইব্রেশন করছে। আমি বারবারই ওকে বলতাম, দোস্ত তুমি এটা কি করতেছো, শুধু মোটরসাইকেলটা কেমন ঝাঁকাও কেন? কিন্তু আমি বুঝতে পারতেছিলাম না যে আমাদের সাথে কিছু একটা অঘটন ঘটে যাচ্ছে বা ঘটবে, এরকম আমার মাথায় ছিল না। কিন্তু আমি শুধু আমার বন্ধুটাকে বলতেছিলাম যে দোস্ত তুমি এরকম লড়াচড়া করো কেন। সে আমাকে বারবার বলতেছিল না, আমি তো কোনো লড়াচড়া করি না দোস্ত। তাই আমি বললাম ঠিক আছে, তুমি শক্ত হয়ে বসো, এবং এই ব্যাগটাকে যেটা বুঝে বসি এবং মাছের খাবারটা সেটা তুমি আমার কাছে ঝুলাই রাখো। তা আমি করতেছিলাম, ড্রাইভ করতেছি। যখন আমরা চেরাকালি টঙ্গীর রাস্তা ক্রস করে গেলাম, তখনই আমরা একটা ফাঁকা রাস্তায় যখন গেলাম, যেখানে জাতীয় বিশ্ববিদ্যালয় ওপেন ইউনিভার্সিটি, সেখানে কোনো রাস্তাটা একদম খিলুম ফ্রি ছিল। কিন্তু ফ্রি মধ্যে আমরা যখন গাড়িটা টান দিলাম, কিন্তু হঠাৎ করে আমার গাড়িটা স্টার্ট বন্ধ হয়ে গেল। তখন আমার বন্ধু বলল কি ব্যাপার, তেল শেষ হয়ে গেছে? আমি বললাম না তো, তেল তো শেষ হয় নাই, তেল তো ফুল ট্যাঙ্কি। গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেল, তখন আমি বললাম যে তুমি একটু নামো। নামার পরে দেখলাম যে গাড়ির নিচে ইঞ্জিনের ওখান থেকে একটু ধোঁয়া উঠতেছে। তা আমি বললাম হয়তো গরম হয়ে গেছে গা, তাহলে একটু পানি দিয়ে দাও। তখন পানি দিলাম আর গাড়িটা আমরা স্টার্ট বন্ধ রেখে গাড়িটা হাত দিয়ে ঠেলে নেওয়া শুরু করলাম। ওই সময় থেকে আমাদের শুরুটা হলো যে আমাদের সাথে একটা অঘটন ঘটবে বা একটা খারাপ জিন বা ভূত আমাদের কাছে এসে হয়তো ই করছে, আমাদের সাথে ক্ষতি করার জন্য চেষ্টা করতেছে। তখন আবার করলাম কি, গাড়িটা কতক্ষণ রেস্ট করে গাড়িটা আবার স্টার্ট করলাম। স্টার্ট করার পরে যখন আমরা রাজেন্দ্রপুর গেলাম, রাজেন্দ্রপুর থেকে যখন ডান দিকে আমরা রাস্তাটা নিলাম কিশোরগঞ্জের, তখন আমার কাছে মনে হয়েছিল আমি যতই গাড়িটাকে টপ গিয়ারে দেই, তখনই আমার কাছে মনে হচ্ছিল যে গাড়িটা অনেক ভার বা গাড়িটা চলতেছে না। যত আমি পিক আপ দিই মনে হচ্ছে যে ইঞ্জিনটা আমার ফেটে যাচ্ছে, কিন্তু গাড়িটা ভাগছে না। তা আমি বন্ধুকে বললাম যে দোস্ত আজকে মনে হয় আমাদের যাওয়াটা ঠিক হবে না, কারণ আমাদের এই গাড়িটা এক সময় হঠাৎ করেই ধোঁয়া হলো, আগুন লাগার চেষ্টা হলো, আবার এখন আমি গাড়িটা এমন টানছি তাও টানছি। আমার বন্ধু বলে না এসব কিছু না, চলো আমরা যাই। তারপরও সবকিছু ভুলে গিয়ে আমি আবার আমার গাড়িটা ড্রাইভ করতে শুরু করলাম। আমরা যেতে যেতে যখন কিশোরগঞ্জের বাস টার্মিনাল শহরে আমরা পৌঁছালাম, তখন আমাদের গাড়িটা এমন একটা আওয়াজ হইল, আমার কাছে মনে হলো যে আমার ইঞ্জিনটা ব্লাস্ট হয়ে গেছে গা। কিন্তু আসলে ইঞ্জিন ব্লাস্ট হয় নাই, কিন্তু একটা আওয়াজ আমাদের কানে আসলো। তখন আমার বন্ধুটা অনেক ভয় পাইল। ভয় পাওয়ার পরে ওই যে আওয়াজটা হলো, ওই সময় আমার এই বন্ধুটাকে পিছনে থেকে তার কানের মধ্যে একটা থাপড় দিছে, কিন্তু সেই থাপড়ের আওয়াজটাই আমাদের কাছে মনে হচ্ছে যে আমাদের ইঞ্জিনটা অনেক ব্লাস্ট হয়ে গেছে। এখন আমি যতই আমার বন্ধুকে বলি কিরে এরকম আওয়াজ হলো কেন, আমি দেখি যে সে কোনো কথাই বলতেছিল না। তখন আমি গাড়িটাকে থামিয়ে আমি চিন্তা করলাম, দেখি এখন আমি দেখি যে আমার বন্ধুটা একদম শক্ত হয়ে আছে, মানে কোনো কথা নাই, তার জবান বন্ধ, কিছুই করে না। শুধু আমি দেখলাম যে তার গাল চলবে পড়তেছে, লালা পড়তেছে। তখন আমি একটু ভয় পেলাম, কি ব্যাপার, এই সময় একটা গাড়ি ওখানে আমাদের একটা প্রবলেম দিল, আবার এখানে এসে একটা প্রবলেম দিল, এখন ওই কথা বলতেছে না, এখন আমি কি করব। আমি নিজে নিজেই ওই রাস্তার যে লোকজন তাদেরকে একটু সহায়তা চাইলাম যে ভাই আপনি একটু এদিকে আসেন তো, দেখেন তো আমরা তো আসলে ঢাকা থেকে আসি, মাছ ধরতে যাব নিকলি হাওড়ে, কিন্তু আমার বন্ধুটা হঠাৎ করে এরকম হয়ে গেল। এখন তারা যখন ধরলো আমার বন্ধুটা রাইট সে পড়ে গেল গা, মানে তার কোনো জ্ঞানই নাই, সেন্সলেস হয়ে পড়ে গেল। এখন আমিও ভয় পাই গেলাম, কি ব্যাপার। এখন দেখি যে তার কাছে যে বড়শির যে ব্যাগ, মাছের যে খাবার ছিল সেই ব্যাগও নাই, হাতে বসিও নাই, ইভেন আমার গাড়ির মধ্যে ওটা ঝুলানো নাই। তখন আমিও যেন ভয় পাইলাম, কি ব্যাপার, এটা কি হলো। এখন ওই সব লোকেরা আমার বন্ধুকে ধরে সেই হসপিটালে নিয়ে গেল এবং আমাকে বললো যে আপনি আসেন, আপনি সাথে সাথে আসেন। পরে ওই কিশোরগঞ্জ শহরে আমরা একটা হসপিটালে নিয়ে আমার বন্ধুকে ট্রিটমেন্ট করলাম এবং আমার বন্ধুর জন্য আমি বসে রইলাম। আর ওই যে জিনিসগুলি উধাও হয়ে গেল, তা আমি বুঝতে পারলাম যে সেটা কি পড়ে গেল রাস্তায় নাকি নিয়ে গেল, সেই জিনিসগুলো আমি কল্পনা জল্পনা করতেছিলাম। একটা সময় আমার কানের কাছে একটা আওয়াজ আসলো যে আজকে তোমাদের ভাগ্য ভালো বিদায়, আজকে তোমরা আমাদের হাত থেকে রক্ষা পেলে, তোমরা আর ওই নিকলিতে যাবে না, যদি যাও তাহলে একজনও ফিরে আসতে পারবে না। এই ছিল হলো আমার সর্বশেষ ঘটনা।
অনেক অনেক ধন্যবাদ মাহবুব ভাই, খুব ভালো লাগছিল আপনার সাথে আজকে অভিজ্ঞতাগুলো শুনতে। নিশ্চয়ই আবারও যদি দেখা হয় আপনার কাছ থেকে অন্য অভিজ্ঞতাগুলো শুনবো। মাহবুব ভাই চলে যাচ্ছেন, কিন্তু রয়ে যাচ্ছে উদয় এবং অনেক অনেক শ্রোতারা, কারণ এখনো আরো অনেক রাত বাকি, আরো যত রাত গভীর হবে আরো ভুতুড়ে গল্প তৈরি হবে আপনাদের জন্য। অনেক অনেক স্টোরি টেলার আজকে রয়েছে আমাদের সাথে। আমরা কিছু নাম পড়ে নিতে চাই যারা আমাদেরকে ইতিমধ্যে টেক্সট করেছেন। নার্গিস বলেছে আমার ভীষণ ভালো লাগে, আমারও ভালো লাগে আপনারা যখন আমাদের অনুষ্ঠানটা দেখেন। শারমিন রিমা বলছে আজকের প্রথম ঘটনাটা বেশ ইন্টারেস্টিং, এই ধরনের ঘটনাগুলো আমি আরো শুনতে চাই, নিশ্চয়ই আপনি থাকবেন আমাদের সাথে। নীলুফা বলেছেন আমার ভালো লাগছে ভূত স্টুডিও, আমার খুব পছন্দের অনুষ্ঠান। মিলন বলেছে ভূত স্টুডিও আমার খুবই প্রিয় একটা অনুষ্ঠান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ব্রাদার। আগামী পর্বে যদি আপনারা আসতে চান আপনাদের জীবনের ভৌতিক এক্সপিরিয়েন্সগুলো, আজকে মানিকগঞ্জ থেকে মাহবুব ভাই এসেছেন, তিনি একজন চাকরিজীবী মানুষ, তিনি তারপরও কিন্তু আমাদের অনুষ্ঠানটা তার পরিবার নিয়ে শোনেন এবং তার ভালো লাগে বলে তিনি এখানে আসেন। আপনারাও যারা আমাদের অনুষ্ঠান শোনেন চলতি পথে বা বাড়িতে বা গাড়িতে আছেন, যেখানেই থাকেন না কেন, যদি মনে হয় একটা এপিসোডে যেতে চাই, নিজের জীবনে কিছু এক্সপিরিয়েন্স আছে, ভৌতিক প্যারানরমাল এরকম অভিজ্ঞতাগুলো অনেকের জীবনেই আছে, কেউ বলে কেউ বলে না, যদি আপনার ইচ্ছা থাকে, পুরুষ হন কিংবা নারী হন, আপনার যদি মনে হয় আমি যাবো রেডিওতে, বলবেন। তাহলে কি করবেন, এখনই মোবাইলের রিসেপশনে চলে যান, গিয়ে টাইপ করে ফেলুন RBS স্পেস, নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন লিখে পাঠিয়ে দেন আমাদেরকে 26969 নাম্বারে। আমাদের টিম মেম্বাররা যোগাযোগ করবে আপনার সাথে, আপনার নাম্বারে, অবশ্যই নিজের নাম্বার থেকে SMS পাঠাতে হবে, এই জন্য বলেছি, আপনার সাথে যোগাযোগ করে আপনার স্টোরিগুলো পরবর্তীতে শুনবে, সেটার প্রচারযোগ্য হলে নিশ্চয়ই আপনাকে ইনভাইট করা হবে আগামী পর্বে, এবং আপনি থাকবেন ভূত স্টুডিওতে আর জীবদয়ের সাথে, সেদিন আমরা সবাই মিলে শুনবো আপনার স্টোরিগুলো। আপাতত একটা ছোট্ট ব্রেকে যাব, কারণ ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পরোটা। প্রাণ পরোটা মানে হচ্ছে একটা কনফিউশন ক্রিয়েট হয়, এটা কি চিপস না বিস্কিট, কারণ হচ্ছে এর ক্রিসপিনেসের কারণে এটা চিপস মনে হয়, আমরা বাইট দেওয়ার পরে মনে হয় সে বিস্কিট। সো আপনার কাছে কি মনে হয় সেটা আমাকে জানাতে পারেন। সো একটা ছোট্ট ব্রেকে যাব, ব্রেকের পর যখন ব্যাক করবো তখন আপনাদের সাথে আমাদের আজকে দ্বিতীয় যে বন্ধু রয়েছে তার স্টোরিগুলো শেয়ার করবো, ঠিক আছে? কোথাও যাবেন না, থাকুন উদয়ের সাথে জাগো FM 94.4 এর ভূত স্টুডিওতে।
হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট এলো প্রাণ পরোটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট, কে বুঝে নাও। হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট এলো প্রাণ পরোটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট, কে বুঝে নাও।
বিরতির পর আমরা আবারও ফিরে এলাম জাগো FM 94.4 এ, উদয় আছে আপনার সাথে ভূত স্টুডিও নিয়ে, ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পরোটা। আজকের এই এপিসোডে আমাদের সাথে এখন দ্বিতীয় অতিথি যুক্ত হয়ে গেছেন, আমরা এখন তার সাথে পরিচিত হব এবং তার কাছ থেকে এরপর নন স্টপ তার জীবনের ভৌতিক এক্সপিরিয়েন্স গুলো আমরা শুনবো। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
একটু জোরে কথা বলতে হবে ভাই।
ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
কি নাম আপনার? এখানে আসার ইচ্ছে হলো কেন?
একটু মানে অনেকদিন থেকে শুনছি, মাঝে মাঝে যখন সময় হয় প্রতিদিন শুনি।
আচ্ছা,
তো একটু ভালো লাগছে, একটু সময় আনন্দ ফুর্তি বিনোদনের জন্য একটু ঘুরে আসি, নিজের একটু গল্প দর্শকদের জন্য শুনিয়ে আসি।
এই অভিজ্ঞতা গুলো আপনার নিজস্ব?
জি নিজস্ব।
মানে আপনি নিজেই ফেস করেছেন?
জি আমি দুইটা নিজেই ফেস করেছি।
এক্সিলেন্ট।
একটা আছে আমার এলাকায়, ওটা
একটা সংগ্রহ করেছেন। আজকে আমাদের সাথে একজন বন্ধু রয়েছেন যিনি মাদ্রাসায় কর্মরত রয়েছেন এবং তিনি তার জীবনের অভিজ্ঞতা বলার জন্য সাভার থেকে ঢাকার বাড্ডায় এসেছেন। তো এই এপিসোড আমার জন্য খুবই স্পেশাল এই কারণে, যেখানে অনেক পেশার অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে আসছেন। একটু আগে যে ভাইটা এলেন তিনি মানিকগঞ্জ থেকে এসেছেন, এখন যিনি আসছেন তিনি সাভার থেকে এসেছেন। দূর দূরান্ত থেকে বন্ধুরা তাদের ভালোবাসার টানে জাগো FM 94.4 এ আসে। প্রত্যেক বৃহস্পতিবার রাতেই অনুষ্ঠানটা হয়। আগামী পর্বেই আপনি আসতে চাইলে মোবাইলের মেসেজে চলে যান, গিয়ে ট্যাপ করে ফেলুন RBS স্পেস, নিজের নাম, নিজের লোকেশন, নিজের প্রফেশন লিখে পাঠিয়ে দিন 26969 নাম্বারে। অবশ্যই নিজের মোবাইল থেকে SMS করবেন, কারণ আমরা আপনার সাথে পরবর্তীতে যোগাযোগ করব। ফোনে প্রথমে আপনার এটা শোনা হবে, সেটা যদি প্রচারযোগ্য মনে হয় নিশ্চয়ই মাসুম ভাইয়ের মতো আপনাকে আগামী পর্বে আমন্ত্রণ জানানো হবে জাগো FM এর হটসিটে। আপনি বলবেন আপনার জীবনের ভৌতিক এক্সপিরিয়েন্স, ছেলে মেয়ে পুরুষ নারী, পেশাজীবী মানুষ, চাকরিজীবী, স্টুডেন্ট, ব্যবসায়ী, যে কেউ এখানে আসতে পারেন তার জীবনের ভৌতিক অভিজ্ঞতাগুলো বলতে। মাসুম ভাই একদম শুরু থেকে শুনবো আপনার জীবনের অভিজ্ঞতাগুলো, ঠিক আছে? শুনি তাহলে।
আমার প্রথম ঘটনাটা বলছি, এটা আমার সাথে ঘটে যাওয়া। মুম্বাইতে ছিলাম আমি দীর্ঘ 8-9 বছর। তো মুম্বাইতে ওখানে আমি কনস্ট্রাকশনে কাজ করতাম। তো বিশেষ করে যশোরে অনেক লোক থাকে, ওখানে অনেক বন্ধুদের সাথে পরিচয় হয়েছে, অনেকদের সাথে কাজ করতাম। তো অনেকের সাথে পরিচয় হতে গিয়ে একদিন মূল ঘটনায় আসি, যে একদিন আমার একটা বন্ধু ওর ভিতরে ভূত আক্রমণ করে। আমি দিন কাজ করে সন্ধ্যাবেলা বাসায় ফিরছি। তো বাসায় ফেরার পরে গোসল টোসল করে আমার একটু জ্বর জ্বর ছিল, তো আমি ডাক্তার দেখাতে গিয়েছি। তো ওখানে আমি সিরিয়াল দিয়ে বসে আছি ডাক্তারের কাছে।
তো অনেকক্ষণ বসে থাকার পরে আমার সিরিয়ালটা যখন তিন নম্বরে আসে, তখন আমার একটা ভাগ্না ছিল যশোরের, ওর মামা আমার সাথে কাজ করতো, ওই সুবাদেও আমাকে ভাগ্না বলতো, মামা মামা রাখত ভাগিনাটা। তো ওই ভাগিনাটা সুইটে দৌড়ে আসছে, মামা মামা তুমি তাড়াতাড়ি আসো। কেন কি হয়েছে? বলছে আকমান খুব মানে পাগলামি করতেছে। মানে আমার আকমান হয়েছে আমার আরেকটা বন্ধু ছিল, খুব ক্লোজ বন্ধু, ওর বাড়ি যশোরে কালিয়া থানায়। তো মানে অনেক ক্লোজ বলতে আমার মানে ওর দুজনের সাথে অনেক মহব্বত, আমাকে ছাড়াও থাকতে পারে না, ওকে না দেখলে আমার ভালো লাগতো না। তো ভাগিনাটা বলছে যে মামা আকমান খুব পাগলামি করতেছে, ওর দুটা বোন ছিল, তো ওই দু বোনের সাথেও থাকতো। তো বাসার ভিতরে ওর বোনরা ওকে মানে ধরতে আসতেছে, ওর বোনদের ধরেও ফিক্কে মারতেছে। মানে ওর শৈলী কতটুকু শক্তি, ওর বোনকে ফিক্কে মারতেছে, ওয়ালের সাথে গিয়ে ওর বোনটা পড়তেছে, কেউ খাটের উপরে পড়তেছে, মানে কেউ ওকে ধরে রাখতে পারতেছে না। তো ওই ভাগিনাটাই দেখার পরে ভাগিনাটা ছুটে আসছে আমার কাছে, যেহেতু ওর সাথে আমার ভালো সম্পর্ক রিলেশন। তো আসার পরে আমার কাছে বললো যে মামা তুমি তাড়াতাড়ি চলো, আকমানের এই অবস্থা। তো আমি ডাক্তার, তখন তিন নম্বর সিরিয়াল চলতেছিল, দেখা যাচ্ছে আমি সিরিয়ালটা ধরতে গেলে আর আধা ঘন্টা সময় লাগতো। পরে আমি আর ডাক্তার দেখাইনি, আমি বললাম আচ্ছা চলো তাহলে। তো আমি ওর সাথে ছুটে গেলাম ওদের বাসায়, ওদের বাসাটা ছিল দোতলায়। তো বাসায় যাওয়ার পরে ও দেখছি দাঁড়িয়ে আছে, অন্যরকম একটা অনুভূতি, মানে ওর আগের যে আকমান ওইটা নেই, ওর চোখ টোক মানে অন্যরকমের একটা মন মানসিক মানে মেজাজ, খুব গম্ভীরভাবে দাঁড়িয়ে আছে, তখন কাউকে কিছু বলতেছে না, ওর বোনরা দূরে বসে আছে। তো হঠাৎ আমি ওর কাছে গেলাম, গিয়ে বলছি কি রে আকমান কি হয়েছে? ও ঘুরিয়ে আমাকে ধাপ করে একটা চোর মারলো। চোরটা মারার পরে এখন আমি অবাক হয়ে গেলাম যে আমার কে ছাড়াও কিছু বুঝে না, ও আমাকে চোর মেরে ফেললো। তো ওর বন্ধুটা অদ্ভুত মানে অবাক হয়ে গেছে যে মাসুমের গায়ে চোর মারলো, ওয় বন্ধুটা সুইটাই সরে ধরলো, ধৈর্য মানে দুই বোনে মায়ের শুরু করছে যে তুই মাসুম রে মারছিস, তোর এত বড় সাহস যে তোর এত ভালোবাসে। পরে আমি বললাম আপু আপনি আপনার দাঁড়ান দেখি, ওর তো আর স্বাভাবিক এখন স্বাভাবিক নেই, হয়তো অস্বাভাবিকভাবে কিছু হয়েছে। পরে ওর সাথে আমি কথা বললাম যে আকমান তোমার কি হয়েছে? আমার কথা বলতেছে না, মানে অন্যরকম করতে এদিক সেদিক তাকায় দিচ্ছে, চোখ বড় বড় করতেছে। পরে আমি বুঝতে পারলাম, কারণ বাড়িতে যখন দেশে ছিলাম তখন এইরকম অনেক ভূতের কিছু ঘটনা দেখেছি আমি। পরে আমি মানে নিজেই করলাম যে কিছু একটা ওর ভিতরে ভার করেছে। পরে আমি আপুদের বললাম আপু আপনারা একটা কাজ করেন, ওকে সামলিয়ে রাখেন, আমি তো আসতেছি। তো আমি বাইরে বেরিয়ে আমার একটা বন্ধু ছিল যশোরের, ওর বাড়িও যশোর, উজ্জ্বল নাম, ওরে ফোন দিলাম যে বন্ধু এরকম একটা ঘটনা, আকমানের একটা সমস্যা হয়ে গেছে, এখন মুম্বাইতে তো আমি সব জায়গা চিনিও না, একটা কবিরাজের দরকার, এখন তোমার পরিচিত আছে কিনা। পরে ও আমাকে অ্যাড্রেস দিল মুম্বাইতে জুহুগাঁও বলে, যে জুহুগাঁওতে একটা কবিরাজ আছে, তুমি ওর কাছে যাই দেখতে পারো। তো আমি কি করলাম, ওনার অ্যাড্রেসটা নিয়ে ওনার কাছে গেলাম। তখন রাত আটটা সাড়ে আটটা বাজে। যাওয়ার পরে ওনাকে আমি খুলে বললাম যে কাকা এই ঘটনাটা এরকমের কাহিনী, বন্ধুরা এরকম মানে এ করতেছে ও সিমটমের। তো পরে উনি বললো যে আমি তো রাত্রে কোথাও বেরোই না, একটা কাজ করো আমি তোমাকে কিছু জিনিস লিখে দিই, তুমি এগুলো নিয়ে আসো। তো উনি কিছু সরিষার তেল তেল পরা মানে সরিষার তেল লিখে দিল, কিছু সরিষার দানা, এরকম অনেক কিছু কয়েকটা আইটেম লিখে দিল। তো এগুলো আমি নিয়ে আইনে ওনাকে আমার দিলাম, তো উনি আমাকে পইরা দিল, দেওয়ার পর বলছে এগুলো ওটাকে ব্যবহার করো, পদ্ধতি বলে দিল। আর উনি আমাকে একটা জিনিস বলে দিল যে কখনো যদি তুমি এরকমের কাজের ক্ষেত্রে বা দূরে কোথাও থাকো, কাজ করতেছে বা এরকমের কোনো লোক দেখলে যে ওর ভিতরে ভার করছে বা ওর ভিতরে বোঝা যাচ্ছে যে এরকমের কিছু হইতেছে, তো তুমি তাৎক্ষণিক একটা চিকিৎসা করবা, তোমার কাছে যদি হলুদ থাকে, তো হলুদ থাকে এই হলুদের গুঁড়াটা ওর কপালে, মানে যেরকম হিন্দুরা যেরকম সিঁদুর দেয় ঠিক নাক কপালের উপরে, ওই রকম একটা সিঁদুর মতন ই দিয়ে দিবা, চাইপে ধরে ওকে যেভাবে তুমি পারো, তাহলে দেখবো ওর তাৎক্ষণিকভাবে ওর এটা দূর হয়ে যাবে। তো এইটা উনি আমাকে বলে দিছিল। তো আপাতত তখন ওনার কাছ থেকে ওইগুলো নিয়ে আসা ওই রাত্রে ওকে ব্যবহার করলাম, দেওয়ার পরে ও স্বাভাবিক হইল, মোটামুটি সুস্থ হইল। হওয়ার পরে আমি ওর কাছেই ছিলাম অনেক রাত্র বারোটা একটা অবধি। তো পরে আপুরা বলতেছে যে মাসুম এখন আমরা দুইটা মেয়ে মানুষ, ও যদি এইরকমের আবার করে আমরা তো এমনিতেই ভয় পাই, এগুলো কখনো দেখিও নেই, হঠাৎ করে কোথা থেকে ওর ভিতরে কি আসলো, তো আমাদের তো খুব ভয় করে, কি করব। কেমনে এক রুমের ভিতরে তিন ভাই বোনই থাকতো, ও ছোট ভাই আর দুইটা বোন বড়। তো আমি বললাম আচ্ছা ওরে আমি তাহলে রাত্রে আমার রুমে নিয়ে যাই, এরপরে দেখা যাক কি হয়। আর পরে আমি আপুরে বললাম যাবো কালকে, তো আমি কাজে যাবো অনেকটা দূরে, তা কি করবেন, ওরে কি আমি নিয়ে যাবো? ওর ওর কাছে জিজ্ঞেস করলে তুই কি যাবি মাসুমের সাথে কাজে, বলছে আচ্ছা আমি চলে যাবো। তো ওরে বাসায় নিয়ে আসলাম, আসার পরে রাত্রে কোনো সমস্যা হয়নি, একসাথেই ছিলাম দুজন। তো পরের দিন সকালবেলা আমি অনেকটা দূরে কাজে যাবো, যেখানে ছিলাম ওই গ্রামটা থেকে প্রায় 30 কিলোমিটার দূরে, ওখানে আমার মালিকের একটা কাজ, ওখানে আমি যাবো। তো ওরে নিয়ে গেলাম, তো ওখানে আমাদের কাজটা হয়েছে চারতলা একটা বিল্ডিং, ওটা মানে আরসিসি এবং গাঁথনির কাজ হয়ে গেছে, প্লাস্টার কাজ চলবে। তো আমরা আর ওখানে চার পাঁচটা লেবার ছিল, তো ওখানে আমাদের কাজের মানে রুটিনটা হয়েছে যে নিচতলায় বালু রাখা আছে একদম নিচে রাস্তার উপরে, আর চারতলা অবধি মানে প্রতিটা রুমে রুমে বালু সাজাই রাখে আসবে, পরে প্লাস্টার হবে। তো আমরা সিরিয়াল বাই বালুটা ভরে তার নিচে একজনে ভরে দিবে, এরপর আর একজন কি করবে এক নিচ থেকে একতলা অবধি দিবে, একতলা থেকে আর একজন দোতলায় নিবে, দোতলা থেকে আর একজন তিনতলা, তিনতলা থেকে একজন চারতলা, এরকম লোক সেট আপ করা। তো কাজ যখন শুরু করলাম ওকে নিয়ে, আমরা ওখানে আমার আরো কটা বন্ধু ছিল, আমার মালিকের ভাইয়ের ছেলে ছিল, ওরা আগে থেকে ওখানে থাকতো, ওখানে থাকার ব্যবস্থা ছিল বিল্ডিং এর নিচতলায়, দোকান রুম ছিল ওখানে, সবার থাকার ব্যবস্থা ছিল আমাদের। তো পরে সকালে আমরা কাজ শুরু করলাম আটটায়, আমরা আটটা টু পাঁচটা অবধি কাজ করি মুম্বাইতে, আমাদের আট ঘন্টা ডিউটি ছিল। তো যখন কাজ শুরু করলাম, আমি ভৈরা দিচ্ছি বস্তায়, আমার কাছ থেকে ও নিচ্ছে, আমার ওই বন্ধুটা আকমান বলছে আমি আমার কাছেই থাকবো, ও আমার কাছ থেকে নিয়ে একতলা পর্যন্ত ওর দেওয়ার মানে ওর ওই দূরত্ব যে একতলা অবধি দিবে, একতলা থেকে আরেকজন নিয়ে যাবে। তো আস্তে আস্তে কাজ করতেছি, তো এক পর্যায়ে দেখতেছি মানে আস্তে আস্তে যখন ভরে দিচ্ছি কাজগুলা, ওর ভিতরে কেমন জানি স্বাভাবিক মানে একটা যে কাজ করতেছে অস্বাভাবিক হয়ে গেল, ও আমার কাছ থেকে নিয়ে একতলা পেরিয়ে মানে দোতলা অবধি চলে যাইতেছে, দোতলার লোকটা একতলায় আসার আগে ও দোতলায় চলে যাইতেছে, দোতলার চলে যাইয়া ওরে না পাইয়ে কি করতেছে ওখানে ফালাই দিয়ে আবার চলে আসতেছে, মানে এত দ্রুত গতিতে আর হাঁটতেছে যেটা অস্বাভাবিক। আমি ভৈরা পারতেছি না, আমি ভালু ভরায় খুব মানে এক্সপার্ট চালু, কিন্তু ওরে আমি ভৈরা দিয়ে দিশেই পাচ্ছি না, খুব দৌড়াচ্ছে এবং উপরের লোকে যারা আছে ওরা চিল্লে চিল্লে করতেছে যে এত দ্রুত কেন তুমি দৌড়াইতেছো, আমাকে ডাবল হাজিরা দিব, আমাকে পয়সা বেশি দিব, ও কারো কথা শুনে না, ও খুব মজা করে দৌড়ায় আর সবাই আনন্দ বিনোদন দিচ্ছে মানে হাসি মজা করে কাজ করতেছে। তো আমিও বেশ কিছু মানে বুঝে দিচ্ছি ওরকমের চালু অবস্থায়। তো সারাদিন আমরা কাজ করলাম, কাজ করতে করতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা হওয়ার পর আমাদের কাজও প্রায় শেষ পর্যায়ে, আমরা ছুটি করলাম, ছুটি করার পরে ওখানে আমরা নিজেরাই রান্না বান্না করে খেতাম, বাজার ঘাট সব নিজেরাই করতাম কাজের পরে, সবাই আমাদের যে মাল সামানা ছিল রান্না করার ওইগুলো আমরা ধুয়ে টুয়ে সবাই গুছিয়ে গাছিয়ে বাজার করতাম, তারপরে রান্না করতাম। তো আমরা যথারীতি কাজ ছুটি করে গোসলে গেলাম, গোসলে যাওয়ার পরে আকমান আমার বন্ধুটার বললাম যে অনেক পরিশ্রম করছিস, তুই আগে একটু গোসল কর, গোসল করে তুই রুমে গিয়ে রেস্ট নে, আমি থালাবাটিগুলি ধুয়ে সব নিয়ে আসি। তো ও গোসল করলো আমার আগে, ও গোসল করতেছে, আমি থালাবাটিগুলো ধুইতেছি, আর অনেক কটা বন্ধু আছে ওরা ওকে গোসল করতেছে, কাজকাম করতেছে। তো ও গোসল করে রুমে চলে আসছে, তখন আমি মানে থালাবাটি ধুয়ে টুয়ে গোসল করবো, আমার তো আসতে দেরি হচ্ছে, তো আমি ওইগুলা ধুয়ে টুয়ে গোসল টোসল করে আমি রুমে আসছি, আইসে ওকে রুমে পাইতেছি না। আমি ভাবছি হয়তো ঘুরতে গেছে কোথাও, সারাদিন কাজকাম করছে। আমার সাথে মালিকের ভাই ছেলে ছিল, নাম প্রশান্ত, আর একটা ছেলে ছিল প্রদীপ। তো ওরা দুজন মিলে আমরা আর আমি তিনজন মিলে বাজারে গেছি, বাজার গিয়ে আমরা মাছ টাছ অনেক কিছু কিনে নিয়ে আসছি, এখানে রান্না বসেই দিছি, ওকে দেখতেছি না, ভাবছি ঘুরে আসবে, আমাদের মতন আমরা রান্না বান্না করতেছি, কোটা কাটা করতেছি, কেউ আমাদের সবাই মিলে গেলে আমরা করি। তো একটু পরেই দেখতেছি যখন এক দেড় ঘন্টার বেশি হয়ে গেছে সময়, দেখি ও আসতেছে, আসছে রুমের দিকে। আমরা নিচে একটা দোকানে থাকতাম, চারতলা বিল্ডিং এর নিচে শাটার দেওয়া আছে, তো ও আসছে আমাদের একদম দোকানের ভিতরে ঢুকছে, ঢুকে কাছে আসছে। তো কাছে আসা বলে বললাম, কিরে আকমান তুই কোথায় গেছিলি, কথা বলতেছে না, তুই কোথায় গেছিলি? তো বললাম রুমে থা, বসে থাকিস, তুই সারাদিন কষ্ট করছিস, ওদিকে ঘুরতে যাওয়ার কোনো প্রয়োজন ছিল? কোনো কথা বলতেছে না, তাকাই আছে। পরে আমি কিন্তু বস, কাজকাম কর, আমাদের সাথে রান্না বান্না করি, খাওয়া দাওয়া করি, শুভ আনে। হঠাৎ করে দেখো শুয়ে পড়ছে, মানে ফ্লোরে পড়ে গেছে, ফ্লোরে পড়ে হাত দিয়ে মানে বুক থাবড়াচ্ছে, খুব খুব জোরে জোরে বুক থাবড়াচ্ছে, আর মানে হুম হুম করে মানে একটা শব্দ করতেছে, ভয়ঙ্কর শব্দ করতেছে, মানে শব্দ করতেছে আর বুক থাবড়াচ্ছে খুব। তো এই দেখিয়া আমার ওই বোন আরো দুইটা যে ছেলে কাজ করতো, প্রকাশ প্রদীপ বাবু, ওরা ওরা হিন্দু ছিল, ওরা দৌড়ে মানে ভয়তে রুম থেকে বেরিয়ে গেছে। আমি ওরে ধরিয়া রাখতে পারতেছি না, মানে হাত দিয়া এমনভাবে বুক থাবড়াচ্ছে যে নিজের বুক যেন ফাটাই ফেলাচ্ছে, এবং ওখানে অনেক মাল জিনিস ছিল ওইগুলোর ভিতরে আঘাত লাগতেছে, ওরে যে আমি এতভাবে মানে ধরার চেষ্টা করতেছি কিন্তু ধরে রাখতে পারতেছি না, ওর হাতের মানে যে হাতগুলি দিয়ে বুকে থাবড়াচ্ছে ওগুলো আমার গায়ে পড়তেছে, তারপর আমি ওকে ধরে রাখতে পারতেছি না, মানে এখন আমার ভিতরে ভয় কাজ করতেছে না, ওকে আমি কিভাবে সামলাবো, তোরে আমি ধরে রাখতে পারতেছি না। এক পর্যায়ে ওরা কি করছে যে বাহিরে দাঁড়াই রয়েছে রাস্তায়, দোকানের রাস্তায়, আর অনেক লোক জড়ো হয়ে গেছে দেখি অবস্থা। ওর সাথে আমি কোস্তাগুস্তি করতেছি মানে ওকে শান্ত করার জন্য। এক পর্যায়ে আমি মানে আমার ভিএনটি ভিতরে আসলো যে কবির আসলে তোমাকে হলুদের কথা বলছিল যে এই অবস্থা হইলে ওর কপালে তুমি হলুদের হলুদ দিয়ে দিও। তো আমি যেহেতু ওখানে রান্না করতেছিলাম আমার হলুদের ডিব্বাটা আমি বাম হাতে নিয়েছি, ও হলুদের ডিব্বাটা নিয়ে মানে আরো ছটফট করতেছে, ওই মানে ওর কাছেই আমার যেতে দিতেছে না, ধামধুম করে চর মারতেছে। তো কি করব এখন আমি মানে ভয়, তখন আমার ভিতরে ভয় নেই, ওরে কিভাবে শান্ত করব ওই বিষয়ে। বাহিরে অনেক লোক দেখতেছে, ওরা তো আমাদের সাথে যে বন্ধুরা ছিল ওরা তো বেরিয়ে গেছে গেছে, আর অনেক লোক বাইরে দাঁড়াই দেখতেছে, কেউ ভিতরে ঢুকতেছে না ভয়তে, ওরা সবাই ভয় পাইতেছে, ওরা বুঝতে পারছে এটা ভূতের বা কিছু একটা আমার ভিতরে ভার করছে। তো আমি কি করব ওকে সামলাতে পারতেছি না। তো এক পর্যায়ে আমি হলুদের ডিব্বাটা আমার বাম হাতে আমি ওর বুকের উপরে বসে পড়লাম, মানে ওই করে একদম ফুল ওর বুকের উপরে আমি উঠে বসলাম। বুকের ভরে উঠে বৈশা ওর কি করলাম আমি পা দিয়ে এক হাত পায়ের পাড়িয়ে ধরলাম, আর এক পা দিয়ে আর এক পা পাড়িয়ে ধরলাম, চাইপিয়া ধৈরিয়া অনেকক্ষণ পরে আমি কি করলাম মানে জোরাজোরি করার পরে এই হলুদটা আমার ডাইন হাতে দুই আঙ্গুলের ভিতরে নিয়ে ওর কপালে আমি লাগিয়ে দিলাম, লম্বা করে টান দিয়ে লাগিয়ে দিলাম। লাগিয়ে দিয়ে আমি ওরকম ধৈর্যই বসছি, ওকে আমি ছাড়িনি, ওর বুকের ভার বসেই হাত দুইটা পাড়া দিয়ে ধৈর্য বসছি, অনেক মানে সাহস নিয়ে নিজে ধৈর্য বসার পরে ও দেখলাম একটু পরে আস্তে আস্তে করে একটু দুর্বল হয়ে যাচ্ছে। দুর্বল হয়ে যাওয়ার পর একটা নিঃশ্বাস নিল, নেওয়ার পরে অনেকক্ষণ আমি তারপর আমি তখন আমি ছাড়িনি, বসেই আছি ওর বুকের উপরে থাকা অবস্থায়। আস্তে আস্তে দেখি ক্লান্ত হয়ে গেল, ক্লান্ত হয়ে যাওয়ার পরে আমি বসে রয়েছি ওর বুকের উপরে। দুই এক মিনিট পরে দেখি একটা নিঃশ্বাস ছাড়লো, সারা পরে চোখ মিলে তাকাইলো আমার দিকে। তাকানোর পরে বলতেছে ভাই তুমি আমার বুকের উপরে উঠে বসে রয়েছো আর আমি এখানে কেন, আমি এখানে কেন শুয়ে আছি আর তুমি আমার বুকের উপরে কেন উঠে বসে রয়েছো। পরে তখন আমি বলছি বুঝছি যে এখন তোমার স্বাভাবিক হয়েছে, পরে আমি ছাড়লাম, ছাড়ার পরে উঠাইলাম, উঠেই দেখলাম অনেক জায়গায় আঘাত হয়েছে, রুমটার ভিতরে অনেক মাল সামানা ছিল। পরে আমি বললাম আচ্ছা তুই আগে বস শান্ত হ, পানি টেনে দিলাম খাইলো। আমি তোরে আমি বললাম গোসল করিয়া তুই রুমে বসতে গেছিলি কোথায়, সমস্যাটা কি, তো মানে কি হয়েছে তোর ঘটনাটাই। আমি তো কোথাও যাইনি, আমি এই গোসল করিয়া যে আমাদের কামুটা মানে আমি যে এলাকাটায় কাজ করি ওটার নাম হচ্ছে কামুটা এলাকা, তো ওখানে বাস স্ট্যান্ড একটা বট গাছ আছে বিশাল বড়, অনেক বড় একটা বট গাছ, অনেক মানুষ আড্ডা মারে ওখানে। তো বলছে আমি ওই বট গাছের নিচে গিয়ে বসেছিলাম, পরে ভালো লাগছিল না, কেমন কেমন লাগছিল এর জন্য আবার আইসে পড়ছি। তখন আমি ভাবলাম যে হয়তো ওখান থেকেই আবার জিনিসটা ওর ভিতরে আসছে। পরে স্বাভাবিক করার পর করতে করতে প্রায় রাত দশটা সাড়ে দশটা বেজে গেছিল, ওর ওর বোনদের আবার আমি ফোন দিলাম যে আপু এই ঘটনা আকমানের তো এরকমের সমস্যা হয়েছিল, এখন এখানে যে ছেলে পেলেগুলো কাজ করে ওরা বেশিরভাগই হিন্দু, এমনিতে ওরা নার্ভাস থাকে, এখন ওদের নিয়ে তো এই রুমে একসাথে থাকতেও পারতেছি না, আর ওরাও কেউ মানে ভয় পাচ্ছে খুব, কি করবো এখন। পরে ওই বল আপুরা ফোন বলছে তাহলে আজ করো আইসে বড়ো কি করবো এখন থাকতে পারো, ওরে নিয়ে আবার চলে আসো। তোরে নিয়ে ওই রাত্রি আমি আবার গাড়ি তুললাম প্রায় 30-35 কিলোমিটার দূর, কারণ গাড়িতে বেশি আমার ভিতরে ভয় ভয় কাজ করতেছে যে গাড়ির ভিতরে যদি আবার এরকম হয় মুম্বাই মতন একটা ইন্ডিয়ান একটা জায়গায় ওখানে লোকজন তো এমনি নার্ভাস থাকে কি অবস্থা। তোরে আমি জানলার পাশ দিয়ে সিটে বসাইলাম, আমি সাইডে বসলাম বৈশা হাত দিয়ে মানে ওরে ধরে বসলাম, সামনের সিটে এক হাত দিলাম দিয়ে শান্ত করে ওকে নিলাম, বাসায় পৌঁছাইলাম। বাসায় পৌঁছানোর পর আপুদের বললাম একটা কাজ করেন মুম্বাইতে তো ভালো কবিরাজ পাওয়া যাবে না, ওরে আপনারা যশোর পাঠিয়ে দেন। পরে আপুরা ওকে গিয়ে লোকজন ঠিক করে ওরে যশোর পাঠিয়ে দিল। যশোর পাঠিয়ে দেওয়ার পরে কি হয়েছে পরে আর ওর সাথে আর আজও পর্যন্ত মানে আর যোগাযোগ হয় নাই, 7-8 বছরের আগের কথা, কিন্তু খুব ক্লোজ বন্ধু ছিল, ফোন নাম্বার টাম্বার নেই, এখন কেমন আছে জানি না। এই ছিল আমার প্রথম ঘটনা। এখন আমি আমার দ্বিতীয় ঘটনাটা বলছি, এটা আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। আমি যখন দেশে প্রথম মাদ্রাসায় চাকরি নেই, আমার গ্রামের দুটো গ্রামের পরে, গ্রামটার এলাকাটার নাম হয়েছে মাধব পয়সা, তো আমাদের পরিচিত এলাকায় ছোটবেলা থেকে মানে আসা যাওয়া আছে, ওখানে আমার খালাবাড়ি আছে, তো এই খালাবাড়ির পাশে একটা মাদ্রাসায় আমি চাকরি নিয়েছি। তো চাকরি নেওয়ার পরে তখন আমার দুইটা বাচ্চা ছিল, দুইটা মেয়ে, বড় মেয়েটার বয়স 2 বছরের কাছাকাছি, ছোট মেয়েটা 1 বছর। তো বাচ্চারা যেহেতু ছোট, বাড়ি দুই চার গ্রাম পরে, তো ভাবলাম যে ফ্যামিলিটা আমার সাথে রাখি মাদ্রাসার, গ্রামের মাদ্রাসা, তেমন গ্রামের গঞ্জে বেশি ভাড়াও লাগে না। তো এই ভাবার পরে আমি রুম খুঁজতে গেলাম যে কোথায় রুম পাওয়া যায়। তো আমার মাদ্রাসার 2-3 মিনিট পরেই একটা বাড়ি আছে, মানে ওটা লোকটা নিজে ঘর করে ভাড়া দেয়, নিজে নিজের অন্য বাড়িতে থাকে। তো চারটা রুম ওখানে, সামনে দুটো রুম, পিছনে দুটো রুম। তো আমি যে প্রথম যেদিন গেলাম, গিয়ে দেখি একটা আপু বসা, রুমের সামনেই বসা। ওনার সাথে কথা বললাম, যে আপু বাসাটা কি ভাড়া দিবে? বলছে হ্যাঁ ভাইয়া বাসা ভাড়া দিবে, এই সামনের রুম দুইটা খালি আছে আর আমরা দুইটা পিছনের রুম দুইটা আমরা নিয়ে থাকি। আপুটার হাজবেন্ড টাইস এবং সেনিটারির দোকান কাছেই, মাদপাশা বাজার বলে মার্কেট ওখানে। তো উনি তখন উনি প্রেগনেন্ট ছিল ওই অবস্থায়, আর একটা বাচ্চা আছে ওনার, ওইটা নানির কাছে থাকতো। তো উনি একা থাকে, মানে হাজবেন্ড ওয়াইফ দুজনেই থাকে, হাজবেন্ড বেশিরভাগই দোকানে থাকে, উনি একাই দেখে আগেও দেখছি অনেক সময় আমি রাস্তা দিয়ে আসা যাওয়ার সময় উনি একাই দরজার সামনে বসে থাকতো। ওনার সাথে কথা বলার পরে উনি বললো, তাহলে আপনার ভাই আপনার ফ্যামিলি নিয়ে আসলে ভালো হবে, আমি একা একা থাকি, আপনার বাচ্চার কাছে আছে, ওদের নিয়ে আনন্দ ফুর্তি করতে পারবো। পরে কথা বলার পরে, বাসা দেখার পরে, আমি যাক ভালো লাগছে আমার মাদ্রাসা থেকে কাছে, তো মালিকের সাথে কথা বললাম, বলছে আচ্ছা আপনি যেহেতু আমাদের মাদ্রাসায় গ্রামের মাদ্রাসা চাকরি করেন, আপনার কাছে ভাড়া বেশি নেব না, আপনি যা দিবেন তাই নিব। পরে বাসাটা নিলাম, নেওয়ার পরে আমার ফ্যামিলি নিয়ে আসলাম একদিন। ফ্যামিলি নিয়ে আসার পরে আমার বড় মেয়েটা, মানে রুমে আমরা তখন থাকি, বড় মেয়েটা তখন 2 বছরের কাছাকাছি বয়স, ওর আম্মুকে মাঝে মাঝে বলতো, মানে আঙুল দিয়ে দেখাই দিত যে আম্মু ওয়ালে ওইটা কি, মানে ওয়ালে দিয়ে দেখাই দিত আম্মু ওইটা কি ওইটা কি, মানে এরম বলতো। ওর মা ওইটা ফলো করতো না, যে বাচ্চা মানুষ কি বলে, বলতো কিছু না আম্মু এমনি কিছু না, এরম বললে ওকে মানে সান্ত্বনা দিত। তো আমিও আমার ভিতরেও একটা কাজ করতো, যখন রাত্রেবেলা আমি সকালে যেতাম, খুব ভোর রাতে, মানে বাসায় রাত্র 4:30-3 সময় বেরোতাম, কারণ মাদ্রাসার ছাত্রদের ঘুম থেকে উঠানো পড়ানোর জন্য উঠান লাগতো, আবার ফজরে আজান দিতাম আমি নিজেই মসজিদে, তো এর জন্য 3:30-4 সময় বাসা থেকে মাদ্রাসায় চলে যেতাম। তো রাত্রে যখন বাসায় আসতাম তখন দেখা যাচ্ছে 10:00-11:00। তো বাসার ভিতরে আসলে আমার শরীরটা একটা অন্যরকম কেমন জানি ভার ভার লাগতো। আমি আমার বিবিটা আবার সাহসী ছিল, আমার বিবি খুব সাহসী, ও এইগুলাই করতো না, আমি বললে বলতো হ্যাঁ কিছু না, তুমি তোমার এমনি ভয় বেশি, এমনি তো আমার একটু ভয়, আমি গ্রামের বাড়িতে এখনো গেলে আমার বাড়িতে আমি রাত 10:00 মানে পরে বাইরে নামি, তো আমার বিবিকে না নিয়ে নামতে পারি না, একা ভয় ভয় লাগে, এটা আমার স্বাভাবিক ছোটবেলা থেকেই। তো আমার শরীর ভার ভার হইতো, কিন্তু বিবির বলতাম ও এটা বিশ্বাস করতো না, বলতেন ও কিছু না এমনিতেই নতুন বাড়ি অনেকজন এরম হইতেছে। এবং রুমের সাথে একজ্যাস্ট, মানে রুমের ভিতরে বাথরুম না একজ্যাস্ট পাশেই, বাথরুমে আমি যেতে পারতাম না, বাথরুমটাই গেলে আরো বেশি ভয় লাগতো আমার। বাথরুমে আমার বিবিকে কি করতাম, সামনে দাঁড় করে রেখে বাথরুমের দরজা খোলার আগে তারপর আমি বাথরুমে যেতাম, লাইট তো জ্বলতই রাত্রে, বিশেষ করে এই ঘটনাটা হইতো। কিন্তু আমার বিবির আবার স্বাভাবিক ছিল, আমার ভয় ভয়টা লাগতো, তো বিবিরে বলতাম, ও বলতো ওগুলো কিছু না, তোমার এমনি তো ভয় বেশি, সমস্যা নেই। পরে এরকম দীর্ঘদিন গেল, একদিন রাত্রে আমি যেহেতু রাত 4:30-3 সময় উঠি, তো আমার ঘুম ভাঙছে হঠাৎ করিয়া। তখন বর্ষার ফুল মৌসুম না, বর্ষার শেষ দিকে, একদম শেষের দিকে, কখনো বৃষ্টি হয় কখনো হয় না। তো একদিন রাত্রে মানে ঘুম ভাঙার পর আমি উঠে যাব, মানে ঘুমটা ভাঙছে বিছনায়, আমি টের পাচ্ছি যে অজোর ধরে বৃষ্টি হচ্ছে, মানে এত স্পিডে, আর টিনের চাল ছিল উপরে, অজোর ধরে মুষল ধরে, যেরকম বলে আমাদের গ্রামের বাড়িতে, যে মুষল ধরে বৃষ্টি হচ্ছে। পরে আমি বিছনা থেকে মানে আবার একটু শুচ্ছি, বৃষ্টিটা কমুক তারপরে যাব, কারণ সজাগ একটু চোখ বন্ধ করি আবার উঠে যাই, যেহেতু আমার মাদ্রাসায় যাওয়া লাগবে, ছাত্রদের উঠান লাগবো, আজান দেওয়া লাগবে, টেনশন, ঘুম হচ্ছে না। আমি দেখছি না বৃষ্টি কমতেছে না, মানে এক লাগাতারে বৃষ্টি, মানে অজোর ধরে পড়তেছে পড়তেছেই। করতে করতে আমি যাক ছাত্রদের না উঠে তো আজান তো দিতে হবে কমসে কম, হাফেজ সাহেব উনি একজন ছিল যে উনি ছাত্রদের উঠে ক্লাসে বসে যাবে, আমার আজান তো দিতে হবে, মানে ওইটা কাজ করতেছে। পরে আমি বিবির বললাম ওটা কাজ করো, তুমি উঠো, আমার আর দেরি করা যাইতেছে না, আমি ভিজে হইলেও দৌড় দিয়ে যাই, জামা কাপড়টা নিয়ে পলিথিনের ভিতর ভরছি, বৈরাম গ্যাসটা আমি দৌড় দিয়ে যাই মাদ্রাসা, যেহেতু কাছে 2-3 মিনিট লাগে, ওখান গিয়ে চেঞ্জ ফিরে নেব। এটা বইলা বিবির বললাম তুমি দরজা খুলো, তুমি দরজার সামনে দাঁড়াও, আমার বাসার পরে মানে মেইন রাস্তার পরেই পাশেই বাসা, ছোট একটা খাল বলে আমাদের বরিশালের বাসায়, যে খাল বলে বা ক্যানেল বলে, একটা শুধু বাসের সাঁকু আছে ছোট, ওটার পরেই মেইন রাস্তা, পাকা রাস্তা, তাহলে তুমি দাঁড়াও আমি বাসের সাঁকুটা পার হয়ে ওপার যাই, গিয়ে দৌড় দিয়ে চলে যাবো। আনে তো বিবি কি করলো, দরজাটা খুললো, দরজাটা খোলার পরে আমি বেরোইলাম, ও বেরোইল, মানে আমি সারা রাত দেখলাম যে অজোর ধরে বৃষ্টি হচ্ছে, কিন্তু যখন দরজা খুললে সামনে উঠোনের দিকে বেরোলাম, একটা ফোঁটা মানে বৃষ্টির কোনো চিহ্নই নেই, যেন বৃষ্টি 15 দিনও বৃষ্টি হয়নি, এই অবস্থা। এনামে অবাক যে ঘটনা, এরকম কেন কাহিনী হইল। তো আমি তখন আর অতটা ই করলাম না, মাদ্রাসায় আজান যেতে হবে, মসজিদে আজান দিতে হবে, আমি চলে গেলাম। এরকম ঘটনাটা হয়ে গেল। তো পরে এরকম আমরা ছিলাম, থাকতে আছি, তো ওই যে আপুটা, ওই আপুটা তখন প্রেগনেন্ট, তো ওনার ডেলিভারির টাইম প্রায় সময় কাছেই আসছে, তো ওনার শাশুড়ি আসছে বেড়াতে। ওনার শাশুড়ি মানে ওনার, যেহেতু ওনার কাছে কেউ নেই, ওনার শাশুড়ি আসছে, ওনার শাশুড়ি আর পটুয়াখালী থাকে। তো শাশুড়ি আসার পরে আমার, আমরাও যেহেতু বিবি নিয়ে থাকি, সবাই একসাথেই গল্প করি, খুব মানে রিলেটিভ হয়ে গেছে ওনাদের, খুব মহব্বত করে আমাদেরও, আমরা ওনাকে খুব মহব্বত করি। তো ওনার শাশুড়ি বেড়াইতে আসায় আমার শাশুড়ি বেড়াইতে আসছে ওই টাইমটায়, যেহেতু নতুন বাসা নিছি শুই না, আমারও শাশুড়ি আসছে। আসার পরে একদিন ওনরা এরকমের, আমার শাশুড়ি, ওই আপুটার শাশুড়ি, আমার বিবি, ওই আপু, এরা একদম এসে গল্প করতেছে আমাদের রুমে আইসা, আমাদের রুমে এসে গল্প করতেছে সবাই মিলে। তো হঠাৎ করে ওনরা শুনতে পাচ্ছে যে আপুদের রুম পিছনের দুইটা, আমাদের সামনের দুইটা। তো আপুদের রুমের ভিতরে এমন একটা আওয়াজ হয়েছে যে আপনি স্টিলের থালাবাটিগুলা, যেমন বাড়িতে থাকলে একটা ঝুড়ির ভিতরে ধুয়ে আইনা, গ্লাস, প্লেট, চামি, যেগুলো থাকে স্টিলের থালাবাটিগুলা, এইগুলো যেন ফ্লোরে পড়ে গেলে যেটা আওয়াজ হয়। তো ওনরা আমাদের রুমে বসে শুনতে পাচ্ছে যে ওনাদের রুমের যে মানে থালাবাটিগুলো যে ছিল তা যেন সব ফালাই দিচ্ছে, ঝং করে, মানে ঝং 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 করে একটা আওয়াজ হয়ে গেছে। ওনরা একবার কি করছে, ওই আপু শাশুড়ি আগে দৌড় দিছে, কি হইলো আবার, বিড়ালে কি সবকিছু ফালাই দিল নাকি। তো আপু শাশুড়ি গেল, আমার শাশুড়ি দৌড় দিছে, মানে তারও জন একসাথে একবার গিয়েছে, গিয়ে দেখতেছে রুমের ভিতরে একটা মানে কাগজও পড়েনি, একটা কাগজের টুকরো রুমের ভিতরে নেই, অথচ রুমের ভিতরে ভয়ঙ্কর একটা আওয়াজ হয়ে গেল যে ঝুমঝং, সব যেন ফেলে দিল। এখন ওইটা দেখার পরে আমার বিবি, তখন মানে বিবির ভিতরে একটু অনুভূতি হয়েছে যে এরকমের কেন হইল, আমার মেয়েটা আসছি পর থেকে ওয়ালে আমার দেখাই দিত যে আম্মু ওয়ালের ভিতরে ওইটা, মানে এইটা কি মামু, ওইটা কি, ওই কি হাঁটতিছে মামু। আমার হাজবেন্ডের এই অবস্থা, উনি ভয় ভয় ফিল করতো, ওদিন সারা রাত্র বৃষ্টি হইল, মানে আমার বিবি এখন এটা একটু ভাবতেছে। আর ওই যে আপুটা, আপুটা ওনার হাজবেন্ডকে মাঝে মাঝে বলতো যে দেখো এই বাসাটা হয়তো বেশিটা ভালো না, আমার বাসাটা থাকতে ইচ্ছা করে না, বাসাটা কেমন কেমন লাগে, শরীর ভার ভার লাগে অনেক সময়, কিন্তু ওই ওনাদের মার্কেটটা কাছে ছিল, দোকান থেকে আসতে সময় লাগতো না, ভাইও এর জন্য বাসাটা চেঞ্জ করতেছিল না, ভাই বলতো ওগুলো কিছু না, তুমি একা একা থাকো, এর জন্য হয়তো তোমার এরকমের লাগে, মানে উনি এরকমের বইলা উড়াই দিত। কিন্তু ওই দিনের ঘটনাটার পর ভাইয়ের কাছে যখন ভাই রাত্রে আসলো, আমি রাত্রে আসলাম, তখন সবাই মিলে আবার এক জায়গায় বসলাম, বসার পরে বললো, বলার পরে এখন ভাই বলতেছে এটা তো খতরনাক, এটা তাহলে কি করা যায় এখন। পরে আমি ভাই বললাম, ভাইয়া আপনি এটা কি কাজ করেন, যেহেতু আপু এখন প্রেগনেন্ট, ডেলিভারির একদম সময় ঘনেই আসছে, আপনি বাসা দেখেন, কারণ এরকম হইলে থাকা যাবে না, আমার মেয়েটাও, আমি দুইটা মেয়ে নিয়ে থাকি ছোট ছোট। তো ওই অবস্থা ভাই আচ্ছা তাহলে বাসা দেখি, ভাইয়া আর এমন আমাদের ছাড়া বাসা নিবে না, আমাদের ছাড়া বাসা নেবে না বলছে, বাসা নিলে এক জায়গায় নিতে হবে এক ফ্ল্যাটের ভিতরে। পরে বাসা খুঁজতেছি, ইতিমধ্যে ওই আপুর ডেলিভারির সময় হয়ে গেছে, ওনাকে হাসপাতালে নিয়ে গেছে, সিজার করা হইল, কিন্তু ওই আপুর বাচ্চাটা মরা হয়েছে, পেটের ভিতরেই মরে গেছিল বাচ্চাটা। তো মরে যাওয়ার পরে আপু অনেক মানে কান্নাকাটি করছে, বাড়িতে আসছে, পরে ভাইয়া মানে আমরা সবাই আবার এক জায়গায় বসছি, বসার পরে আলোচনা করার পরে যে কি ব্যাপার, এতগুলো ঘটনা হইলো, বাচ্চাটা মারা গেল। পরে ভাইয়া কি করলো বলো না, এই রুমে আর থাকবো না, পরে আমরা দেখিয়া আবার একটা অন্য জায়গায় একটা রুম নিয়ে নিছি। পরে ওই এলাকার মানে পিছনে যারা বাড়ি ছিল ওই বাড়ির লোক মানে বলতেছিল যে এই জমিটা ছিল টোটাল হিন্দু বাড়ি, এই বাড়িটা টোটাল হিন্দু বাড়ি ছিল, ওই এলাকাটা হিন্দু বসতি বেশি ছিল, আর যেইখানে টয়লেটটা করা হয়েছে ওইখানে একটা শ্মশানঘাট ছিল হিন্দু পুরানো হইত। তখন আমরা বুঝছি যে হয়তো এই বাড়ির ভিতরে কোনো অপুষ মানে জিন জাতীয় বা ভূত জাতীয় কিছু ছিল বা ভর করেছিল, ওই দিয়া মানে আপুর ক্ষতি হইল, যে ক্ষতির কারণে হয়তো বাচ্চাটা মরে গেছে। পরে আমরা বাসা চেঞ্জ করিয়া অন্য জায়গায় চলে গেছি। এইটাই ছিল আমার দ্বিতীয় ঘটনা। এখন আমি আমার তৃতীয় ঘটনাটা বলছি, এটা আমার এলাকায় ঘটে যাওয়া এক কাকার সাথে একটা ঘটনা, আমার পাশাপাশি মানে এক আমার বাড়ির পাশের পাশাপাশি বাড়ি। ওই কাকাটা উনি কবিরাজি করতো, মানে ঝাড়ফুঁক দিত না, প্রফেশনাল কবিতা, উনি শুধু ওই যে ভূত জিন এগুলা ছাড়ানোর কাজ করত, তো অন্য সময় কাজও করত। আমার আব্বার সাথে খুব বন্ধুত্ব ছিল, আমার সাথে খুব মানে ভালো সম্পর্ক। তো ওনার ঘটনাটা বলছি, উনি ওনাকে আমি অনেক কয়েকদিন বুথ ছাড়াতেও দেখছি, আমি পাশে বসেও ছিলাম, আমার চাচাতো বোনের বুথ ছাড়িয়েছে, তাও দেখছি কিভাবে উনি ছাড়ায়। তো ওনার সাথে আবার আমার চাচাতো ভাই, আমার চাচাতো ভাই যারা বুথ ছাড়ায় তাদের যে রকমের আপনার ওনার সহকারী বলে, ওনার সাথে সহকারী কাজ করতে আমার চাচাতো ভাই, উনি ওই রকমের তদবির কিছু জানে দিতে পারে। আমার চাচাতো ভাইটাও মানে এবং উনি এদিক দিয়ে খুব, উনি একসময় খুব বাঁশি বাজাতো পরি নামানোর জন্য, মানে আর ওনার একটা ওই ছিল শখ যে পরি নামাবের জন্য, আশা করি খুব বাঁশি বাজাত, অনেক সুন্দর বাঁশি বাজাতে পারতো আমার ভাইটা। তো উনি ওই চাচাটার সাথে কোথাও জিন বুঝ ছাড়ানো হলে ওনার সাথে সাথেই যায়, ওনার সাথে কাজ করে। তো মূল ঘটনা হয়েছে আমাদের পাশের গ্রামে একটা মহিলা, উনি প্রায় অসুস্থ হয়ে থাকত, মানে অনেক কবিরাজরা ওনাকে তদবির দিয়েছে এবং ওই যে ভূত বলি আমরা জিন বলি ওগুলো সারাইছে, সারিয়ে দিছে, দূর করে দিছে, আবার চলে আসে, অনেক টাইম ওনারে অসুস্থ করে রাখে। ওনার প্রায় 60-65 বছর বয়স হইব, কিন্তু সবসময় বিছানায় পড়ে থাকতো, অসুস্থই থাকতো, এক এক দিক মানে দৌড় দিত। ছেলেরা এইগুলো দেখছে তো অনেক সহ্য হয় না ছেলেদের, কবিরাজ দেখাইতো ই করতো। পরে একসময় আমার কাকাটার সাথে কিভাবে পরিচয় হয়ে গেল, কথা কথা বললো, তো উনি বললো আচ্ছা তো আমি একদিন দেখি ছাড়াইতে পারি কিনা। তো এই বলার পরে বলছে আস্তা একদিন প্রোগ্রাম করছে, দিন তারিখ ঠিক করছে, তা আমার চাচাতো ভাইটারে নিয়ে গেছে, চাচাতো ভাইটারে নিয়ে যায়। আমরা এইগুলো বিশেষ করে রাত্র 9টা 8টা 9টা কি 10টার টাইমে বসতো, আমি দেখছি অনেক জায়গা ছাড়াতেই। তো আমরা কি করতো, ওনাকে ঘরের মেঝেতে বসাইতো, যিনি রোগী থাকে যার সাথে এটা ভার করে, ঘরের মেঝেতে বসিয়ে ওনরা অনেক ভায়াল বলে মানে কিছু সুর দিয়ে সুর দিয়ে অনেক ধরনের গান মানে কাহিনী বলতো, মানে এগুলারে কি বলে বলতে পারি না, ওইগুলো বলার পরে ওইগুলো গাইতো এবং ওর সুরে মানে হাজির হইতো, হাজির করার জন্য আমরা এগুলো গাইতো। তো যখন কাজ ওনার ভিতরে হাজির হয়, ভিতরে যখন আইসিয়া পড়ে তখন ওরা বুঝতে পারে যে এখন আসছে। তো তারপরে উনি ওরা কি করে যে ধান কাটে কাঁচি আছে, কাঁচি দিয়ে কি পইরা মানে ওনাকে যে জায়নামাজের উপর বসানো হয় ওইটার চারোপাশে মানে কাঁচি দিয়ে একটা রেক দিয়ে দেয়, জানি আসার পরে আর না ছাড়লে আর বেরিয়ে যেতে না পারে, যতক্ষণে কবিরাজ না ছাড়বে ততক্ষণ আর বেরোতে পারবে না। তো ওনাকে ওই রকমের এই প্রসেসে বসাইল, হাজির করল, হাজির করানোর পরে ওনাকে ছাড়াইছে। অনেক চেষ্টা করার পরে মানে সেটা উনি ওনারা ওখানে ছিল বলছে অনেক চেষ্টা করছে যাবে না অনেক, এবং বলছে দীর্ঘ প্রায় 42 বছর থেকে ওনার সাথে আছে। তো ওনার কথা বলে যারা কবিরাজ তারা ওনার সাথে কথা বলে বোঝা যায়, আমরা পাশে বসে দেখছি আমিও। তো উনি বলতেছে যে আমি এর সাথে দীর্ঘ 42 বছর ধরে আসছি, তুমি আমার এখন ছাড়াই দিবা অসম্ভব কথা, আমি ওকে ছেড়ে যাব না, মানে এরকম নানান ধরনের কথা। তো এক পর্যায়ে যেহেতু ওনারা কবিরাজি করে এগুলো ছাড়ানোর পদ্ধতি জানা আছে, উনি কি করলো ওনাকে ছাড়াইল জবরদস্তি করে। হঠাৎ অনেক অনেক আছে যে স্বইচ্ছায় যায়, অল্প কিছু অল্প ইটি করলে টলে স্বইচ্ছায় যায়, কিন্তু এটা স্বইচ্ছায় যায়নি, উনি অনেক জবরদস্তি মায়ের ধৈর্য অনেক করে, আমি দেখছি অনেক সময় অনেক মারে সেই লাঠি নিয়ে পিটায় ছায়ের উপরে। তো অনেক মায়ের ধৈর্য করার পরে ওনাকে কি করে অনেক ভয় টয় দেখিয়ে হয়তো বোতলের ভিতরে ভরে, ওনার বোতলে ভরিয়া তারপরে মাটির ভিতরে গাইড়ে রাখে, পরে মরিয়া যায় এরকমের ওনার করে। তো ওনাকে এরকমের অনেক ভয়টায় দেখা আছে, দেখানোর পরে এক পর্যায়ে ছাড়াইছে। তো ছাড়াতে ছাড়াতে ওনাদের প্রায় রাত 2-2:30 2টা থেকে 2:30 হবে বাজছে। আমার চাচাতো ভাই বলছে বিস্তারিত ঘটনাটা আমার কাছে, আমাদের বাড়িতে অনেকেই বলছে 2-2:30 বাজছে। তো তারপরে ওনারা কি করছে বাড়িতে আসতেছে, তো আমাদের বাড়ি আর ওই কাকাটার বাড়ি যিনি কবিরাজ পাশাপাশি আমাদের বাড়ির পূর্ব সাইডে কাকাটার বাড়ি। তো ওনারা আমাদের বাজারের রাস্তা হয়ে যখন ওনাদের বাড়ির দিকে যাচ্ছে, তো ওখানে আমাদের এলাকায় একটা কাকা ছিল ফরেস্টে চাকরি করতো, ওনার একটা বিশাল বড় একটা জমি ছিল, আমরা বেকাবিটা বলতাম, ওইটার সাইড দিয়ে রাস্তা বেকা করিয়া, আর ওই জমিটা উনি ফরেস্ট যেহেতু ফরেস্টের কাজ করছে উনি প্রচুর গাছ লাগিয়েছিল, ওটা একটা বাগান করিয়া ফেলাইছিল এমন ভাবে মানে বড় বড় হয়ে গেছিল গাছ। এবং ওই রাস্তাটা একটা ভয়ঙ্কর রাস্তা ছিল, মানে দিনের বেলা অনেক মানুষ যেত ভয় পেত, যারা সাহসী তারা তো যেত, আমরা খুব কম যেতাম। ওখানে জাম গাছ ছিল, ছোটবেলা আমরা জাম খেতে যেতাম, এবং দুই সাইডেই বাগান, গাছের বাগান, আমাদের অঞ্চলে গাছের বাগানই বেশি। চিপা রাস্তার দুই ছেটে বড় বড় গাছ লাগিয়ে রাখে, দেখতে অন্ধকার হয়, রাত্রে তো কথাই নেই, কিন্তু ওই রাস্তাটা এমনি ভয়ঙ্কর। দিনের বেলা মানুষ কম যায় না, ঘনবসতি ছিল না তখন, তখন বাড়িঘর ছিল না, এখন কিছু বাড়িঘর হয়েছে, বড় বড় গাছ ছিল। তো ওরা দুইজন আসছে ওই রাস্তায় ঢুইকা, তো এক সাইড দিয়া আমার চাস্তো ভাই রাস্তা ক্রস, মানে ওনাকে উনি এক রাস্তায় গেছে, আমার চাস্তো ভাই আর এক রাস্তায় যাইতেছে, আমাদের বাড়িতে আসবে আর উনি ওনার বাড়িতে যাচ্ছে। তো উনি ওপার গেছে, একটা নদী ছিল ছোট ছোট খাল, এপারে আমার ভাই এসে আসছে আর উনি ওপার দিয়ে যাইতেছে। তো আমার ভাই আর ওনার ভিতরে হয়তো 30-40 হাত ডিফারেন্স রাস্তা, দুইজন দুই দিকে যাচ্ছে। তো ওই কবিরাজ কাকাটা যখন সোজা যাওয়ার পর একটা মোড় আছে রাস্তায়, রাস্তাটার মোড়টা ঘুরলো, মানে মোড়টায় যখন গিয়ে দাঁড়াইলো ফট করে, ওনার তখন তিন ব্যাটারির লাইট ছিল, দেশে গ্রামে তিন ব্যাটারির লাইট ছিল, ওনার হাতে অনেক পাওয়ার ছিল, উনি লাইট ফোকাস করে মানে ওনার লাইটের আলোটা খেয়ে ফেলছে, দেখছে ওনার মানে লাইটে কোনো আলো নেই। তো ওনাদের তো শরীর বন্দুক দেওয়া থাকে, সরাসরি আক্রমণ করতে পারে না। তো পরে উনি দাঁড়াই গেল, দাঁড়িয়ে দেখতেছে যে ওনার সামনে, একদম সামনে একটা ঘোড়া দাঁড়িয়ে আছে, যেন মাটিতে পা আর আকাশ অব্দি যেন মাথা, এত বড় একটা ঘোড়া ওনার সামনে দাঁড়াই গেছে। এখন উনি তো সামনে আগাইছে, আগানোর কোনো সুযোগই নেই, উনি দাঁড়াই গেছে, দাঁড়াই ওনার দোয়া দুরুদ পড়তেছে, শরীর তো বন্দুক দেওয়া থাকে, ওনাদের সরাসরি আক্রমণ করতে পারে না, উনি দোয়া দুরুদ পড়তেছে, যা কিছু উনি জানে তা ওনার মত উনি পড়তেছে। তো ওইটা বলতেছে যে আমার চাস্ত বেড়ে বলছে যে ও মানে মিনিট সেকেন্ডে সেকেন্ডে রূপ পরিবর্তন করে, দেখছে এই ঘোড়া দেখতেছে কতক্ষণ পরে দেখতেছে সাদা এক ধবধবে কাপড় পরে দাঁড়িয়ে আছে এক বুড়ি, আবার কখনো দেখতেছে বিড়াল, আবার কখনো অন্য কিছু, মানে এরকমের শুধু রূপ পরিবর্তন করতেছে যে কাকাটাকে দুর্বল করার জন্য। তো কাকাটা কি করবে, আমার চাস্তো ভাইটা পাশ দিয়ে কিন্তু চলে গেল, চলে যাচ্ছে, কিন্তু ও চাস্তো ভাইটা দেখেওনি আর উনি ডাকছে কিন্তু আমার চাস্তো ভাই শোনেনি, ও আমার পাশ দিয়েই 20-30 হাত দূর থেকে বাড়ি আমাদের বাড়িতে চলে আসছে, উনি একা ওখানে দাঁড়ানো। তো এরকম করতে করতে উনি দোয়া দুরুদ পড়তেছে, ও এরকমের মতো এরকমের রূপ পরিবর্তন করতেছে, নানান ধরনের মানে ভয় দেখাচ্ছে। তো উনি এক পর্যায়ে কি করবে, তো ওই মাটি তখন তো মাটির রাস্তা, ওনার আঙুল দিয়ে পায়ের আঙুল দিয়ে উনি মাটি খুঁড়তেছিল, যে ওনার কাছে ওনার সবচেয়ে মূল্যবান ওষুধ হয়েছে ওকে দূর করার জন্য ধুল পড়া, নিচু হয়ে তো মাটি তুলতে পারবে না, তাহলে নিচু হইলে ওনাকে যাইতে ধরবে, উনি সেটা তো ভালো করে জানে যে আমার নিচু হইলেই তো কাবু করে ফেলবে। তো পরে উনি আঙুল দিয়ে পার মাটি খুঁড়তেছে, মাটি খুঁড়তেছে, এক পর্যায়ে খুঁড়তে খুঁড়তে আর দুই আঙুলের পায়ের দুই আঙুলের চিপাই করিয়া হালকা একটু করে ধুলো উঠাইতেছে, উঠে সোজা অবস্থায় মানে হাত পা দিয়ে হাতে নিতেছে এক হাতে, আর দোয়া দূরত পড়তেছে, আর ওর দিকে মানে টার্গেট করেই মানে ওর দিকেই ফলো নজর, যে আমাকে কিছু করতে না পারে সরাসরি অ্যাটাক। এরম করতে করতে ওনার প্রায় রাত 4টা হয়তো আজানের কাছাকাছি টাইম এই মুহূর্ত হয়ে গেছে। তো পরে ওনার হাতে কিছুটা দুলা জমা হয়েছে, দুলা জমা হওয়ার পরে উনি ওইটাকে পড়ল, পইরে টইরে যখন ওর দিকে সুইরা মারল, ও একটা আগুনের দলা হইয়া উড়ে গেল, একদম আকাশের দিকে উড়ে গেল, আগুনের গোলাটা আগুনের দলা হইয়া আকাশের দিকে উড়ে গেল। তখন ওই চাষাটা ওখানে মানে ধম দিয়ে নিঃশ্বাস ফেলতে পারলো, ফালানোর পরে উনি একটু ই করিয়া স্বাভাবিক হয়ে বাড়িতে গেছে। বাড়িতেও মানে গিয়ে বাড়ির সবাই বলতেছে যে ওনাদের বাড়িতে যেন ঝড় তুফান হয়ে গেছে, গাছপালা মানে লয় পোল্লায় ওনার বাড়ির ঘর আশেপাশে কোথাও ওনার বাড়ির এরিয়াটুর ভিতরে যেন লয় পোল্লায় করিয়া ফেলাইছে, গাছপালা এরকমের মনে হচ্ছে ভাঙিয়া চুইয়া যাইতেছে কি যেন। এই যখন বাড়িতে গিয়ে শুনলো তখন ওনার একটা স্বাভাবিক ভয় ওনার ভিতরে কাজ করছে। পরে উনি কি করলো, ওই কাজ আর করে নাই, পরে উনি গ্রাম ছেড়ে প্রায় খুলনা চলে গেল, প্রায় 4-5 বছর ছিল খুলনা গিয়ে, যে না কাজটা সাইডে দিয়ে দিতে, এত বড় একটা ফাড়া থেকে বেঁচে গেছি। তো উনি খুলনায় গেছে, 5-7 বছর খুলনায় ছিল, এখন আবার স্বাভাবিক বাড়িতে আসছে, টুকটাক এই কাজগুলো করে, জিন টিন কোথাও বুদ্ধুটা আসলে উনি এইগুলা ছাড়ানোর কাজ কাম করে। তো এই ছিল আমার তৃতীয় ঘটনা। এখন আমি চতুর্থ ঘটনাটা বলছি, এটা আমার নানাবাড়ির, নানাবাড়ির ঘটনাটা যে আমাদের গ্রামে বাড়ি ঠিক দেয় বলে, মানে বাড়ি ঠিক করে টোটাল বাড়ির এরিয়াটা ঝিনপুতের আসর না আসতে পারে, এর জন্য হুজুর ডাইকা বাড়ি ঠিক দেয়। তো আমার নানা বাড়ি অনেক বড় এরিয়া ছিল। তো আরো অনেক ঘটনা মানে বাড়ি নিয়ে অনেক হিস্ট্রি আছে, তো আমি শর্টকাটে মেইন ঘটনাটা বলছি। তো আমাদের বাজার মসজিদের হুজুর ছিল, উনি এই কাজগুলো খুব ভালো করে, উনি অনেক মাদ্রাসার শিক্ষক। তো ওনাকে ডাকা হইল, যে আমাদের বাড়িতে আপনি শিখ দিয়ে দিবেন। তো উনি অনেক কিছু লাগে, আপনার বালু লাগে, কাচের বোতল লাগে, লোহা লাগে, অনেক কিছু লাগে, এগুলো অনেক সব সরঞ্জাম কিনা কাইটা আনছে। তো এগুলো রাত্রে করে, বাড়ি শিখ দেওয়ার কাজটা বিশেষ করে সন্ধ্যার পরে করে। তো উনি আসলো মাগরিবের নামাজের পরে, আমরা গেলাম। যাওয়ার পরে আমার নানা বাড়ি, বিশাল বড় বাড়ি, তো সবাই আমাদের সবাইকে আমরা ডাকলো, উঠানে বসাইল, উঠানের ভিতরে নিল। নেওয়ার পরে উনি বলল, হুজুর যে বাড়ির এরিয়া যেটুকু চার কোনায় চারজন আজান দিবে, চার কোনায় চারজন দাঁড় করিয়ে দিবে, চারজন আজান দিবে, আর যে চারজন আজান দিবে আর ওই চার কোনায় গর্ত করা হয়েছে, ওখানে কাচের বোতলে কি বালু পুড়ে দিচ্ছে, লোহা পরা আছে, তাবিজ আছে, এগুলো মানে গর্ত করা আছে, আজানের শেষে ওইগুলো পুঁতে রাখতে হইবে। প্রতিষ্ঠানটা উনি আমাদের শিখাই দিছে, আর উনি বাড়ির উঠানের মাঝখানে বসে আজান দিবে, আর ওনার বাকি কাজগুলো উনি করবে। আর আর একজন লোক কি করবে, একটা বলে বালু দিছে, বালুটা উনি পইরে দিছে, এই বালুটা যে চারজন আজান দিবের একজন থেকে শুরু কইরা বাড়ির যত এরিয়া এই চারজন আর পর্যন্ত মানে বালু ছিটাবে, একজনে বালু ছিটিয়ে আসবে, তো ওনার সাথে একজন থাকবে। তো যথারীতি উনি আমাদের কি করলো, শরীর বন্দুক দিয়ে দিল, যে সরাসরি তোমাদের কিছু করতে পারবে না, বাড়ি শিখ দেওয়া খুব ভয়াবহ কাজ, আমার শরীর লোম দাঁড়িয়ে যাচ্ছে। তো উনি আমাদের শরীর বন্দুক দিয়ে দিল, দেওয়ার পরে আমাকে দিল পশ্চিম উত্তর কোনায়, ওইখানে একটা পুকুর আছে, ছোট পুকুর আছে, গাছের বাগান, গাছ একটা গাব গাছ আছে, ওই কোনাটা আমাকে দিল। আমার সুযোগ সুযোগ পিছনে আরেকজন, ওই কোনাটা খুব ভয়াবহ, ওখানে আমরা ছোটবেলায় শুনতাম দরগা বলতো, বলতো এখানে কিছু আছে, মানে সাদা কাপড় পইরা নানা বাড়ির পিছনে একটা কবরস্থান ছিল পুকুর পারে, ওই কবরস্থানে থাকি দেখছে অনেকে, নানা বাড়ি অনেকে বলছে যে দেখতাম সাদা কাপড় বৈশা এখানে বৈশা থাকতো, এবং হাইটা সোজা ওইখানটায় যাইতো, ওইখানে যাওয়ার পরে আর দেখা যেত না। তো ওইখানে সবাই কি করতো, সিন্নি টিনি রান্না করে দিত সে আগের মুরব্বীরা, দরগা বলতো। তো ওই কোনায় একজন দাঁড়িয়েছে, চার কোনা মানে দুই সাইডে দুইজন দাঁড়িয়েছে। তো দাঁড়ার পরে হুজুর মাঝখান মসজিদ দিয়া উঠানের মাঝখান দিয়ে যখন আজান শুরু করছে, ওনার আজান শুনে আমরা আজান শুরু করছি, আর বালু ছিটাইতেছে আমার মামাটা, একটা মামা। তো আজান যখন শুরু হয়েছে, আমরা যখন আজান দিতেছি, তখন মেঘ বৃষ্টি কিছুই না, মোটামুটি স্বাভাবিক ফর্সাই রাতটা। তো যখনই আজান শুরু হয়েছে, তখন বাড়িটার পূর্ব কোনার দিকে, যে দরগা বলতেছি ওই কোনাটা থেকে, মানে আপনার সিডরের বন্যা কত স্পিড হয়েছে তার চাইতে স্পিড গতিতে যেন মানে বাতাস ছুটতেছে, আর পুরো বাড়িটা মানে গাছের গাছ বাগান বাঁশ বাগান ছিল সব মট মট করে আওয়াজ হইতেছে, ধুমধুম করে আওয়াজ হয়েছে, আর পুরো মানে বাড়ির চারপাশ কালো হয়ে গেছে। এখন আমি আজান দিতেছি, আমার ভিতরে মানে ফুইলে গেছি, আমি পাশে একজন দাঁড়িয়ে আছে আমার, আর আমার ওই মামাটা বালু ছিটাইতেছে, ওরে মানে দাঁড়াই থাকতে পারতেছে না, বালু ছিটাই ছিটে যাইতেছে, ওরে যেন উড়াইয়ে নিয়ে যাইতেছে, এই অবস্থা। আমরা আজান দিতেছি, আমাদের যেন উড়াইয়ে নিয়ে ফেলাই দিবে কোথাও তুইলা, এরকম ঝড় তুফান ছুটে গেছে। তো এরকম আজান দিতে দিতে যখন আমরা আজান শেষ, আজান শেষ হওয়ার পরে আজানও শেষ হয়ে গেল, আস্তে পুরো মানে এলাকাটা স্বাভাবিক। আজান শেষেই আমরা সাথে সাথে তাবিজগুলো ভিতরে দিয়ে টিয়ে মাটি দিয়ে চাপা দিয়ে আবার সবাই উঠানে জড়ো হলাম। জড়ো হওয়ার পরে হুজুরে আমাদের আবার একটু ফুটুক দিয়ে দিল, যার ফুটুক দিল, দেওয়ার পরে আমাদের শরীরটা মানে একটু হালকা হইল। তখন হুজুর মানে আমাদের বলল যে আজান তোমরা দিয়ে মানে খুব সাহসের সাথে তোমরা আজানটা দিছো, কিন্তু এই বাড়িতে অনেকগুলো আমিনি ছিল, ভূত পেত নিয়ে অনেকগুলো ছিল, যার কারণে দেখো পুরো এলাকাটা মানে একদম ঝড় তুফান ছুটেই ফেলাইছিল। পরে পরে আর ওই মানে এখনো নানা বাড়ির পাশ দিয়ে গেলে আমাদের ভয় লাগে, রাস্তা আমরা বাজারে গেলে ওই বাড়ির পাশ দিয়ে যাই, মাঝে অনেক অনেক কিছু দেখে, একটু ভয় ভয় কাজ করে। এই ছিল আমার লাস্ট ঘটনাটা।
অনেক অনেক ধন্যবাদ মাসুম ভাই, ভীষণ ভালো লাগছিল আপনার অভিজ্ঞতাগুলো শুনতে। ইনশাল্লাহ আবারও কোন এক এপিসোডে আপনার সাথে দেখা হবে। থ্যাংক ইউ। কথা হচ্ছিল মাসুম ভাইয়ের সাথে, মাসুম ভাই খুব চমৎকার ভাবে মানে তার জীবনের কিছু ভৌতিক অভিজ্ঞতাগুলো আমাদের সাথে শেয়ার করছিলেন। তিনি সাভার থেকে এসেছিলেন আমাদের সাথে অভিজ্ঞতাগুলো বলতে। আগামী পর্বে আমি চাইব আপনিও আমার সাথে থাকেন আপনার জীবনের অভিজ্ঞতাগুলো বলবার জন্য। ইতিমধ্যে ফেসবুকে অনেকেই কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনারা জানেন যে এই অনুষ্ঠানটা একযোগে ঢাকা, কুমিল্লা এবং চট্টগ্রাম থেকে 94.4 ফ্রিকোয়েন্সিতে রেডিওতে আপনারা শুনতে পান। এছাড়া ফেসবুকেও এখন তো রেডিওর অনুষ্ঠান দেখাও যায়, সেই ক্ষেত্রে আমাদেরকেও দেখা যাচ্ছে এখন, দেখতে পাচ্ছি। www.facebook.com/jagofm এর পেজে যদি চোখ রাখি, এখানে অনেকেই যুক্ত হয়েছেন। তানভীর আছেন তাদের মধ্যে, শাহরিয়ার আছেন, কামাল আছেন, মঈন আছেন আমাদের সাথে, নাসরিন আছেন আমাদের সাথে সেখানে যুক্ত, মোস্তফা যুক্ত রয়েছেন সেখানে, লিজা যুক্ত রয়েছেন, আয়শা আক্তার যুক্ত রয়েছেন, পারমিতা যুক্ত রয়েছেন আমাদের সাথে, যুক্ত রয়েছেন এদিকে মৌনতা, যুক্ত রয়েছেন দীপা, যুক্ত রয়েছেন আমাদের সাথে এদিকে বন্ধুরী ইসরাত, যুক্ত রয়েছেন মিমি, যুক্ত হচ্ছে ফরিদা, যুক্ত রয়েছে হাদিসা, যুক্ত রয়েছে সিলভিয়া, যুক্ত রয়েছেন জাহানারা। এবার আমি আমার পেজে চলে যেতে চাই, www.facebook.com/rjudoy। এখানেও কিন্তু আপনাদের সাথে অনেক বন্ধু নতুন যুক্ত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি। মার্জিয়া আছেন, তৌফিক আছেন, শারেক রয়েছেন আমাদের সাথে, রকিবুল রয়েছেন, নাজমুল হুদা রয়েছেন, সফিয়া রয়েছেন আমাদের সাথে, কনক রয়েছেন আমাদের সাথে, মৃধা রয়েছেন আমাদের সাথে, আমাদের সাথে মৌসুমীকে দেখতে পাচ্ছি যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, এদিকে যুক্ত রয়েছেন ইয়াসিন, আমাদের সাথে যুক্ত রয়েছেন বন্ধুটি গোলাপ, যুক্ত রয়েছেন আয়শা, আমাদের সাথে যুক্ত রয়েছেন তাসনিমা, আমাদের সাথে রয়েছেন তানিয়া, আমাদের সাথে যুক্ত রয়েছেন লামিয়া আখান, আমাদের সাথে যুক্ত রয়েছেন আমাদের সাথে সাবরিনা মাহবুব, সানজিদা রহমান যুক্ত হয়েছেন, এমনি লামিন যুক্ত রয়েছেন, মমিন যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, পিঙ্কি পরি যুক্ত রয়েছেন আমাদের সাথে, জুবায়ের যুক্ত রয়েছেন আমাদের সাথে, রাশিদুল যুক্ত রয়েছেন আমাদের সাথে, আমাদের সাথে এদিকে মৌনতা যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, যুক্ত রয়েছেন সানজিদা, আমাদের সাথে এদিকে জামালকে দেখতে পাচ্ছি এখানে যুক্ত হয়েছেন, আমাদের সাথে মাহফুজা শিমু যুক্ত রয়েছেন আমাদের সাথে, ডার্ক রয়েছেন আমাদের সাথে, তাসনিম রয়েছেন, তানিয়া যুক্ত রয়েছেন আমাদের সাথে, শারমিন যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, যুক্ত রয়েছেন এদিকে মোহাম্মদ মামুন শেখ, গাজী মোহাম্মদ গাজী যুক্ত রয়েছেন, অচেনা রয়েছেন আমাদের সাথে, অচেনা মায়া আমাদের সাথে যুক্ত রয়েছেন, হুমায়রা কাকুলি আমাদের সাথে যুক্ত রয়েছেন, এদিকে রাকিবুল আমাদের সাথে যুক্ত রয়েছেন, ফারজানা ইসলাম, মানিক রয়েছেন আমাদের সাথে, আমাদের সাথে যুক্ত রয়েছেন অরাধ্য, আমাদের সাথে যুক্ত রয়েছেন রাজু আহমেদ, আমাদের সাথে এমডি জসিমউদ্দিনকে দেখতে পাচ্ছি। এরকম প্রচুর প্রচুর বন্ধু কিন্তু আজকে যুক্ত হয়েছেন যারা আসলে কমেন্ট করছেন লাইভ চলাকালীন আমাদেরকে। জুয়েল রয়েছেন, শাকিল সর্দার রয়েছেন আমাদের সাথে, মুর্শিদা পারভিন রয়েছেন আমাদের সাথে, আমাদের সাথে রনি যুক্ত রয়েছেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ এইভাবে কানেক্টেড থাকার জন্য এবং লাইভটা অনেকেই শেয়ার করছেন। যারা আজকে দেরিতে হলেও টিউন করেছেন জাগোফম 94.4 কিংবা এই মুহূর্তে লাইভটা দেখছেন, তাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলবো শেষ পুব্দি থাকেন, আরো বেশ কিছু ইন্টারেস্টিং ঘটনা রয়েছে। এই মুহূর্তে একটা ছোট্ট ব্রেকে যাব, ব্রেকের পর যখন ফিরছি তখন আজকের এপিসোডের আরো একজন অতিথির সাথে আপনার সাথে পরিচয় করিয়ে দিব এবং তার কাছে আরো কিছু ভয়ানক অভিজ্ঞতা রয়েছে সেগুলো শোনাবো। কোথাও যাবেন না, বিরতির পরই ফিরছি আবার।
হ্যালো গাইস, দিস ইজ রাফসান সরভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahole to eta chips, bro. Texture ekta different. Eta tahole biscuit. No, bro. Eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips, bro.
Bashai kora alu shape. Spicy seasoning er twist hero prawn papata.
Guys, thamo. Eta chips na ki biscuit? Khe bujhe nao. হ্যালো গাইস, দিস ইজ রাফসান সরভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahole to eta chips, bro. Texture ekta different. Eta tahole biscuit. No, bro. Eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips, bro.
Bashai kora alu shape. Spicy seasoning er twist hero prawn papata.
Guys, thamo. Eta chips na ki biscuit? Khe bujhe nao.
বিরতির পর আমরা আবারও ফিরে এলাম জাগো এফএম 94.4 এ। আমি উদয় রয়েছি আপনার সাথে জাগো এফএম 94.4 এর ভূত স্টুডিওতে। ভূত স্টুডিও ব্রট ইউ বাই প্রাণ পটাটা। প্রাণ পটাটা চিপস না বিস্কিট, এটা নিয়ে একটা সন্দেহ থাকতেই পারে, কারণ এর ক্রিসপিনেস এর কারণে এটাকে চিপস মনে হলেও বাইট দেওয়ার পরে মনে হয় এটা বিস্কিট। সো যখন আপনি প্রথম প্রাণ পটাটা ট্রাই করলেন তখন আপনার কাছে এটাকে চিপস না বিস্কিট মনে হয়েছে আমাকে সাথে জানাবেন। না, যারা এখন ট্রাই করেন নাই ডেফিনেটলি কালকে ট্রাই করবেন, ভালো লাগবে, ট্রাস্ট মি। এই মুহূর্তে আমাদের আজকের এপিসোডের আরো একজন অতিথি রয়েছেন, তার সাথে পরিচিত হব। ইব্রাহিম ভাই আজকে এসেছেন আমাদের সাথে হাসনাবাদ থেকে এবং তিনি তার জীবনের কিছু ভৌতিক এক্সপিরিয়েন্স আমাকে বলবেন বলেছেন। আমরা আসলে খুব বেশি কথা না বাড়িয়ে ইব্রাহিম ভাইয়ের কাছে সরাসরি ঘটনায় যেতে চাই, কারণ রাত যখন বেশি গভীর হয়ে যায় তখন গল্প শোনার প্রতি আগ্রহটা মানুষের বেশি বেড়ে যায়। তাই এখন পরিচয় পর্বটা বেশি বড় করব না, একদম ইব্রাহিম ভাইয়ের কাছ থেকে সরাসরি আমরা ঘটনায় চলে যাব। ইব্রাহিম ভাই বলেন শুনি।
ধন্যবাদ ভাইয়া, আমি আমার প্রথম ঘটনাটি শুরু করছি। ঘটনা ছিল 2022 সালের এপ্রিল মাসের খুব সম্ভবত 18 অথবা 19 তারিখ, তারিখটা আমার খেয়াল নেই। ঘটনার দিন হচ্ছে আমি যেহেতু একজন প্যাসেঞ্জার গাইড, তো চান্দুরা থেকে আমার টিপ ছিল হচ্ছে ভান্ডারি আমুয়া। তো সড়ক জ্যামের কারণে ওদিনকার আমি প্রায় দেড় ঘন্টা লেটে আর কি সায়দাবাদ দোলাইপার ক্রস করি। আমার বাস স্ট্যান্ডে পৌঁছানোর যে জায়গাটা ওইখানে আমি পৌঁছাই তখন হচ্ছে বাজে রাত প্রায় 2:17। তো এত দূর জার্নি করার পরে হচ্ছে আমাদের যারা গাড়ি সম্পর্কে বা পরিবহন সম্পর্কে জানেন তারা হয়তো বুঝতে পারবেন, গাড়িটা অনেক গরম হয়ে যায়, ইঞ্জিনটা অনেক গরম হয়ে যায়। তো ওই টাইমে গাড়িটা আমরা ওখানে রাখার পরে আমার যে স্টাফ আছে স্টাফকে বলি যে গাড়ির জানালাগুলো খুলে ফ্যানটা চালাই দেওয়ার জন্য, আর আমি আর আমার স্টাফ মিলে আমরা হচ্ছে পাশে একটা চায়ের দোকান খুঁজতে থাকি। যারা আমার আশেপাশে থাকেন তারা বুঝতে পারবেন যে আসলে কিন্তু ওখানে কোনো সরকারি অনুমোদিত কোনো টার্মিনাল নাই, ওই গাড়িগুলো রাখা হচ্ছে রাস্তার পাশে। তো সম্ভবত রাস্তার পাশে, আর ওখানে হচ্ছে সেরকম খুব একটা দোকানপাটও নেই, হাতে গোনা 20-25টা দোকানপাট আছে। তো যতক্ষণ গাড়ি চালো ততক্ষণ এই দোকানপাটগুলো খোলা থাকে, গাড়ি যখন বন্ধ হয়ে যায় আসলে ততক্ষণ ওই দোকানগুলো থাকে না, খোলা থাকে না। তো আমি আমার স্টাফ রুবেলকে বললাম যে চল আমরা দুজন একটু চাটা খেয়ে আসি, আর হচ্ছে কয়েলেরও দরকার আছে কয়েল নিয়ে আসি। তো আবার বিড়ি সিগারেট খেয়ে আমাকে বললো ঠিক আছে ভাই চলুন তাহলে যাই। ড্রাইভার বললো যে ভাই আমি যাবো না, আমি খুব ক্লান্ত, আমি ঘুমাই, তোমরা বাইরে থেকে দরজাটা লক করে দিয়ে দাও। তো আমরা দুজন যাই, যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে দেখি যে একটা আঙ্কেল দোকান গুছাচ্ছে, মানে টোটালি সে বন্ধ করার মানে প্রস্তুতি তার, বন্ধ করে দিবে এমন একটা টাইমে আমরা যাই। তারে বলি যে আঙ্কেল আমাদের তো, ও বলে যে আঙ্কেল আমার তো বিড়ি সিগারেট লাগবে, মশার কয়েলের দরকার আছে, আমরা একটু চা খাইতাম। তো আঙ্কেল আমাকে বলে যে বাবা চা তো খাইবা কিন্তু আসলে পানি তো অত গরম নেই। তো আমি বললাম যেরকম আছে ওরকমই দেন, খেয়ে যাই। তো যাই হোক না কেন চা খাইলাম, মশার কয়েল নিয়ে আসলাম। হেল্পার বললো যে ভাই আমি তাহলে গাড়িতে উঠে যাই। আমি বললাম ঠিক আছে তুই ওঠ, আমি একটু ফোনে কথা বলে আসতেছি। আমাদের গাড়ির পিছনে আমার বাস স্ট্যান্ডে দুই পাশে অনেক বড় বড় মাঠ যেখানে মানুষ ধান রোপণ করে। তো পানি চলাচল করার জন্য রাস্তার পাশ থেকে মানে উপর থেকে নিচ দিয়ে একটা কালভার্ট আছে, কালভার্টের উপরে বসে আমি ফোনে কথা বলতেছি আমার এক খুব ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে, প্রায় দিন আমি তার সাথে কথা বলি। তো কথা বলার এক পর্যায়ে আমি দূর থেকে লক্ষ্য করলাম যে ওই স্ট্যান্ডের দিক থেকে আমার আরেকটা স্টাফ, ও ছেলেটার নাম হচ্ছে সজীব, ও হাইটে হাইটে আসতেছে। আমি ওটা দেখতে পাই, স্পষ্ট দেখতে পাই, কারণ চাঁদের আলো স্পষ্ট, আমি ওটা দেখতেছি যে হাইটে আসতেছে। তো আমি কিছুটা আর কি ইয়ে হয়ে যাই যে কারণ কি, সজীবকে এত রাত্রে এখানে থাকার কথা না। যখন একদম নিকটে চলে আসে তখন আমি যার সাথে কথা বলতেছিলাম মনে আমি বলি যে এই একটু লাইনে থাক আমি একটু কথা বলে নিই। আমি জিজ্ঞেস করলাম যে কিরে সজীব হঠাৎ এ যা করতে আসলি, কারণ সজীবের বাড়ি হচ্ছে কলাপাড়া 6 লেন, ওখানে আমি অনেকবার ওরে হচ্ছে গাড়িতে ওখান থেকে নামাই দিছে ওর বাড়িতে গেছে। তো আমি কিছুটা তো অবাক হয়েছি ওরে দেখে যে অত রাত্রে প্রায় 2.5 কিলোমিটার দূরে এখানে কি করে। তো আমার বললো যে ভাই আমি তো আসছিলাম আমার এই খালাবাড়ি ব্রিজের গোড়ায়, তো এখন আমি আমি মনে হয় আমার গাড়িতে চাকরি করা হবে না। তো আমি তখন জানতাম যে ওর পরিবারে একটু ঝামেলা আছে ওর ওয়াইফ নিয়ে। তখন আমি জিজ্ঞেস করলাম কি বাসায় ঝামেলা, বললো যে হ ভাই বাসায় ঝামেলা, আমার মনে হয় বাসায় যাওয়া হবে না। তো আমি হচ্ছে রাকিবের কাছে বেশ কিছু টাকা পাবো, তো আপনার সাথে যদি দেখা হয় টাকাটা নিয়ে হচ্ছে আমার 28 দিন নাম্বার ওইটা আপনার কাছে আছে না? বললাম হ্যাঁ আছে, যে টাকাটা একটু পাঠাই দেন। তো যখন ও বললো বইলে আবার পিছনের দিকে হাঁটা দিছে, রাস্তাটা একদম সোজা মানে একদম স্পষ্ট দেখা যায় ইয়া। তো আমি বললাম যে তুই চলে আসছিস, তুই কি সত্যি সত্যি আর যাবি না? বললো যে না ভাই আমার আর চাকরি করা হবে না, আমি আর যাবো না, এ কথা বললে চলে গেল। পরক্ষণে আমি যার সঙ্গে কথা বলতেছিলাম ও লাইনেই ছিল, ও আমার বললো যে কিরে কার সাথে কথা কইছে একা একা? তো আমি বললাম যে আমার গাড়ি ডিস্টার্ব। তো আমার দুষ্টমি করে বলে যে এই আমার কি বোকা বানাচ্ছিস নাকি, তোর পাশে একটা লোক কথা বললো আমি শুনলাম না, তুই শুনলি, তুই কি শালা ভূতের সাথে কথা কইস? তখন আমি হচ্ছে পিছনে আবার ডাইন মোড়া তাকায় দেখলাম যে না সজীব হাইটে যাচ্ছে, স্পষ্ট আমি দেখতে পাইলাম ওরে যে হাজি সজীব হাইটে যাচ্ছে। তো গেল, আমি আর এটা নিয়ে এত কিছু করিনি, ওর সাথে কথা শেষ করলাম, এরপরে সে গাড়িতে ঘুমাইলাম। পরের দিন সকাল 7:15 আমার আবার টিপ হচ্ছে গাবতলি। তো আমি তখন গাড়িতে আসলাম, আমাদের ওখানে লাইনম্যান ছিল তরিকুল ভাই, উনি আমার আইসা বলতেছে যে কি ব্যাপার ইব্রাহিম ভাই, খবর কি, ঘটনা শুনছেন নাকি কিছু? আমি বললাম যে কিসের ঘটনা ভাই, কয়েকালকে তো 34-54 গাড়ি মার খেয়েছে বড়ইতলা। আমি বললাম যে বড়ইতলা মার খেয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে নাকি? বললো যে হ ভাই ক্ষয়ক্ষতি হয়েছে বলতে স্টাফ দুজন যাত্রী মারা গেছে, স্টাফ মারা গেছে। আমি বললাম যে গাড়ির স্টাফ কেডা? কষ্ট স্টাফ সজীব। আমি বললাম যে কোন সজীব? কষ্ট হয়েছে কলাপাড়া বাড়ি ওই সজীব। আমি মানে টোটালি আমি মানে অবাক হয়ে গেছি, এবং সত্যিকার অর্থে মানে আমার আজ পর্যন্ত আমি হিসাব মিলাইতে পারি না যে সজীব যদি রাতে 11:00, 12:00 বা 1:15 দিকে অ্যাক্সিডেন্ট করেই থাকে তাহলে এখন বাজে প্রায় রাত 2:45, তো এখন এখানে কি করে আসবে? আমি আর কোনো কিছু বলি না, যে কোনোভাবে হচ্ছে আমি আমার মতন করে কাউন্টার কালেকশন করে বরিশাল থেকে ঘুরে গাবতলি আসি। গাবতলি আসার পরে আমি হচ্ছে আবার যখন ওই দিন রাত্রি টিপ ঘুরে যায় তখন আমি যাওয়ার আগেই আমার যে ম্যানেজারকে আমি ইনফর্ম করি যে স্যার আমার তো আসলে শরীরটা বেশি ভালো না, তো আমি একটু ছুটি নিতে চাই, আমার যদি দুই তিন দিন ছুটি দিতেন আমার জন্য একটু ভালো হইতো। তা বললো আচ্ছা ঠিক আছে তুমি সায়দাবাদ কাউন্টার আসো, আমি দেখতেছি কি করা যায়। তো আমি যখন টিপ নিয়ে সায়দাবাদ কাউন্টার আসি, আমি গাড়ির থেকে নেমে যাই। নেমে যাওয়ার পরে আমি কাউকেই কিছু বলি না, নেমে যাওয়ার পরে আমি হিসাব অন্য যে সুপারভাইজার ছিল তাকে বুঝিয়ে দিই আমি আমার মতন বাড়িতে চলে আসি। এই বাড়িতে চলে আসার পরে হঠাৎ করে আমার একটানা প্রায় তিন চার দিন জ্বর। তো আমার বাসার থেকে বললো যে কি ব্যাপার, কোনো কারণ নেই, নদীতে গোসল টোসল করছে নাকি? আমি বললাম যে না নদীতে তো গোসল টোসল করিনি, আমি তার কাছ থেকে ব্যাপারটা এড়াই যাই, কোনো কিছুই বলি না। এরপর হচ্ছে আমাকে পার্মানেন্টলি চন্দ্রার থেকে সরায় আমার গাবতলি দিয়ে দেওয়া হয়। এই গাবতলিতে আমি প্রায় তিন মাস ডিউটি করি। তিন মাস ডিউটি করার পরে একদিন হচ্ছে আমার ওই গাড়িটা সার্ভিসিং করানো হচ্ছে আমিনবাজারে। আমিনবাজারে সার্ভিসিং করালাম দুই দিন পরে আবার হচ্ছে এই গাড়ি শিডিউল চন্দ্রায় গাড়ি নেয়, বললো যে চন্দ্রা এই গাড়িটা নিয়ে যান, আপনার শিডিউল আজকে ওখান থেকে কুয়াকাটা যাবেন। তো আমি আমার ড্রাইভারে বললাম যে ঠিক আছে ওস্তাদ চলেন তাহলে চন্দ্রায় যাই। তো আমিনবাজার থেকে ঘুরে নবীনগর হয়ে আমরা হচ্ছে চন্দ্রা চলে আসি। চন্দ্রা এসে যখন মালিকের বাড়ি আসি, এই যে সজীব আমাকে বলছিল প্রায় আড়াই মাস তিন মাস আগে যে রাকিবের কাছে টাকা পাবো, ওই রাকিবরা আমি দেখি যে মালিকের বাড়ি, আমাদের গাড়িগুলি যেখানে থাকে ওইখানে রাকিব দাঁড়ানো। তো মালিকের বাড়িতে গেলে আমাদের আবার একটা সিস্টেম আছে, ওইখানে শিডিউলের একটা খাতা আছে, ওটা সই করতে হয় যারা প্যাসেঞ্জার গাইড বা সুপারভাইজার তাদেরকে। তো আমি সই করতে যাওয়ার সময় আমি রাকিবের সাথে আমার দেখা, আমি রাকিব বলি কি ব্যাপার রাকিব ভালো আছিস? সবাই ভালো আছি। তাই আমি বললাম কি রে সজীব বলে তোর কাছে টাকা পাবে? তো কসে ভাই সজীব তো টাকা পাবে, আমার কাছে 9,100 টাকা পাবে। তো আমি বললাম টাকাটা কাজ করিস তো আমার কাছে টাকাটা দিয়ে দিস। তো আমার বললো কি ভাই টাকাটা তো এখন আমার কাছে নেই, তাহলে আপনি কালকে আবার আসবেন? আমি বললাম হয় এখন আমার টিপ চান্দুরের থেকে। বললো যে ঠিক আছে ভাই তাহলে আপনি কালকে যাওয়ার সময় আমার কাছ থেকে টাকাটা নিয়ে যান। পরের দিন যখন আমি কুয়াকাটা থেকে টিপ করে আবার আসি, সজি রাকিব হচ্ছে আমার হাতে এসে 7,000 টাকা দেয়। বললো যে ভাই 7,000 টাকা আপাতত আছে, 2,100 টাকা আমি আপনাকে পরে দিয়ে দেব। তো আমি হচ্ছে এই টাকাটা সজীবের একটা নাম্বার ছিল আমার কাছে শেষে 28, এই নাম্বারে আমি টাকাটা পাঠাই দিই। কিন্তু এই টাকা পাঠানোর পরে সজীব রবি আমার জিজ্ঞাসা করছিল যে ভাই টাকা আপনি পাঠাইলেন টাকা কার টাকা? আমি বললাম যে টাকাটা সজীবের টাকাটা জমা ছিল, ওর একজন স্টাফের কাছে জমা ছিল, টাকাটা আজকে আমার দিছে তাই তোমার দিয়ে দিলাম, আর হচ্ছে আরো কিছু টাকা পাবে সেটা হচ্ছে পরে দিবে, দিলে আমি তোমার কাছে পাঠাই দেব। কিন্তু ঘটনাটা হচ্ছে যে আমি ওদিনকার রাত্রের থেকে আজকে পর্যন্ত স্টুডিওতে আসা পর্যন্ত এখন পর্যন্ত আমি বুঝতে পারি নাই যে যদি সে রাত 11:45 একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে থাকে তাহলে 2:30 দিকে কি করে ওর সাথে আমার দেখা হইল, আর আমার সঙ্গে যে ফোনে কথা বলতেছিল সেই বা কেন বললো যে সে আমার কোনো কথা শুনে নাই? কারণ স্বভাবত একজন লোক যদি ফোনের পাশে কথা বলে অপর প্রান্তে যে থাকবে তার তো শোনার কথা, সেও শুনে নাই। এই ঘটনাটা আমি বেশ কয়েকজন লোকরে বলছি, তারা কোনোভাবেই বিশ্বাস করে না, বিশ্বাস করাইতেই পারি না। ইভেন আমার ওয়াইফকেও আমি বলছি, আমার ওয়াইফ বলছে যে এটা পুরোটা একটা ভ্রান্ত ধারণা। তাহলে আমি দ্বিতীয়বার তাকে প্রশ্ন করলাম যে ভ্রান্ত ধারণাই যদি হবে তাহলে রাকিবের কাছে যে টাকা পাবে এই কথাটা আমাকে কেন বললো? রাকিবের কাছে তো সত্যি টাকা পাইতো, আমি তো কখনোই জানতাম না যে ওর সাথে একটা লেনদেন আছে। তারপরে ও কিছু বলে না। পরে আমাদের একজন ড্রাইভার সাহেব আছে, উনি নামাজি ব্যক্তি, একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি, অনেক সিনিয়র ড্রাইভার, ওনার আমি একদিন বললাম যে ভাই এই ঘটনা ওই সজীব যে মারা গেছিল আপনি তো জানেন, বড়ইতলে অ্যাক্সিডেন্ট হয়ে কথা জানি, আমি বললাম যে ভাই এই অবস্থা। তখন উনি বেশ খানিকটা সময় চুপ করে থাকলেন এবং অবশ্যই শুনে আমাকে বললেন যে ওই ছেলের দিনকার তোমার কাছে গেছে ওদিনকে তোমার সালাম দিছে? আমি বললাম, মনে করার চেষ্টা করলাম, আমি বললাম যে না ভাই সালাম দে নাই, অন্য সময় তোমার সালাম দিছে না। আমি বলছি হ ভাই, হচ্ছে হয়তো বা এরকম হইতে পারে যে তোমার সাথে তার সম্পর্ক ভালো, আন্তরিকতা ভালো ছিল, এই জন্য হয়তো আল্লাহ পাকের ইচ্ছা ছিল যে তোমার যায় এই কথাটা বলবে, যেহেতু তার পরিবারটা অসুবিধায় আছে বা সমস্যায় ছিল, হয়তো বা এরকম হতেই পারে, অস্বাভাবিক কোনো কিছু না, এটা আমার মনে হয় হইতে পারে। কিন্তু এই একজন লোকই আমাকে শুধু বলছিল যে এই ঘটনাটা হচ্ছে হইলেও হইতে পারে, এটা স্বাভাবিক, কারণ একজন মানুষের সঙ্গে একজন মানুষের ভালো সম্পর্ক থাকলে এরকম হতেই পারে, এটা অস্বাভাবিক কোনো কিছু না, তোমার ভয়ের কোনো কারণ নাই, তুমি তোমার মতন থাকো। এখন আমি আমার দ্বিতীয় ঘটনাটি বলবো। এই দ্বিতীয় ঘটনাটি হচ্ছে আমার বড় ভাইয়ের সঙ্গে, বড় ভাইয়ের তার বন্ধুর সঙ্গে। আমার বড় ভাই আর আমি হচ্ছে আমাদের বয়সের ডিস্টেন্স হচ্ছে প্রায় 5 বছরের। আমার বড় ভাই হচ্ছে তার বন্ধুর সঙ্গে একদিন অনেক রাত্রে বাস্তহরা, যেহেতু আমার বাড়ি খুলনা, যারা খুলনার বাসিন্দা বা খালিশপুরের বাসিন্দা তারা বাস্তহরা চিনবেন, ওইখানে সার্কাস দেখে তারা ফিরে আসতেছিল। তো আমার বড় ভাই ওই তার বন্ধুর সঙ্গে ওই বয়স থেকেই বিড়ি সিগারেটের একটা অভ্যাস ছিল, এটা কোনো কালে আমার নেই এখনো, আজকেও নেই। তো তারা দুজন হচ্ছে বিড়ি সিগারেট ওই যাত্রা দেখে অনেক রাত্রে হচ্ছে আপনার আসতেছিল দুইজন। তো আসার পরে গোয়ালখালির এখান থেকে একটা রেল ক্রসিং করতে হয় ঢাকা খুলনার যে রেল লাইন, এই রেল লাইন ক্রস করার জন্য তারা দুজন হচ্ছে রেল লাইনের উপরে ওঠে। কারণ এইটা হচ্ছে ওই সময় তো আমি ছিলাম না, পরের দিন কারা যখন আমার ভাই বলছে তার ভাইয়ের কাছ থেকে শোনা, মানে আমার ভাইয়ের কাছ থেকেই শোনা যে পরের দিন যখন ঘটনাটা ঘটে গেছে বা তার বন্ধুরা যখন পাওয়া গেছে ওইখানে, তখন সে বলছে যে আসলে ঘটনাটা এইভাবে এইভাবে হয়েছিল। তো রেললাইনের উপরে ওঠার পরে তারা দেখলো যে তাদের কাছে মানে সিগারেট জ্বালানোর মতন ওই যে কাঠি ম্যাচ এটা নাকি নাই, তাদের কাছে নাই। তো ওই দুজন রেললাইনে তারা চিন্তা করলো যে আমরা তাহলে এখান থেকে বাসায় কিভাবে যাব, কারণ বাসায় একটা হচ্ছে ঘুরে মিন্ডাস্ত হয়ে আসতে হবে, ওইখান থেকে প্রায় 40 মিনিটের রাস্তা, আর যদি মানে বাগানের ভিতর থেকে আসে ওই পুকুরের পাড় দিয়ে ঘুরে যদি আসে আমাদের বাড়িতে তাহলে ওখান থেকে মাত্র সর্বোচ্চ 7 থেকে 10 মিনিটের রাস্তা। তো আমার ভাই আর হচ্ছে ওনার নাম হচ্ছে আনোয়ার ভাই, ওনারা দুইজন হচ্ছে আল্লাপাক এখন ওনাদের দুইজনকে জীবিত রাখছে, এখনো আছে। তো ওনারা দুইজন হচ্ছে খুব ভালো বন্ধু, তা চিন্তা করলো যে ঠিক আছে তাহলে এক কাজ করি চল আমরা এই বাগানের ভিতর দিয়ে যাই। তা ভাই বললো ঠিক আছে চল সমস্যা কি, বাগানের ভিতর থেকে যাইতেই পারি আমরা, অস্বাভাবিক কোনো কিছু না, চল যাই যেহেতু দুইজন আছি ভয়ের কোনো কারণ নাই। তো কলেজে বিড়ি সিগারেট তো ধরার মতন নাই, বাগানের ভিতর দিয়ে এমনি একটু সমস্যা, এই জায়গায় এমনি লোকজন রে ভয়টয় দেখায় কি আছে টাছে কি নাকি, কসল কিছু হবে না, কস এখানে আবার ওই যে ওয়াশরুমের টয়লেটের লাইন দেওয়া আছে অনেকগুলি, এখানে আবার থাকতেই পারে আবার তেঁতুল গাছ, এই জায়গা দিয়ে আমরা যাবো এই জিনিসটা মনে হয় ভালো হবে না। ঠিক তৎক্ষণাৎ আমার ভাই এবং হচ্ছে আনোয়ার ভাই ওরা দুজন রেললাইনের দিকে তাকায় দেখলো যে অনেক জোরে শব্দ করে মানে ঘোড়া যেভাবে ছুটে আসে ওরকম একটা কোন একটা জিপ আসতেছে সুইটা, তখন তারা দেখলো যে রেললাইনের উপর দিয়ে খুব জোরে একটা জিনিস আসতেছে। এবং আসলে পরে হচ্ছে যখন তাদের সামনে দিয়ে গেছে আমার ভাই হচ্ছে পড়ে গেল হচ্ছে রেললাইনের এই পাশে, মানে ওই যে মাটি কেটে নিয়ে গেছে মানুষ ওরকম একটা মানে মোটামুটি একটা বড় আকারের গর্ত, সে পড়লে এই পাশে, আর আনোয়ার ভাই পড়ে গেল রেললাইনের পাশে। পড়ার পরে ওনার হচ্ছে যখন পরের দিন যখন আমরা দেখছি ওনার এখানে কপালে কাটা টাকা অনেক দাগ টাক ছিল, তো ওনারা দুজন ওই পড়ে যাবার পরে আবার দুজন হাত ধরে অল্প একটু জায়গা যখন সামনে আসছে তখন দেখে যে হচ্ছে আনোয়ার ভাইয়ের চাচা ওই দিক দিয়ে আসতেছে। আনোয়ার ভাই চাচারে দেখে আনোয়ার ভাই বললো যে দেখ বড় চাচা আসতিছে বড় জেডা, তাহলে আমার তো এই জায়গায় থাকা যাবে না, যদি আমার মাঠ দূর করবে তাহলে এক কাজ কর তুই এই জায়গা দ্বারা আমি একটু পলায় থাকি। তো আনোয়ার ভাই গাছের আলারে একটু লুকোইছে, লুকোনোর পরে দেখে যে বড় জেডা, বড় জেডা এসে আমার ভাইরে বলতেছে কিরে শহীদুল তুই এই জায়গায় এত রাত্রি কি করিস, কষ্টে কাকা গেছিলাম তো একটু মুজগুন নিয়ে তা আসতে আসতে দেরি হয়ে গেছে তা বাসায় যাচ্ছি, কষ্টে বাগানের ভিতর দিয়ে কই যাস তুই আমার সাথে সাথে আয়। তা উনি বড় কাকার সাথে ওই জেডার নিয়ে সাথে করে, এখন যে আমার ভাই তো বলতে পারে না যে আপনার ভাই তো আমার সাথে আছে, তাহলে উনি রাগী মানুষ মারধর করবে এই ভয়তে আনোয়ার ভাইয়ের কোনো কিছু না বলে আমার ভাই হচ্ছে ওই জেডার সাথে মেইন রাস্তা দিয়ে ঘুরে আসা শুরু করে। তো ভাই তো ভাইয়ের মতন আইসা বাসায় চলে আসে। পরের দিন সকালবেলা হচ্ছে অনেক লোকজন হই হুল্লোড় যে আনোয়ার নাকি এরকম হয়েছে, পরে এখানে যায় দেখা গেল যে আনোয়ার ভাই ওনার অবস্থা খুবই শোচনীয়, উনি হচ্ছে ওই ময়লার ট্যাঙ্কির ওইখানে তেঁতুল গাছের ওইখানে মানে একটা মানুষের সঙ্গে মারামারি করলে বা একটা নিজের বয়সের থেকে বড় একটা মানুষের সাথে মারামারি করলে যেরকম একটা অবস্থা হয়, গায়ে ময়লা টয়লা লাগে খুবই খারাপ অবস্থা, এবং ওনার গলায় এই যে এখান থেকে অনেক কালো কালো দাগ হয়ে গেছে ওনাকে, এবার এবার এমন ভাবে চাইপে ধরা হয়েছে মনে হচ্ছে মাইরে ফেলানো হবে এরকম। তো পরের দিন সকালবেলা যখন সবাই আসলো আমরা সবাই গেলাম, আমিও গেছি ভাইয়ের সাথে হাত ধরে ধরে, ভাই তখন করলো যে যে এই ঘটনা যে কালকে আর আনোয়ার তো আমি একসাথে ছিলাম, তো হয়তো ওর কাছে আগুন টাগুন ছিল না, এখানে তো খারাপ জায়গা, এখান থেকে একলা একলা আসতেছিল হয়তো এই জন্য মনে হয় ওরে মানে যে কোনো ব্যাপার হয়তো পেটনি টেটনি বা বুধ দুটো এই জাতীয় কোনো কিছু হয়তো পরে চাই পেটে বেদরছে, ঠিক আছে এই জন্যই হয়েছে, তাহলে আমি আর ঠিক আছে আমি আর কোনোদিন আমরা আর কোনোদিন এই রাস্তা দিয়ে চলাচল করবো না। তাহলে আমারও মানা করলো যে ঠিক আছে তুই আর কোনোদিন এই রাস্তা দিয়ে চলাচল করিস না, কারণ আমার আব্বা যখন শুনলো তখন আমার আব্বা অনেক বকাঝকা করলো যে তোর এত রাত্রে কি করতে গেছিলি, তোকে দরকার কি এত রাত্রে যাওয়ার, আর রাত দুইটা তিনটার সময় তোর এত দূরে তা আসিস বা কিসের জন্য, তোর পোলাপান মানুষ আসিস যখন রাস্তা দিয়ে কেন আসিস নাই, এই রাস্তা দিয়ে কেন আসলি। যাই হোক এই ঘটনাটা এখানেই শেষ। ও আমি আমার তৃতীয় ঘটনাটি বলতে চাই, তৃতীয় ঘটনাটি আমার এক বন্ধুর সঙ্গে ঘটে যাওয়া, আমার নাম ইব্রাহিম, ওর নাম ইব্রাহিম। এসএসসি পরীক্ষার আগে ও আমারে বলে যে দোস্ত আমরা তো তুই ঈদে পরীক্ষার পরে কোথায় যাবি ছুটিতে বেড়াইতে, আমি বললাম যে কোথাও যাবো না, বলে যে দোস্ত তুই একটা কাজ কর তুই আমার সাথে আমার মামা বাড়ি চল, তো আমিও কমিটমেন্ট করছি ঠিক আছে যাব মামা বাড়ি। এসএসসি পরীক্ষা যখন শেষ হয়ে গেছে তখন 3 মাস সাড়ে 3 মাসের ছুটি, চিন্তা করলাম যে এত বড় লম্বা ছুটি কি আর মামা বাড়ি কোথায় গিয়ে যাবো, বললাম যে ঠিক আছে তুই তুই একলাই যা কারণ আমি যাব না, কারণ এত একটা ছুটি পাইছি এখানেই থাকবো, কয়েকদিতে যাইতে চাইছিল আমি বললাম যে না দোস্ত তুই যা, গেল। এই ঘটনা যাবার পরে প্রায় 1 মাস 10 দিন 12 দিনের মাথায় ওর মা হচ্ছে ওর অসুস্থ নিয়ে আসে দেশের থেকে, মানে ওরা যখন দেশের থেকে নিয়ে আসলো ইন্ডিয়া ট্রিটমেন্ট করালো, ইন্ডিয়া ট্রিটমেন্ট করা যখন সুস্থ হয়েছে তখন হচ্ছে ওর মারে ওর মার কাছ থেকে আমি শুনি বা বাসায় আশেপাশে যারা ছিল তারাও শুনে যে আসলে ঘটনাটা কি হয়েছিল, আমার মার সাথে যাই, আমার মারে হচ্ছে ডাক্তার কাকি, সেই সুবাদে আমি আমার বন্ধুর আম্মারে ডাকতাম ভাবি। তো আমি জিজ্ঞেস করি, ভাবি আসলে ঘটনাটা কি হয়েছিল একটু বলেন তো একটু শুনি। তখন উনি বলল যে ইব্রাহিম যখন দেশে যায়, দেশে যাবার পরে আমার ভাইয়ের ছেলে ওর সমবয়সী, কিন্তু এবছর নিউটনে পড়ে, ইব্রাহিমের থেকে একটু ছোট। তো ইব্রাহিম নাকি বাড়ির থেকে বেরোনোর পরে ওদের ওইখানে ফরিদপুরে বিশাল বড় একটা ধান ক্ষেত আছে এরকম বড় মাঠ, তো মাঠের ভিতর থেকে একা একা নাকি ও যাচ্ছিল। যাইতে যেতে মাঠের ভিতরে একটা বাড়ি আছে, চারপাশ দিয়ে নারকেল গাছ ঘেরা। তো ওইখানে যাবার পরে অনেক জোরে বৃষ্টি হয়। ইব্রাহিম নাকি ওই বাড়ির ভিতরে বৃষ্টি বেশি দেখে বাড়ির ভিতরে যায় আর কি দাঁড়াইছে। চিন্তা করছে যে এত জোরে বৃষ্টি, তো আমি বাড়ির ভিতরে যাই দাঁড়াই, ভিজে যাবো, বাসা তো অনেক দূর, মাঠের ভিতরে দাঁড়ানোর মতো আর কোনো জায়গা নাই, কারণ পুরোটাই ধান ক্ষেত। তো খানিক্ষণ পরে দেখতে পাইল যে ওই বাসায় আর একজন মেয়ে, মানে আরো মানুষ আছে, একজন মুরব্বী মানুষ, একজন মহিলা, একটা বাচ্চা, আরো একটা মেয়ে আছে। তখন মেয়েকে বলে যে আপু আপনি আপনার কি এ বাসায় থাকেন? বললো যে হ আমরা তো এই বাসায় থাকি। তো বললো যে একটু পানি কি খাওয়া যাবে? বললো যে হ দাঁড়ান পানি দিতেছি। তখন ওই মেয়ে এসে পানি দিছে। পানি দেওয়ার পর ইব্রাহিম খাইছে। খাওয়ার পরে কারণ এসএসসি পরীক্ষা দিছে, মোটামুটি ও তো বোঝে সবকিছু। তো ওর মা বললো যে হয়তো ওই মেয়েরে পছন্দ হয়েছে কিনা আমরা বলতে পারি না, ওই ভালো জানে। তো যে কোনোভাবে হোক মেয়ের নাম জিজ্ঞাসা করছে যে তোমার নাম কি, মেয়ের নাম বলছে, সবকিছুই ঠিক আছে। এরপরে বাড়ি চলে আসছে। পরের দিন মামাতো বাড়ি বলছে যে মাহিন চল ওই মাঠের ভিতরে একটা বাসায় যাবানে, তোর একটা জিনিস দেখাই নিয়ে আসি, আমি তো একটা মেয়ের পছন্দ করি। তো মাহিন কইল যে তুই বাড়ি, তোর বাড়ি খুলনা, তুই এই জায়গায় এসে পছন্দ করিস, তাহলে চল দেখে আসি কিনা। পরে দুজন মিলে গেছে। তিনটা সাড়ে তিনটার দিকের ঘটনা, ওরা ওই বাড়িতে যাবার পরে ওই বাড়িতে হচ্ছে ওই কাঠের একরকমের খাটিয়া ছিল, দড়ি দিয়া বান্ধা, মানে মানুষ এটার উপরে বসত, খাটিয়ার মতনই আর কি, এটা মানুষ বসে। ওদের বসার পরে নাকি ওদেরকে, এটা ইব্রাহিমের কথা, ইব্রাহিম বলছে যে ওরে বাটিতে করে মুড়ি দিছে, তারপর হচ্ছে বাতাসা দিছে, এগুলো নাকি ও খাচ্ছে ওইসব ওইসা। ওর মামাতো ভাই পাশে ছিল, ওর মামাতো ভাই বলছে কি রে খাবি না? কয় না আমি খাবো না, তুই খা। তোরা দুজন খাওয়া দাওয়া কইরা শেষে যখন উঠে আসছে, মাঠে কিছু চাষি ছিল যারা হচ্ছে ওই ইব্রাহিমের মামারে চিনতো ভালো করে। বিকেলবেলা যখন ওনার সাথে হাটে দেখা হয়েছে, তখন বলল যে আপনার ছেলেরে আর হচ্ছে আপনার বাড়িতে কে মেহমান আইছে? বললো যে আমার ভাগ্নে আসছে খুলনা থেকে, তো পরীক্ষা দিয়ে বেড়াইতেছে। বললো যে আপনার ছেলেরে আর হচ্ছে আপনার ভাগ্নের দুজনে দেখলাম এই যে পোড়া বাড়ি আছে না, পোড়া বাড়িতে বসে বসে কাঠ চাবাই খাইতেছে। তা মামা বললো যে কি কনে ডি? হ আমরা নিজেরা দেখছি, আমাকে সামনে দিয়ে গেছে, আমরা সাক্ষী। তখন ওর মামা আইসা নাকি ওর মামিরে জিজ্ঞাসা করছে কি ব্যাপার, মাহিন আর হচ্ছে ইব্রাহিম কোথায় গেছিল? তো বললো যে কোথায় গেছিল তা তো বলতে পারি না, পোলাপান মানুষ, তোরা নাকি পোড়া বাড়ি গেছিল, সেটা তো আমি বলতে পারি না। তখন হচ্ছে ইব্রাহিম বাসায় উপস্থিত ছিল না, তখন হচ্ছে তার ছেলেকে ডাক দিল, ডাক দিয়ে নাকি জিজ্ঞাসা করছে যে এই তুই কোথায় গেছিলাস কি ইব্রাহিমের সাথে? তখন বললো জাব্বা আমরা তো গেছিলাম হচ্ছে মাঠের মাঝখানে, ওই যে যে বাড়িটা দেখা যায়, এই বাড়িটায় ওই ইব্রাহিম ভাই একটা মেয়ে পছন্দ করে, সেখানে গেছিলাম আমরা ওই সেই বাড়ি দেখতে। কসে বাড়িতে তুই কি কি দেখছিস? তো বলতেছে যে বাড়িতে তো আমি কিছুই দেখিনি, বাড়িতে দেখলাম পুরা খালি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাই ইব্রাহিমরে ডাক দে। ইব্রাহিমরে ডাক দিয়ে বলছে যে ইব্রাহিম তুই কোথায় গেছিলি? আর মামি কসে এই তুই কো সত্যি কথা কয়, কই গেছিলি? কয় মামা গেছিলাম মাঠের ভিতরে যে বাড়িটা সেই বাড়ি। কসে কালকে সকালে আমার সাথে ওই বাড়ি আবার যাবি তোরা। তখন পরের দিন সকালবেলা ওর মামার সাথে ওরা দুই ভাই বাড়িতে গেছে। তো যাবার পরে যাই দেখলো যে আসলে ওই বাসায় কিছুই নাই। ওরা ইব্রাহিম বললো যে আমি এখানে বসছি, এখানে একটা খাট ছিল, এখানে ঘর ছিল, ওই মাহিন আমার সাথে বসতে, মাহিন জিজ্ঞাসা করছে তুই কি বসছিস? কহ বসছি, কিন্তু ওরা যেখানে দেখাইছে সেখানে আসলে একটা গাছ কাটা, গাছ ফালায় রাখছে, সেই গাছের উপরে ওরা বইছে, কিন্তু ওরা বলতেছে যে আমরা খাটের উপরে বইছি। এরপরে হচ্ছে ওরে বাড়ি থেকে নিয়ে আসা হইল। নিয়ে আসার পরে দিনকে দিন হচ্ছে ওর স্বাস্থ্যের অবনতি, অনেক মোটামুটি ভালো স্বাস্থ্য ছিল, দিনকে দিন ওর স্বাস্থ্য শুধুই খারাপ হচ্ছে, শুধুই খারাপ হচ্ছে। বিভিন্ন ডাক্তার দেখাইছে ওর মা আর আব্বা মিলে। তো খুলনা ইসলাম ব্যাংক হাসপাতালে একজন ডাক্তার বলল যে দেখেন আপনারা হচ্ছে যদি বিশ্বাস করেন সেটা আপনাদের ব্যাপার, না করাও আপনাদের ব্যাপার, আপনার ছেলের যে সমস্যা আসলে এই ছেলের সমস্যা কোনো ডাক্তারি সমস্যা না, এর হচ্ছে যদি ভূত প্রেতে বিশ্বাস করে থাকেন এই ধরনের সমস্যা, আপনার একটা কাজ করেন আপনার কলকাতায় নিয়ে যান, আমি একটা ঠিকানা দিই, যদি সম্ভব হয় সেখানে নিয়ে যান যদি ছেলেকে বাঁচাইতে চান, আর তা যদি না হয় তাহলে শুধু শুধু আপনারা পয়সা নষ্ট করেন না। তো যাই হোক, এর মাঝখানে একটা কথা বলতে আমি ভুলে গেছি। ওরা যখন ওই বাড়িতে গেছে তখন হচ্ছে ইব্রাহিমের মামা বলে যে এই বাড়িতে ওই কে কে ছিল। ইব্রাহিম জিজ্ঞাসা করেছিল যে বাড়িতে কারে কারে তুমি দেখছো, বলছে একটা মেয়েরে দেখছি। বলছে মেয়ের নাম কি? মেয়ে নাকি? বলছে আমার নাম নদী। আর কারে দেখছো? বলছে একটা মুরব্বী মানুষ দেখছি এইখানে বৈশা, ওই যে মাটি দিয়া যে হাড়ি পাতিল বানায় চাকতি ঘুরাইয়া উনি বানাইতেছে। একজন মহিলার দেখছি এই যে গরু ঘরের এখানে, আর ছোট একটা বাচ্চারে দেখছি। তখন উনি বলে তুমি যাদেরকে দেখছো নাম বলা ঠিক আছে, আর তুমি যাদেরকে দেখছো সবই ঠিক আছে, কিন্তু তারা আজকের থেকে তিন চার বছর আগে এই বাড়িতে মানে আগুনে পোড়াই দেওয়া হয়েছে রাজনৈতিক সহিংসতার কারণে, তারা সবাই পুড়ে মারা গেছে। তাহলে তুমি তাদের কাছকে কি করে দেখলা? এটা বলার পর হচ্ছে ইব্রাহিমের মানে মোটামুটি পাগলের মতন হয়ে গেছে। এরপরে অস্বাভাবিক আচরণ করে, এরপরে হচ্ছে ওরা এনে বিভিন্ন সময় ডাক্তার, পরে হচ্ছে ডাক্তার ডাক্তার দেখানোর পরে ইসলাম ব্যাংক হাসপাতালের ডাক্তার সাহেবের কথা শুনে, ওরা হচ্ছে আব্বা তখন খালিশপুর চিত্রালী বাজার একটা অ্যালুমিনিয়ামের দোকান ছিল, তৎকালীন হচ্ছে 93,000 টাকায় দোকানটা বিক্রি করে দেয় এবং ছেলে নিয়ে হচ্ছে ইন্ডিয়া যাওয়ার পরে ছেলে ট্রিটমেন্ট করায়। তো ওর মা বলছিল যে ওইখানে নেওয়ার পরে নাকি ওই যার কাছে নিয়ে গেছে ওই তান্ত্রিক হোক বা কবিরাজ হোক যাই হোক না কেন, উনি ওনাকে অনেক ঝাড়ফুঁক করছে। তারপরে ওনাকে জিজ্ঞাসা করছে যে তুমি কোথা থেকে আসছো, তখন বলছে যে আমি এরকম ওই যে ওদের গ্রামের নাম বলছে আমি সেখানেই ছিলাম, সেখান থেকে আসতে আমার সার্বনরে আমার পছন্দ হয়েছে এই সেই। তারপর যাই হোক তাদের যে প্রক্রিয়া আছে তাই সেই প্রক্রিয়া তারে ইয়া করাইছে, তারে ছাড়াইছে। ছাড়ানি আসার পরে ওই ছেলে এখন হচ্ছে লাস্ট আমার সাথে যখন ওর কথা হয়েছে বছরখানিক আগে, তখন হচ্ছে কেয়া কসমেটিক্সের চাকরি করে ঢাকা শ্যামপুরে আছে। তো এই মার ওর মার কাছ থেকে শোনা ঘটনা, এখন ভালো আছে আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে আমার তৃতীয় ঘটনা। তো আজকের যেই চতুর্থ ঘটনাটি সেটা এখন আমি আপনাদের মাঝে বলবো। তা বলার আগে আমি যে কথাটি বলতে চাই, ছোটবেলা থেকেই আমি হচ্ছে অনেক দুরন্ত, মানে দুরন্ত বলতে আর কি বদমাইশের সর্দার আর কি বলতে পারেন। আমার বাসার পাশে হচ্ছে সরকারি কবরস্থান, যারা খালিশপুর অঞ্চলে থাকেন চিনবেন গোয়ালখালী কবরস্থান। তো এই কবরস্থানের ডাব বলেন, নারকেল বলেন, আখের রস বলেন, পেয়ারা বলেন, পেঁপে বলেন, আমার মনে হয় না যে টাইমে আমি ওখানে ছিলাম তো সে টাইমে ওইগুলো কোনো কিছু মনে হয় ওই এলাকার লোকজন খাইতে পারছে, সবই আমি বা আমার সাথে যে সাঙ্গপাঙ্গ ছিল এরাই খাইতাম সবসময়, আর এদের সর্দার ছিলাম আমি। আমাদের বাসাটা ছিল মুন্সিবাড়ি। তো ওই টাইমে হচ্ছে আমাদের যে বাড়িওয়ালা, ওখানের যে বাড়িওয়ালা ছিল উনি ঘর বানায় ভাড়া দিত না, উনি জায়গা ভাড়া দিত। তো আমার আব্বা ওইখানে একটা রুম তৈরি করে, রুমটা যদি বলি দুই রুম ভুল হবে, দেড় রুম বললেও ভুল হবে, মানে দুইটা করতে গেলে ছোট হয়ে যায়, একটা করতে গেলে বড় হয়ে যায়। এই জন্য ওই মোটামুটি বড় একটা কবুতরের খোপের মতন করিয়া সাইডে একটা রুম করছে, সেখানে একটা জানলা আছে, তো সামনেই একটা তেঁতুল গাছ। আমার আব্বারে বাড়িওয়ালা বলল যে ভাই আপনি তেঁতুল গাছটা কাটিয়ে ফেলান। আমার আব্বা এমনি একটু, উনি আবার মোটামুটি এই তাবিজ কবজের ব্যাপারে উনি একটু এক্সপার্ট, উনি তাবিজ কবজ দিত সবাইরেই। তো ছোটবেলা আমি যখন বলতাম যে এটা দেখে ভয় পাইছি, ওটা দেখে ভয় পাইছি, উনি আমার পেরাই বলতো যে ভূত বলতে কোনো কিছু নাই। তখন যে কোনো একটা ব্যাপার নিয়ে একদিন আমি ওনারে বলি, মোটামুটি মাইরও খাই ভালো আকারের একটা মাইর খাওয়ার পর, উনি আমার আব্বা বললো যে কাজ কর মাদার তাগি খুলে ফেলা। মাদার তাগি খুললাম, আমার হাতে একটা তাবিজ ছিল সেটাও কাটিয়ে দিল। এরপরে উনি কি ভরে ফুদিল আমারে বললো যে আজকের থেকে যেখানে খুশি সেখানে যাবি, যার কাছে মন চায় তার কাছে যাবি, তোর আজকের থেকে কোনো কোনো কিছুতেই তোর ধরবে না, এটা আমার গ্যারান্টি, তুই যা। তো তখন থেকেই মানে এইসব ভূত প্রেত আত্মা মানে বিকৃত চেহারা হই হুল্লো এগুলি আমি কোনো কালেই পছন্দ করি না, এবং আজকেও পছন্দ করি না, এখনও পছন্দ করি না। আমার ঘর থেকে মুন্সিবাড়ির যে বিল্ডিংটা, এটা তিনতলা একটা বিল্ডিং, স্বাধীনতার আগের বিল্ডিংটা, এখনও আছে, যারা ওই এলাকায় আছে তারা হয়তো জানবেন। এই বিল্ডিংটার উপরে ছাদে ওঠা নিষেধ, কারণ অনেক পুরো বিল্ডিং। আমার হিসাব মতো এটার ওয়াল এখনো মনে হয় 15-20 ইঞ্চি ওয়াল হবে, মানে এত বড়। আর ভিতরে হচ্ছে আপনার ওই যে রেললাইনের পাটে দিয়ে ছাদগুলো আটকায় রাখা হয়েছে, রেললাইনের যে লোহার ইয়েগুলা রেলগুলা দিয়া। তো আমি জানলা থেকে প্রতিদিন দুপুরে শুয়ে থাকতাম, সামনে হচ্ছে বড় একটা খেলার মাঠ, আগে ওইটা ধান লাগাইতো, পরে বাড়িওয়ালারা বললো যে আমার এতগুলো ভাড়াইটা এখানে খেলাধুলা করে পোলাপান, তা ঠিক আছে ধান মান লাগানোর দরকার নাই, এমনি তারা অনেক টাকা পয়সা লাগলো যে পোলাপান এখানে খেলাধুলা করুক। তো আমি একদিন জানলা থেকে খেয়াল করলাম যে ওই পাশেই একটা ওই যে কালো কালো ফল হয় চিটকি ফল বলে আমাদের ভাষায় আমাদের দেশে, এরকম একটা বড় জঙ্গল আছে। এই জঙ্গলের ভিতর থেকে আমি দেখলাম যে কালো, খুবই কালো, মানে ছাগল বলবো না কি বলবো কোনো কিছুই বুঝতে পারি না, হয়তো ছাগল হইতে পারে বা নাও হইতে পারে, বড় বিড়াল হইতে পারে কি এটা আমি বলতে পারি না। আমি দেখলাম এরকম একটা সোজা দৌড় দিয়া হচ্ছে একদম সোজা মিজানকে ঘরের দিকে গেল, আমাদের মিজানকে ঘরটা ওই সোজাসুজি। ওই টাইমে যাওয়ার পরে হচ্ছে আমি কাউরে কিছু বললাম না, আমি আমার যখন বেরোইলাম ওদিনকার হচ্ছে তার তিন চারদের পর থেকে মিজানের বাবা অসুস্থ। সবাই বলল যে মিজানের বাবা অসুস্থ, হয়তো বিড়ি সিগারেট খায় এজন্য হয়তো অসুস্থ হয়েছে। কিন্তু তার বেশ কিছুদিন পরেই উনি মারা গেল এবং ওনার স্বাস্থ্যের যে এত অবনতি হইল এটা বলার ভাষা রাখে না। তো আমার ঘরের জানলা থেকে ওই মুন্সিবাড়ির ছাদের এক কোণে আমি খেয়াল করলাম যে প্রতিদিন ঠিক দুপুর টাইমে একটা মানুষও হইতে পারে বা পশুও হইতে পারে কি আমি কখনো মুখ দেখিনি, ওই কোণায় বসে থাকে। তো আমি আমার এই বদমাশের সাঙ্গপাঙ্গ নিয়ে পেরাই দেন আমরা ওই যে পুকুরের ঘাটে সন্ধ্যার পরে, তখন একটা ট্রেন ছিল সন্ধ্যার পরে কারেন্ট যাইতো, সন্ধ্যার পরে লোডশেডিং হইতই, তো আমরা যাই গল্প করতাম ওইখানে। তো প্রায় দিন আমি গল্প করতাম ওইখানে, ওদেরকে নিয়ে গল্প করতাম এই গল্প সেই গল্প। তো আমি ওদেরকে একদিন বললাম যে দোস্ত আমি এই ছাদে কিন্তু একটা জিনিস বসা দেখছি, কারণ ওরা সবাই জানতো যে আমি ভূতপ্রেত এগুলো কখনোই ভয় পাই না, আমি ছাদে এই জিনিসটা দেখছি। মিজানের বাপ যেদিন মারা গেছে তার বিশ বাইশ দিন আগেও কিন্তু আমি এটার এই জঙ্গল দিয়ে বার হইতে দেখছি। তোরা কয় তোরা আমার বলল যে এর কি করে শালা গুল মারার জায়গা পাইস না। তো যাই হোক, এই ঘটনা চলতেছে চলতেছে একদিন আমরা হচ্ছে ওই যে জঙ্গলের কাছে মানে উঁচু একটা ডিবির মতন ওই ঠিক ওর মাথায় আমরা চার পাঁচজন মিলে গল্প করতেছি। আমার সাথে আমার তিন চারটে বন্ধু ছিল, আকিদুল ছিল, মাসুদ ছিল, রায়হান ছিল আর কামাল ছিল, ও খুব ফারুকও ছিল খুব সম্ভবত, হ্যাঁ ফারুকও ছিল। আমরা এই কজন বৈশা গল্প করতেছি, তো হঠাৎ দেখলাম যে ওই মুন্সিবাড়ির উপর থেকে ঠিক মানে মোটামুটি একটা ওই বড় যে লাইটগুলো হয় স্টেডিয়ামের যে লাইটগুলো এরকম একটা ফক লাইটের মতন একটা আলো নাইমে হচ্ছে আপনার ইয়ার দিকে আসলো, ওই সিঁড়ির ওই ছাদ থেকে নাইমেই এখানে একটা বাড়িওয়ালাদের একটা টয়লেট আছে, ওনার আম্মা হচ্ছে একটু বয়স্ক মানুষ যার জন্য ওই ভিতরে যাইতেছে না পিছন থেকে এখানেই আসতে হবে, তো ওই জন্য টয়লেটটা ওনাকে তৈরি করছে তৈরি করে দিছে। তো আমরা ওই আলোটা দেখে আমরা বললাম যে আমি বললাম যে চল দোস্ত মনে হয় মাল মনে হয় পাইয়ে গেছি, যাই পিছিয়ে পিছিয়ে যাই। তো আমরা উৎসুকভাবে আসলাম পুকুরে ঘাটে এসে বসলাম, পুকুরে ঘাটে এসে বেশ খানিক্ষণ বসার পরে দেখলাম যে ওই মুন্সিবাড়ির যে নানি উনি হচ্ছে ওয়াশরুমে যাওয়ার জন্য হাতে একটা হ্যারিকেন নিয়ে বেরোইছে। বেরোনোর পরে উনি ওই হ্যারিকেনটা বাইরে রেখে উনি টয়লেটে ঢুকছে, বেশ খানিকটা সময় বসে রয়েছে প্রায় আধা ঘন্টার বেশি। তখন কথা কথা এক পদে আমি বললাম যে কিরে ফারুক নানি তো ওয়াশরুমে গেল এখন তো বাইরে না রে, ঘটনাটা কি অসুস্থ মানুষ আবার পুরোটাই গেল নাকি? তা আমি বললাম যে শোন এক কাজ কর মামিরে যায় খবরটা দিই, আমরা মুন্সিবাড়ির যে ছোট মামার ওয়াইফ ওনারা যে আমরা বললাম যে মামি এই অবস্থা নানি তো অষ্টমে গেছে এখন তো বাইরে না আপনি একটু আসেন। তো তখন উনি ওনাদের ঘর থেকে টর্চ লাইট নিয়ে আসছে, টর্চ লাইট নিয়ে আসার পরে উনি ওয়াশরুমের ভিতরে ঢুইকেই একদম বেরোয় উনি পড়ে গেছে, টোটালি উনি একদম পড়িয়ে গেছে। আমরা চিল্লাপাল্লা করলাম লোকজন আসলো, তখন যখন লোকজন আসলো মামা আসলো আশেপাশের লোকজন যারা ছিল তারাও আসলো চিৎকার চেঁচামে সে শুইনা। যখন অষ্টমের ভিতরে ঢুকলো তখন দেখা গেল যে নানিকে এইভাবে উপর করে ওনার মাথাটা হচ্ছে এই এই যে ওনার যে ওই যে ময়লা যেখান থেকে যায় এই পাইপের ভিতরে ওনার মাথাটা ঢুকানো পাও দুইটু উপরের দিকে, এবং যারা খালিশ করে আছে বা নয়াবাটি আমাদের গ্রামে যারা আছে তারা এটা আরো ভালো বলতে পারবে যদি ওই সময় কেউ থেকে থাকেন। এবং দেখা গেল যে ওই যে মাথাটা ওনাকে যে ঢুকাইছে পরে ওইটা ভাঙে তারপর ওনারে বাইর করা হয়েছে, মারা গেছে উনি মারা গেছে, তারপর ওনারে ভাঙে তারপরে বের করা হইল। বের করার পরে আমরা টোটালি আর ওইখানে আড্ডা দিই না, বের করা হইলো মিলাদ হইলো বড় লোক মানুষ ওনাদের বাড়িতে আমরা ভাড়াইটা সবাই গেলাম। মিলাদটা শেষ হওয়ার কয়েকদিন পরে আমার আব্বা আমারে বলল যে আমার মার একদিন বলল যে আমাকে মনে হয় এই বাসায় থাকা ঠিক হবে না, কারণ আব্বা আগে থেকেই বুঝতে পারছিল যে তেঁতুল গাছটা যে কাটতে বলছে সালাম কাকা এই তেঁতুল গাছটা একটা সমস্যা, এবং উনি আমাকে কয়েকবার বলছে যে যাই করিস তাই করিস তেঁতুল গাছে কোনো সময় উঠবি না, তেঁতুল গাছে উঠবি না মানে উঠবি না ঝামেলা আছে। তো এই নানি মারা যাবার বেশ কিছুদিন পরে আমি ওদেরকে বললাম যে দোস্ত তোকে তো সেদিনকার আলো দেখাইছি দেখাইছি না নানি মারা গেল কহ, আমি বলছি তাহলে চল ছাদে যাই দেখি কোনায় যে জিনিসটা বসে যাই দিস পাই নাকি, তো কষ্ট যাবি সত্যি সত্যি কছে হ চল যাই। আমরা তিনজন মিলে সিঁড়ি দিয়ে ওঠা নিষেধ, কারণ ওই যে স্বাধীনতা যুদ্ধের পরে যে ওনাদের ওইটা বন্ধ হয়েছে আজকে পর্যন্ত ওইটা খুলে নাই কোনোদিন ওটা ছাদে ওঠে নাই। আমরা এই পিছন দিক দিয়ে কাঁঠাল গাছ আছে একটা কাঠবাদাম গাছ, এই কাঁঠাল গাছ বেয়ে তারপরে তিনতলায় উঠছি, তিনতলায় ওঠার পরে সেখানে ওই যে ছাদে যে শ্যাদলা পড়ে যায় আমার মনে হয় এটা পাঁচ ছয় আঙ্গুল বড় বড় হবে এত বড় মোটা শ্যাদলা, আমরা উঠলাম, ছাদ দিয়ে উঠলাম। উঠার পরে ওই কোনাটায় বেঁচে গেলাম পাড়া দিয়ে দিয়ে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা চারজন তিনজন ওইখানে ভালো করে খেয়াল করছি যে একটা মানুষ বা একটা পাখি বা একটা জীব যদি এখানে বসে থাকে তাহলে এই যে শ্যাওলাগুলো এটা তো কিছুটা হলেও নিচু হয়ে থাকবে, মানে একটা ছাপ পড়ে যাবে। পাড়া দিলে যেরকম একটা ছাপ পড়ে যায়, এটা দীর্ঘদিন বসতে আছে, এটা কোনো ছাপ নাই, তাহলে এটা জিনিসটা কি? এই কথা শোনার পরে আমার মোটামুটি মনের ভিতরে ভয় লেগে গেছে, তাহলে ছাদে উঠছে আমার নামবো কি করে, কারণ সিঁড়ি দিয়ে তো নামা যাবে না। মোটামুটি একটু ভয় পাইলাম আর কি। তখন ওরা আমার কলো যে কিরে তুই দেখি সেদিন আগুন নামলো তা তোর ওই যে, আমি তখন বললাম কি যে ওই যে তুই দেখ আমরা ঘরে, আমার ঘরের জানলাটা দেখ, কারণ আমার ঘরের জানলাটা ওই ছাদ থেকে একদম স্পষ্ট জানলাটা দেখা যায়। আমি ওই জানলা দিয়ে যদি তুই এইদিকে দেখিস তাহলে কি তুই ইয়া দেখবি না, যে আমাদের এই জানলায় ছাদ দেখা যায় না? কলো যে হ দেখা যায়। ঠিক যখন তাকাইছি ওই সময় আমি দেখলাম আমাকে ঘরের সামনে দিয়ে ওই জিনিসই ঠিক ঘরের সামনে দিয়ে মানে এরকম ঠিক মাঠের ভিতর দিকে এরকম আসতেছে। তখন আমার সাথে আকিদুল ছিল, আকিদুল বলল যে ভাই আমিও দেখছি। দেখছি কিনা জানি না, আমি বললাম যে ওইটি কি দেখছিস? হ দেখছি। ওরা দুজন দেখেনি, ও বললো যে হ দেখছি। আমি আসলাম, ঘরে আসলাম। আসার পরে যেভাবে হোক না কেন গাছ টাছ বা যেভাবে হোক নামছি না, আমি ঘরে আসার পরে দেখি আমাদের গ্রামের এক চাচা আসছে, উনি হচ্ছে ডাক্তার দেখানোর জন্য খুলনা মেডিকেলে ডাক্তার দেখাবে, তো উনি আমাদের বাসায় আসছে। আসার পরে ওই সময় আমার আব্বা বাড়িতে নাই, ওই সময় আমার আব্বা ছিল চট্টগ্রাম, তো উনি আমাদের বাসায়। এর বিটটা আমি আইসে মারা জিজ্ঞেস করলাম কি ব্যাপার, মা কি আইসে, কয় তোর বড় চাচা আইসে। তো ঘরের বিটটা আমি আর মারে কোনো কিছুই বললাম না, যে আমি এরকম বাইরে দেখলাম। উনি আমার রুমে এসোয়া, মানে আমার যে রুমটা দিছে বরাদ্দ করে ওই রুমের বিটটা এসোয়া। আমি আর আমার বড় ভাই মানে কোন রকমের করে ওই রুমের বিটটা এসই, উনি ওই রুমে শোয়া। তো আমি ওনার দিকে মানে বললাম যে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। উনি আসলো ভালো মানুষ, ওনার সমস্যা হচ্ছে অ্যাপেন্ডিসাইডের সমস্যা। উনি আসছে খুলনা মেডিকেলে, সরকারি মেডিকেল, কম পয়সা উনি ইয়া করাবে, অপারেশন করাবে। সেই মানুষ কয়েকদিনের ভিতরে ওনার চেহারাই পরিবর্তন হয়ে গেল, মানে একেবারে মানে মানে সেই পরিবর্তন মানে ভাষায় বর্ণনা করার মতো না, যেরকম একটা মানে মনে হচ্ছে যে উনি অনেকদিন যাবৎ না খেয়ে আছে, মানে দুর্ভিক্ষর একটা জায়গা থেকে আসছে, হঠাৎ করে আসছে। পরে ওনারে আব্বা এর ভিতরে আব্বার সাথে আমাদের যোগাযোগ হলো, আব্বারে বললাম যে আব্বা এই ঘটনা, আমাদের ওই চাচা তো আসতে বাড়িতে তো ডাক্তার দেখাইতে আসছে আর আসতে তারও বেশি অসুস্থ হয়ে গেছে। তখন আব্বা আসলো, আসার পরে হচ্ছে বললো যে ঠিক আছে তাহলে এক কাজ কর তারে বাড়িতে পাঠাই দি। তখন আমাদের বাড়িতে যাওয়ার জন্য ওই খুলনা থেকে লঞ্চের ব্যবস্থা ছিল, মানে যখন পরিবহন এরকম হয় নাই, বাস হয় নাই, তখন আমার আব্বারে আমার আব্বা আইসা চাচারে নিয়ে লঞ্চে উঠাই দিল। ওনার সাথে যোগাযোগ করলাম, বাড়িতে যাওয়ার চার দিনের মাথায় উনি মারা গেল। যখন মারা গেছে তখন আমি আব্বারে কইলাম আব্বা, মানে তখন আমার একদম মানে টোটালি আমি তখন মানে পুরো একদম ভীতু মানে ভয়ে আমি আমার আব্বারে বললাম যে আব্বা ওই মিজানের বাপ যে মারা গেছে মোকাম্মেল তো চিনেন কহ, ওই দিনকার আমি জঙ্গল থেকে একটা জিনিস বাড়িতে দেখছি। আমার আব্বা বললো তারপরে, আমি বললাম যে মুন্সিবাড়ির নানি যেদিনকার মারা গেছে সেদিনকার ওই ছাদের থেকে আমি একটা লাইট দেখছি নামতে, শুধু আমি না আমি দেখছি, আকিদুল ছিল, ফারুক ছিল, সাথে রায়হান ছিল, মাসুদ ছিল, সবাই দেখছে ওই আলোটা এদিকে গেছে, ওই গেছে জানি না। কিন্তু তারপর আমরা যেদিনকার ঘাটে গেছি সেদিনকার নানিটা কিন্তু ওই যে অষ্টমের ভিতরে এরকম উল্টাই মারছে মরে গেছে। কাকা যেদিনকার আমাদের বাড়িতে আইছে আপনার কই না, সেদিনকার আমরা কিন্তু মুন্সিবাড়ির ছাদে উঠছিলাম। তারপরে আমি কই কাকা যে ঘরে ছিল তা আমি দেখি নাই, আকিদুল আর আমি আমি স্পষ্ট দেখছি আমার ঘরের ভিতর থেকে ওই জিনিসটা এই জায়গা দিয়ে বার হইছে। তখন আমার আব্বা বললো চুপ করার কিছু কইস না, আর কোনো কথাই বলবি না, যা কইছিস যা দেখছিস যা শুনছিস এই পর্যন্তই চুপ, এ পর্যন্তই চুপ কর। তখন হচ্ছে আমাদের যে জায়গার যে মালিক সালাম কাকা, ওনার সাথে আসরের নামাজের পরে আমার আব্বা দেখা করলো, বলো যে সালাম ভাই আমার ঘরটা যেখানে আছে এখানেই থাকবে, যদি মন চায় ঘরের বাবদ আমার কিছু টাকা দিয়ে দেন, আর যদি না মন চায় নাই ভাই আমি এই ঘরে আর থাকবো না ভাই। বলো যে কেন? বলো যে না ভাই আমার থাকা হবে না, আমি হচ্ছে অন্য বাসায় চলে যাবো। তখন হচ্ছে আমরা ওই বাড়িটা চেঞ্জ করি, বাসাটা চেঞ্জ করে অন্য একটা ভাড়া বাসায় আসি, ওই বাড়িটা ওরকমই রেখে আমরা মালামাল নিয়ে চলে আসি। তো মালামাল নিয়ে চলে আসার পরে আমার মা হচ্ছে আমার আব্বারে জিজ্ঞেস করে যে কি ব্যাপার, কোনো কোয়া নাই বলা নাই, একটা বাড়িতে আজকে প্রায় এতদিন ধরে আমরা থাকতেছি, হঠাৎ করে একদম ডিসিশন নিলেন মালামাল নিয়ে চলে আসলাম, ঘটনাটা কি? তখন আমার আব্বা বলল যে মোকাম্মেল যেই কারণে মরছে, মুন্সিবাড়ির খালা যে কারণে মরছে, বড় দাদা যে কারণে মরছে, কারণ একটাই, এই তেঁতুল গাছ। যেদিনকার প্রথমে তেঁতুল গাছের এখানে আইসি, আমার যেদিনকার সালাম ভাই কইছিল তেঁতুল গাছ কাটতে, সেদিনকার আমি বলছিলাম যে সালাম ভাই তেঁতুল গাছটা কাটেন না, তেঁতুল গাছটা যদি কাটেন তাহলে কিন্তু একটা সমস্যা হবে। সালাম ভাই বলছিল কোনো সমস্যা হবে না, সমস্যা হলে দেখা যাবে। এই জন্য কিন্তু আমি তেঁতুল গাছের কাছেও যাইনি, আমি বলছিলাম যে আপনি আমি লোক ঠিক করে দিই, আপনি তাগিড়ে দিয়ে কাটান। আর এই লোক ঠিক করে দেওয়াতেই আমার বড় ভাইটা মরল, আর কোনো কারণে মরে নাই, কারণ শুধু একটাই, তেঁতুল গাছ। কারণ এই তেঁতুল গাছ এমন একটা জিনিস ছিল যার কাজই ছিল মানুষ মারা, কোনোভাবেই কোনো ভালো জিনিস না, খারাপ জিনিস। এজন্যই হচ্ছে বড় ভাইটা মরছে। এজন্য আমি চাই না আমার সন্তানাদি বা তুমি বা আমি, আমরা কোনো কারণে এই বাসায় থাকি আমরা তার শিকার হই, এজন্য আমি এই বাসাটা ছাইড়ে দিছি। তো তারপর থেকে আমার ওই আমরা থাকলাম ওখানে, এরপরে তো আস্তে আস্তে বড় হলাম, চাকরির সুবাদে আমি ঢাকা চলে আসলাম। আমার আম্মা মারা গেল, আমার আম্মা মারা যাবার প্রায় তিন বছর, সাড়ে তিন বছর পর আমার বাবা মারা গেল। চাকরির সুবাদে আমি ওয়াইফ নিয়ে, আমার ছেলে মেয়ে নিয়ে আমি এখন ঢাকায় আছি। তো এটাই ছিল আমার সর্বশেষ গল্প।
অনেক অনেক ধন্যবাদ ইব্রাহিম ভাইয়ের কাছ থেকে, বেশ কিছু অভিজ্ঞতা শুনছিলাম এবং ভৌতিক অভিজ্ঞতা শুনতে শুনতে কখন যে রাত হয়ে গেছে, বাড়ি ফিরবার সময় হয়ে গেছে সেটাই টের পাই নাই। বাট নিয়ম আছে, পৃথিবীর নিয়মে পৃথিবী চলবে। আজকের এপিসোডটার সময় শেষ হয়ে গেছে। এতক্ষণ যাবৎ যারা আমাদের সাথে ছিলেন তাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। শেষ সময় আমি কিছু নাম পড়ে যেতে চাই, কষ্ট করে শুরু থেকে এখন অবধি যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। ইব্রাহিম ভাইয়ের ঘটনাগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল, আমার কাছে বেশ মজা লেগেছে। আমাদের সাথে জয়েন করেছেন এদিকে বন্ধুটি হচ্ছেন শিমু, জয়েন করেছেন বশির, জয়েন করেছেন আমাদের সাথে সাকিয়া, জয়েন করেছেন আমাদের সাথে অনন্যা, জয়েন করেছেন আমাদের সাথে শাকিলা খাতুন, জয়েন করেছেন এমডি হীরা, সোনিয়া যুক্ত রয়েছেন, আয়েশা সিদ্দিকা যুক্ত রয়েছেন, উম্মে রাউনফ যুক্ত হয়েছেন, স্নিগ্ধা আরোহী যুক্ত রয়েছেন আমাদের সাথে, আসাদুল যুক্ত হয়েছেন, ফুয়াদ যুক্ত হয়েছেন আমাদের সাথে, আরাফাত যুক্ত রয়েছেন আমাদের সাথে, শরীফুল ইসলাম যুক্ত রয়েছেন, রোজা যুক্ত রয়েছেন আমাদের সাথে, জাকির যুক্ত রয়েছেন, লামিয়া নূর রয়েছেন আমাদের সাথে, নওশিন রয়েছেন আমাদের সাথে, মামুনুর রশিদ যুক্ত রয়ে গেছেন আমাদের সাথে, যুক্ত রয়েছেন আমাদের সাথে ডার্ক আমাদের সাথে যুক্ত রয়েছেন, ইফাত শারমিন আমাদের সাথে, ইমা যুক্ত রয়েছেন আমাদের সাথে, এদিকে যুক্ত রয়েছেন মিথিলা আমাদের, তিনি জয়েন করেছেন আমাদের সাথে, এদিকে যুক্ত রয়েছেন সাজিদুল ইসলাম যুক্ত রয়েছেন, তসনিম যুক্ত রয়েছেন, আরিয়ান যুক্ত রয়েছেন আমাদের সাথে, বন্ধুটির নাম হচ্ছে উম্মে শাহিদা আক্তার যুক্ত রয়েছেন আমাদের সাথে, উজমা হোসেন যুক্ত রয়েছেন আমাদের সাথে, বন্ধুটির রূপম যুক্ত রয়েছেন আমাদের সাথে, বন্ধুটির নাম হচ্ছে ওয়ালিউল্লাহ আরিফিন যুক্ত রয়েছেন, আয়েশা আক্তার আমাদের সাথে এদিকে যুক্ত রয়েছেন, এদিকে বন্ধুটির নাম হচ্ছে শীতল চৌধুরী যুক্ত রয়েছেন আমাদের সাথে, বন্ধু তানভীর যুক্ত রয়েছেন, সুবর্ণা খানম, এমডি আসাদুজ্জামান আসাদ, রবি রাবু টেক্সট করেছেন আমাদের সাথে, সুরভি সুলতানা আমাদেরকে টেক্সট করে জানিয়েছেন তার মনের কথা, মিসপি বিনতে যুক্ত রয়েছেন, মুন্না খান রয়েছেন আমাদের সাথে, এদিকে জয়েন করেছেন আমাদের বন্ধু উম্মে হাবিবা, সোনিয়া যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, নাফিজা স্বর্ণা যুক্ত রয়েছেন আমাদের সাথে। থ্যাংকস আ লট এতক্ষণ যাবো যারা যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখলেন এবং রেডিওতে শুনলেন। প্রত্যেককে আজকের মতো উদয় বিদায় নিচ্ছে। আগামী পর্বে যদি আপনি আপনার জীবনের ভৌতিক এক্সপিরিয়েন্সগুলো রেডিওতে বলতে চান, কি করবেন? সিম্পলি আপনার মোবাইলে রিসেপশনে চলে যাবেন, গিয়ে টাইপ করে ফেলবেন RBS স্পেস নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন লিখে পাঠিয়ে দিন 26969 এই নাম্বারে। আশা করছি এই যে আজকে যারা রেজিস্ট্রেশন করছেন এই নিয়মে, এদের মাঝখানে অনেকের সাথেই দেখা হবে আগামী সপ্তাহে, তাদের কাছ থেকে শুনবো তাদের ভৌতিক অভিজ্ঞতাগুলো। তো সেই প্রত্যাশায় আজকের মতো উদয় বিদায় নিচ্ছে। ছুটির দিনটা খুব প্রিয় মানুষের সাথে ভালোভাবে কাটুক, পরিবারকে সময় দিন, পরিজনকে সময় দিন, এবং মনে রাখবেন আজকে যে মুহূর্তটা আমি টিকে আছি, বেঁচে আছি, এই মুহূর্তটাই একটা সুন্দর মুহূর্ত। এই মুহূর্তটার জন্য আলহামদুলিল্লাহ বলুন, সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন। বিকজ আমরা সবসময় মনে হয় যে আমি যখন সন্তুষ্ট থাকবো, আমার যখন মনে হবে যে আই এম হ্যাপি উইথ মি, আমি আমার চারপাশ নিয়ে যে অবস্থায় আছি এই অবস্থায় হ্যাপি আছি, তখন না নিজের সাথে ভালো জিনিসগুলো বেশি ঘটে। এটা আমি আমার জীবন থেকে বলছি, মানে আমরা আমাদের এক্সপেকটেশনটাকে অনেক বেশি যখন হাই করে ফেলি তখন আমাদের প্রাপ্তির খাতাটা একটু কমে যায়, তখন আমাদের কষ্ট লাগে। এই জন্য যখন যে অবস্থায় আপনি আছেন ওই অবস্থাতেই যদি নিজেকে একটু হ্যাপি ভাবতে পারেন, ওই অবস্থাটার জন্য যদি আলহামদুলিল্লাহ বলেন, ওই অবস্থার জন্য যদি শুক্রিয়া আদায় করেন, নিশ্চয়ই বিধাতা আপনার দিকে রহমতদান করবেন। এবং আমি বিশ্বাস করি যে আমরা প্রত্যেকটা মানুষ, আমরা যারা মানে আমাদের প্রত্যেকদিন এমন কিছু করা উচিত যে কাজটার জন্য দিন শেষে আমাদের মনে হবে যে হ্যাঁ একটা ভালো কাজ করছি। সেটা যে কোনো কাজ হতে পারে, সেটা পথে একটা অসহায়কে সাহায্য করে হতে পারে, একটা অন্ধকে একদিন রাস্তা পার করে দেন, দেখবেন আপনার পাঁচ বছর পরে হলেও মনে হবে যে আই ডিড এ গুড ওয়ার্ক, আমি একটা ভালো কাজ করেছিলাম। আর যদি কাউকে আপনি পারেন একটা স্টেপ সামনে আগায় দিতে, সেটা করেন, দিন শেষে এটা একটা আনন্দ আছে। ট্রাস্ট মি, পৃথিবীতে আপনার দ্বারা যদি কোনো ব্যক্তির 1% মানে কোনো বেনিফিট হয়, মনে রাখবেন উপরওয়ালা আপনার উপরে এর প্রভাব ফেলে এবং সেটা অনেক পজিটিভ একটা প্রভাব। তো এই কথাগুলো বলার উদ্দেশ্যটা একটাই, যে আমরা অনেক সময় আমাদের নিজেদের নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়ি, নিজেদের ব্যস্ততার পাশাপাশি আশেপাশের মানুষগুলো, প্রতিবেশী, পরিজন, আত্মীয় স্বজন সবার সাথে একটু সময় করে যোগাযোগ রাখবেন এবং বিপদে আপদে পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। কালকে একটা ছুটির দিন, একটু সবার খোঁজ খবর নিন না, অনেকদিন হয়েছে পুরনো বন্ধুর খোঁজ নেন না, পুরনো আত্মীয় স্বজনদের খোঁজ নেন না, পুরনো প্রতিবেশীর খোঁজ নেন না, ইভেন পাশের বাসায় এখন যে থাকে তার সাথে হয়তো এখনো ঠিক মতো পরিচয় পরিজনটা হয় নাই। তো সেই জায়গাটাই বলবো যে একটু ছুটির দিনটাকে কাজে লাগান এই সমস্ত বিষয়ে, দেখবেন দিন শেষে ভালো লাগছে। ভালো থাকবেন সবাই, আজকের মতো বিদায় নিচ্ছে আপনার বন্ধু উদয়, শুভরাত্রি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।